This track was downloaded from FusionBD.com.
শুনছেন ঢাকা এফএম 90.4 এবং আজ রবিবার, তার মানে এখন আপনার জন্য রয়েছে অন্ধকারের গল্প। স্বাগত সবাইকে সপ্তাহ পেরিয়ে আবারও একটি নতুন এপিসোডে, এবং আজকের এপিসোডটি কি নিয়ে থাকছে সেটা আমি কিছুক্ষণ আগেই ফেসবুকে কিন্তু জানিয়ে দিয়েছি। সো যারা আমাদের ফ্যান পেজটিতে রয়েছেন তারা নিশ্চয়ই জেনে গেছেন যে আজকের অন্ধকারের বিষয়টি কি এবং অতিথি হিসাবে কে থাকবেন। গত এপিসোড আমরা করেছিলাম সালমান শাহকে নিয়ে, প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে নিয়ে, এবং সেই এপিসোডে আপনারা অনেকেই আমাদের সঙ্গে ছিলেন, সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা সেই এপিসোডটি মিস করেছেন আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে আপনি শুনতে পারেন। আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটি হচ্ছে www.dhakafm904.com। আমি জুয়েল, আপনার সঙ্গে আছি অন্ধকারের গল্পে, এবং অন্ধকারের গল্পের টিম আজকে আমাদের সঙ্গে থাকছেন। শুরুতেই আমরা, যেমনটি হয় অন্ধকারের গল্পের শুরুতেই, একটা প্রতিবেদন থাকে যেটা তৈরি করেন অন্ধকারের গল্পের টিম মেম্বার ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ, সেটা আমরা শুনব। তবে তার আগে জানাই যে অন্ধকারের গল্পে যদি আপনি আসতে চান, এই স্টুডিওতে জানাতে চান আপনার অন্ধকার জীবনের ঘটনা, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। যোগাযোগ করবার যে মাধ্যম সেটা হচ্ছে SMS এবং ফেসবুকে, সেই সঙ্গে ইমেইলের মাধ্যমে। ইমেল অ্যাড্রেসটি জানিয়ে দিই, og@dhakafm904.com, এটা হচ্ছে অন্ধকারের গল্পের ইমেল অ্যাড্রেস। এছাড়াও আপনি SMS করে আমাদেরকে জানাতে পারেন যে আপনিও আসতে চান, আপনিও জানাতে চান আপনার অন্ধকার জীবনের ঘটনাগুলি শেয়ার করতে চান আমাদের সঙ্গে। সেক্ষেত্রে যেটা করতে হবে, SMS এর শুরুতে লিখবেন OG, স্পেস দিয়ে লিখবেন আপনার নাম, স্পেস দিয়ে আপনার ফোন নাম্বার, অন্ধকারের গল্পের টিম আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং আপনাকে ইনভাইট করবে আমার স্টুডিওতে এসে শেয়ার করবার জন্য। এছাড়াও ফেসবুকে আপনি জানাতে পারেন, facebook.com/dhakafm90.4, এবং অন্ধকার গল্পের কিন্তু একটা ফ্যান পেজ রয়েছে যেটা কিছুক্ষণ আগে আমি পোস্ট করেছি, সেটার অ্যাড্রেস জানিয়ে দিই। সেটার অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/og90.4, facebook.com/og90.4। আজকের বিষয়টি কি রয়েছে আমরা প্রতিবেদনের মধ্য দিয়ে বুঝবার চেষ্টা করব। আর অন্ধকার গল্প অনুষ্ঠান চলাকালীন সময় আপনার কোন মতামত, আপনার কোন পরামর্শ, আপনার ভালো লাগে খারাপ লাগে আপনি জানাতে পারেন SMS এর মাধ্যমে 16260 এই নাম্বারে। এছাড়াও ফেসবুকে আমি এই শোটির পোস্ট দিয়েছি, সেই পোস্টের নিচে আপনি কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। আর এছাড়াও আজকে যিনি অতিথি থাকবেন তার কাছে যদি কোনো প্রশ্ন করতে চান, আমাদের SMS প্যানেল তো রয়েছে, নাম্বারটি 16260। দেরি না করে আমরা আজকের যে বিষয়টি রয়েছে সেই বিষয়ের উপর ভিত্তি করে একটি প্রতিবেদন শুনব যেটা তৈরি করেছেন অন্ধকারের গল্পের টিম মেম্বার ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ। চলুন শুনি অন্ধকারের গল্পে, সবাইকে স্বাগত যে যেখান থেকে শুনছেন, ঢাকা FM 90.4, আমি জুয়েল আছি আপনার সঙ্গে।
অধিকাংশ থানায় দেখা যায় পুলিশের লোকের বাইরেও কিছু লোক থাকেন যারা কিনা পুলিশের কাজে সহায়তা করে থাকেন। এদের কেউ কেউ পুলিশের ইনফর্মার, কেউ কেউ আবার জিডি লেখার কাজও করে থাকেন। বিভিন্ন থানায় পুলিশের লোকের বাইরেও যেই সব লোক থাকেন তারা অধিকাংশ সময় পুলিশের নাম ভাঙিয়ে বিভিন্ন রকমের অপকর্ম করে। এরা জনগণকে বিভিন্নভাবে ভয় ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করে থাকে। পুলিশের কাজে সহায়তা করে অথচ অনেক টাকার মালিক হয়েছেন এমন অনেকেই আছেন। এমনই একজন শুভ, যার নিজের নামে শুভ রাইস এজেন্সি সহ বিভিন্ন প্রতিষ্ঠান আছে। মাসুদ থানায় থেকে পুলিশের কাজে সহায়তা করে। তার বিভিন্ন অপকর্মের কারণে পুলিশ যখনই তাকে গ্রেপ্তার করতে চায়, গ্রেপ্তারের আগে কি করে যেন সে পালিয়ে যায়। তারপর ওই থানায় 6 মাস 1 বছর পর আবার সে ফিরে আসে। কি করে বারবার সে ফিরে আসে? লাকিও এমনই একজন যিনি থানায় পুলিশের পাশাপাশি কাজ করেছে এবং বর্তমানে প্রচুর টাকার মালিক। থানায় অনেকেই মিথ্যা মামলা করে থাকে, কেউ প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, আবার কেউ কেউ করে থাকে নিজেকে রক্ষা করার জন্য। কি করে করেন সেই সব মিথ্যা মামলা? রাতে যারা বের হন তাদের অনেকেই কোনো না কোনো প্রয়োজনে বের হন। আবার এমনও অনেকে আছেন যারা কিনা শখ করে ঘুরতে বের হন, কিন্তু রাতে যারা বের হন তাদের মধ্যে কেউ কেউ পড়েন বিব্রতকর পরিস্থিতিতে। পুলিশ সন্দেহ করে ধরেছেন এমন একজন হলেন মহসিন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আলামিন তিনি ঢাকা পলিটেকনিকের ছাত্র। পুলিশ তাকে যেই ঘটনার পরিপ্রেক্ষিতে সন্দেহ করে ধরেছিলেন ওই ঘটনা যখন ঘটে তখন তিনি ছিলেন পরীক্ষার হলে। মহসিন এবং আলামিন তাদেরকে ধরার পর কি হলো? আবাসিক হোটেল, যে হোটেলগুলোতে মানুষ খুব স্বল্প সময়ের জন্য ওঠে। চাকরি, পরীক্ষা বা ব্যবসা যে কারণেই হোক না কেন, কেউ যখন ঢাকায় আসে সে প্রথমেই চেষ্টা করে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অথবা পরিচিত কারো বাসায় উঠতে। কিন্তু তা যখন সম্ভব না হয় তখনই সে উঠে আবাসিক হোটেলে। প্রত্যেকেই তার সাধ্যমতো কোনো না কোনো হোটেলে উঠে থাকে। কিন্তু আবাসিক হোটেলে উঠে অনেকেই পড়েন বিড়ম্বনায়, কারণ অনেক হোটেলেই চলে দেহ ব্যবসা। এতক্ষণ যে ঘটনাগুলো বললাম এগুলো ছাড়াও আরো অনেক কিছু বিস্তারিত জানব অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামানের কাছ থেকে।
রাইট, আজকে আমাদের অন্ধকারের গল্পে স্টুডিওতে থাকছেন একজন আইনজীবী। তিনি আমাদের সঙ্গে শেয়ার করবেন কিভাবে একজন আইনজীবী কাজ করেন, আইনজীবীর মূলত কি কাজ রয়েছে, একজন আইনজীবী হতে হলে কি যোগ্যতা প্রয়োজন, এবং একজন আইনজীবী কিভাবে এক একটা অপরাধের সঙ্গে জড়িয়ে যান এবং অপরাধকে নিয়ে কাজ করেন, অপরাধীদেরকে নিয়ে কাজ করেন, অপরাধীরা তাদের কাছে যান এবং যারা ন্যায় বিচার যান তারাও কিন্তু তাদের কাছে চান। সো সবকিছু মিলিয়ে আজকে আমাদের সঙ্গে একজন আইনজীবী থাকবেন। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেই অতিথির কাছে অবশ্যই আমাদেরকে লিখে পাঠাবেন 16260 এই নাম্বারে। আর আজকে দেখতে পাচ্ছি ফেসবুকে অনেকে জয়েন করেছেন এবং অলরেডি অনেকে SMS করেছেন। রুবেল লিখেছেন, শুনছি কুমিল্লা থেকে, থ্যাংক ইউ রুবেল, সঙ্গে থাকুন। মনি আমাদের সঙ্গে, পাভেল তিনি লিখেছেন ভয় লাগে। পাভেল, এটা আসলে কোনো ভয়ের কোনো অনুষ্ঠান না, এটা অন্ধকারের গল্প। এই অনুষ্ঠানে আমরা যেটা তুলে আনি যে ঘটনাগুলি হয়তো অনেকেরই অজানা অদেখা, সে ঘটনাগুলিকে তুলে আনাই হচ্ছে অন্ধকারের গল্পের কাজ। সো সেটাই আমরা আজকে শুনবো, এখানে ভয়ের কিছু নেই। জিদান খান তিনি লিখেছেন, এরপরে দেখতে পাচ্ছি শামীম লিখেছেন, তিনি বাহরাইন থেকে আমাদের সঙ্গে রয়েছেন, থ্যাংক ইউ শামীম। আমরা জানি যে দেশে এবং দেশের বাইরে থেকে অনেকে আমাদের সঙ্গে থাকেন সবসময় এবং সবসময় শুনেন। দেশের বাইরে যারা থাকেন তারা অনলাইনে আমাদেরকে শুনেন। দেশের বাইরে যারা থাকেন তাদেরকে অনুরোধ করবো, আপনাদের মতো যারা প্রবাসে রয়েছেন আপনারা অবশ্যই তাদেরকে জানিয়ে দিবেন যে তারা কিভাবে ঢাকা FM শুনতে পারে একেবারে 24 ঘন্টা লাইভ। মিলন তিনি লিখেছেন, শুরু হবে কটায়? মিলন শুরু হয়ে গেছে, আপনি জয়েন করেছেন, অনেক ধন্যবাদ। স্বপ্ন নীল রানা তিনি লিখেছেন যে ঢাকা FM তার বেস্ট ফ্রেন্ড, থ্যাংক ইউ রানা। প্রেম খান আমাদের সঙ্গে, এরপরে মালয়েশিয়া থেকে জসিম আমাদের সঙ্গে রয়েছেন, তিনিও বলেছেন তিনি মালয়েশিয়া থেকে শুনছেন, থ্যাংক ইউ জসিম, অনেক দূর থেকে আপনি আমাদের সঙ্গে রয়েছেন। শরীফ খান লিখেছেন, হ্যালো জুয়েল ভাই, হাউ আর ইউ? শরীফ খান অনেক ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। মেহেদি খান এমন অনেকে জিজ্ঞেস করেছেন যে আমি কেমন আছি, সবাইকে বলছি অনেক ভালো আছি এবং আপনাদেরকে দেখতে পেয়ে আমার ভালোই লাগছে যে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমাদের অতিথিও চলে এসেছে, তার সঙ্গে আমরা পরিচিত হয়ে নেব, আরো কিছু কমেন্ট পড়ে নেই। নাহিদ লিখেছেন, এরপরে দেখতে পাচ্ছি বুলেট নামে একজন বন্ধু লিখেছেন। রনি লিখেছেন, তিনি ঢাকা FM অনেক পছন্দ করেন। লোকমান দেওয়ান আমাদের সঙ্গে, এরপরে দেখতে পাচ্ছি রুবেল আমাদের সঙ্গে, এবং SMS যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। জানিয়ে রাখি SMS এর নাম্বারটি 16260 16260, এই নাম্বারে পাঠিয়ে দিন আপনার SMS টি। আর যারা স্টুডিওতে আসতে চান, জানাতে চান আপনার অন্ধকার জীবনের ঘটনা, তারা যেটা করবেন SMS এর শুরুতে OG লিখতে ভুল করবেন না, OG স্পেস দিয়ে নাম এবং আপনার ফোন নাম্বার, যেন অন্ধকার গল্পে টিম আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। অবশ্যই ফোন নাম্বার এবং শুরুতে OG লিখতে ভুল করবেন না, ওকে? আর এছাড়া অন্য কিছু যদি জানতে চান সেক্ষেত্রেও আপনি আমাদেরকে SMS করতে পারেন, OG না লিখলেও চলবে, OG শুধু তারাই লিখবেন যারা আসতে চান অতিথি হয়ে আমাদের এখানে। ওয়েল, আমাদের সঙ্গে আমাদের আজকের অতিথি আমাদের স্টুডিওতে চলে এসেছে, আমরা তার সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান, কেমন আছেন আপনি?
জি ভালো, আপনি ভালো আছেন?
হ্যাঁ আমি ভালো আছি, এবং অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে আজকে সময় দিয়েছেন, আমাদের অনুষ্ঠান এসেছেন। অন্ধকারের গল্প মূলত এমন কিছু বিষয় নিয়ে আমরা সাজাই যে বিষয়গুলি হয়তো অনেকেরই অজানা। আজকে আমরা আপনার কাছ থেকে, যেহেতু আপনি আইন নিয়ে কাজ করেন, আপনি আদালতে যান, আপনি অপরাধীদের নিয়ে কাজ করেন, অপরাধ নিয়ে কাজ করেন, সো আমার মনে হয় যে আজকের অন্ধকারের গল্পটা অন্যান্য দিনের মতো করেই অনেক বেশি স্পেশাল হয়ে যাবে ফাইনালি। সো আপনার কাছে শুধু কিছু প্রশ্ন করবো, হয়তো বা এই প্রশ্ন আপনার কাছে সিলি মনে হতে পারে, তারপরও আমি করব। আমরা জানি হয়তো অনেকে এই ধরনের বিষয়গুলি, তারপরেও আপনার কাছ থেকে জানতে চাইব, একজন আইনজীবীর আসলে মূল কাজটি কি?
আসলে এটা একদম মানে সহজ করে বলতে গেলে, একজন আইনজীবী সে কিন্তু মানে আইন হলো তার পেশা এবং নেশা, আইন নিয়েই তার মানে চাকরি বলেন, তার চলমান বলেন, জীবনধারা যাই বলেন, সে আইন নিয়েই চলতে থাকে। তো এটা আসলে মানুষের চলতে পথে বা স্বাভাবিক জীবনযাপনে মানুষের সবসময় কারো না কারো আইনের আশ্রয় নিতে হয় বা আইনের ঝামেলায় পড়ে যায়, উভয় পক্ষকেই আইনজীবীর নিকট আসতে হয়,
জি,
যারা ভুক্তভোগী এবং যারা এটা করছে আর কি, সেটা সত্যভাবে মিথ্যাভাবে আক্রোশে যেভাবেই হয়,
জি,
তো সেই বিষয়গুলো আইনজীবীর মানে সঠিকভাবে পর্যালোচনা করে তার মানে প্রার্থীর সমস্ত কিছু জেনে নিয়ে তাকে সঠিক আইনগত পরামর্শ দেওয়া,
জি, পরামর্শ দেয় এবং একটা ন্যায় বিচারের ব্যবস্থা করে দেয়,
ন্যায় বিচারের সঠিক একটা পরামর্শ দেওয়ার পর উনি যদি মেনে নেয়, কারণ ওনাকে আইনজীবী হিসাবে পুরোটাই তাকে বিস্তারিত অবগত করতে হবে এবং কিভাবে কাজটি আইনজীবী করবেন, কিভাবে তার ফি নেবেন, কিভাবে মামলা পরিচালনা করবেন, বিস্তারিত দায়িত্ব নেওয়ার জন্য কোর্টের নির্দিষ্ট একটা ওকালতনামা আছে,
জি,
সেটা উচ্চ আদালতেরটা যেমন মানে সুপ্রিম কোর্ট সেখানে আলাদা, নিম্ন আদালত অর্থাৎ জেলা পর্যায়ের ম্যাজিস্ট্রেট আদালত জজ আদালত এটার জন্য সংশ্লিষ্ট আদালতের জন্য একটা করে ক্ষমতাপত্র আর কি এটা বলা যায়,
জি,
অর্থাৎ মক্কেল তার আইনজীবীকে নিয়োগ করলেন, এখানে তাদের নাম ঠিকানা সবকিছু থাকে এবং তারা এইভাবে সই করে হস্তান্তর করে, দায়িত্ব হস্তান্তর করে এবং ফাইলপত্র দিয়ে, তখন সেটা নিয়ে উনি ওনার মতো আইনজীবী কোর্টে যাবেন, কোর্টে গিয়ে তার মক্কেলের পক্ষে যতটুকু সম্ভব ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য বা তাকে বিচারটা পাওয়ার জন্য আইনগতভাবে কোর্ট কাছারিতে যেখানে যতটুকু সহযোগিতা প্রয়োজন ততটুকুই উনি করবেন,
জি, অনেক ধন্যবাদ। তার মানে আমরা এটুকু বুঝতে পারি যে যিনি যার বিরুদ্ধে মামলা করা হয়েছে তিনিও আপনাদের শরণাপন্ন হন এবং যিনি মামলা করতে চান তিনিও আপনাদের শরণাপন্ন হন,
জি,
সো একই সঙ্গে আপনারা কিন্তু পক্ষ এবং বিপক্ষ দুটি বাদী এবং বিবাদী বলে যে বিষয়টি রয়েছে দুজনের সঙ্গে আপনাদের কাজ করার অভিজ্ঞতা রয়েছে। আমরা আশা করব আজকের অন্ধকারের গল্পে আপনি সবকিছু শেয়ার করবেন আমাদের সঙ্গে, একজন অপরাধীর মামলাটা আপনারা কিভাবে সেটাকে চালান এবং সেই মামলা কিভাবে পরিচালনা করেন এবং কোন ভিকটিম যখন মামলা করে সেটাকে আপনারা কিভাবে পরিচালনা করেন সবকিছু আশা করছি আজকে আমাদের সঙ্গে শেয়ার করবেন। এবং আজকের একটা প্রতিবেদনে আমরা একটা ব্যাপার উল্লেখ করেছেন আমাদের গল্পের টিম মেম্বার ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ যে পুলিশের যারা ইনফর্মার থাকে তারাও অনেক কিছু করেন, এই বিষয়ে আপনার কিছু এক্সপিরিয়েন্স আছে বলে আমরা জেনেছি সেটাও আশা করছি শেয়ার করবেন।
তো আসলে মামলার পরিচালনাটা দিয়েই আমরা শুরু করি,
জি, তার আগে আমি আমি একটু একটু অন্যদিকে যেতে চাই যে এই পেশাটি কিন্তু অনেক আকর্ষণীয় একটি পেশা, আমরা দেখতে পারি যে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে এই বিভাগের উপরে এই বিষয়ের উপরে পড়াশোনার আগ্রহটা মানুষের বাড়ছেই। আপনার কাছে কি মনে হয় যে এই পেশাটা আসলে কি লাভজনক একটি পেশা কিনা?
আসলে সময়ের আবর্তনে বা যেভাবে সুন্দর ভাষায় বলা যায় তো বাংলাদেশ বর্তমানে অনেক দূর এগিয়ে আসতেছে,
জি,
শিক্ষিতের হার মানুষের চাওয়া পাওয়ার বিষয়টা একটু উঁচু মানের হইতেছে, উঁচু মানের বলতে আমি শুধু অর্থনৈতিকটাই বোঝাইতেছি না, যেমনটা হলো এখন আপনার ইন্টারনেট তারপর মোবাইল কম্পিউটার এগুলো সহজ হয়ে গেছে, হ্যাঁ সহজ হয়ে গেছে, তো এই বিষয়গুলিতে কিন্তু মানুষ অনেক সহজে এগুলি দেখতেছে জানতেছে যার ফলে অনেকেরই আশা আকাঙ্ক্ষা বড় হয়ে দাঁড়াইতেছে,
জি।
আর ল পড়ার মধ্যে একটা বিষয় আছে কি যে এটা অনেক বড় একটা স্বাধীন পেশা, স্বাধীন পেশা এবং বলা যেতে পারে যে একটা বড় মাপের পেশা,
জি,
শিক্ষিত সমাজে এর চাহিদা অনেকখানি। আজকে আপনার বিগত দিনের বর্তমানের যখনই দেখবেন বাংলাদেশ সরকারে থাকে তারপর আপনার বিভিন্ন জায়গায় যারা আছে যেমন ব্যারিস্টার ব্যারিস্টার অ্যাডভোকেট এরাই কিন্তু আপনার অনেক দূর এগিয়ে যায়, তো তারাই কিন্তু মূলত দেশ পরিচালনা করে, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। যেমন গতবারের একটা বিষয় হলো কি যে আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু অনেকেই ছিলেন আপনার অ্যাডভোকেট, অনেকেই অ্যাডভোকেট ছিলেন যারা মন্ত্রী পর্যায়ের সিনিয়র জুনিয়র মন্ত্রী পর্যায়ের ছিলেন, তো আসলে তারা অনেক জাননেওয়ালা বলেই এক কথায় বলা যায় যে একটা আলেমের মতন আর কি। আলেম শব্দের অর্থ হলো যে মানে জাননেওয়ালা।
আচ্ছা আচ্ছা, তার মানে এই পেশার মাধ্যমে ক্যারিয়ারের পাশাপাশি রাজনীতিতেও প্রবেশের সুযোগ,
রাজনীতিতেও প্রবেশের
সুযোগ। রাজনীতিতে প্রবেশ করা মানে দেশ পরিচালনার একটা অংশ হিসেবে নিজেকে ওই ক্ষেত্রে দাঁড়ানোর সুযোগ,
অবদান রাখতে পারে।
আচ্ছা আচ্ছা,
বিদেশেও বড় বড় ডিগ্রি নেওয়ার ক্ষেত্রেও এই পেশাটা অনেক দূর এগিয়ে যায় আর কি, সহযোগিতা করে এই সাবজেক্টের বিষয়গুলো।
এবং আমরা পুরনো দিনের যে উপন্যাসগুলি রয়েছে সেখানে আমরা অনেক কিছু আমরা যেটা পড়েছি যে একটা সময় একজন অ্যাডভোকেটের একজন উকিলের অনেক সম্মান ছিল একটা এরিয়াতে, দেখা যাচ্ছে এমন হতো যে দু একটা গ্রাম খুঁজে একজন উকিলকে পাওয়া যেত এবং তিনি অত্যন্ত সম্মানী ছিলেন এবং অত্যন্ত ক্ষমতাবানও ছিলেন। সো এই আপনার কি পেশায় আসার পেছনে এই কারণগুলি কি ছিল, নাকি আপনার পরিবার থেকে আপনি উৎসাহিত হয়ে এই পেশায় এসেছেন, নাকি আপনার নিজের কোনো ইচ্ছা ছিল যে এই ধরনের পেশায় যাব?
আসলে আপনার ঢাকা বার অ্যাসোসিয়েশনে এখনো যিনি মানে বর্তমান আছেন উনি, তিনি ঢাকা বার অ্যাসোসিয়েশনের একবার একটা ওই প্রতি বছরই তো আপনার ইয়ে হয় ঢাকা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন হয়, শুধু ঢাকা বার না অল বাংলাদেশ, জি জি সারা দেশে, তো সেখানে নির্বাচন হয় আইনজীবী সমিতির নির্বাচন হয়। তো এখানে আমরা একটা ধরে নিই কি যে এখানে যারা নির্বাচনের সময় এখানে ভোট দিতে যায় শুধুমাত্র আইনজীবী, হ্যাঁ, যাদের মধ্যে একটা অংশ থাকে যারা বাংলাদেশের অনেক বড় মানের মাপের ব্যক্তিদের মামলা পরিচালনা করেছেন, সমাজে অনেক বড় দেশ বিদেশে হাইলাইট হয়েছেন এবং দেশে মন্ত্রী এমপি ছিলেন, হ্যাঁ, অনেক বড় বিচারক ছিলেন, তারাও কিন্তু আপনার ওই বারের সদস্য হয়ে থাকে তখনও। তো এখানে বোঝা যায় যে আসলে ওই যে আইনজীবীর যে বিষয়টা যে অনেক বড় হওয়া যায় বা রাজনীতিতে প্রবেশ করা যায়, তো দেখেন এখানে অনেক আইনজীবী আছেন যারা দেশ পরিচালনা করেছেন, করতেছেন, আগামীতেও করবেন আশা করা যায়, তো তারাও কিন্তু এই ঢাকা বার অ্যাসোসিয়েশনে যায় কিন্তু সে ভোট দিতে চায়, কারণ সে নিজেকে প্রকাশ করতে চায় যে আমি একজন অ্যাডভোকেট, আমি মন্ত্রী নয়। মন্ত্রিত্ব চলে যায় কিন্তু আইনজীবীর যে আইন অভিজ্ঞতা, হ্যাঁ, সেটা পরিচয়টা এটা চলে যায় না, এটা স্থায়ী হয়ে থাকে।
মানে স্টুডেন্ট থাকাকালীন কি আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আপনি একজন লয়ার হবেন?
না না, ওই যে ওইখানে আসতেছি আমি, যে জি, এই যে ঢাকা বার অ্যাসোসিয়েশনে একবার যিনি নির্বাচন করলেন, তো তখন আমি আইনজীবী হইনি, তারপরও ওনার নির্বাচনে আমি গিয়েছি, অনেকজনের সাথে আমার পূর্বের পরিচয় ছিল, তাদেরকে রিকোয়েস্ট করেছি এবং উনি বিপুল ভোটে বলতে তখন উনি ঢাকা বারের সর্বোচ্চ ভোট পেয়ে আর কি, তার নামটা কি বলা যাবে অনুষ্ঠানে? আচ্ছা ঠিক আছে, তো উনি হলেন মানে আমার অনেকটা বলতে পারেন যে মানুষ যে বলে যে একজন গুরু ধরা,
জি জি জি,
অনেকটা উনি আমার ওরকম আর কি। আরো ভালো কোন শব্দ দিয়ে যদি আমি বলতে পারতাম সেটাই বলতাম আর কি, তো এই মুহূর্তে আসলো না ওইভাবে, এই জন্য গুরুটাই বললাম আর কি। তো গুরুটাও কিন্তু আসলে অনেক বড় ভালো একটা শব্দ, কারণ লালন শাহ বলছে যে গুরু সর্বসাধন সিদ্ধ হয় তার মানে এইভাবে কি যেন একটা লাইন,
মানে তিনি আপনার আইডল এবং তাকে দেখে আসলে এই পেশায় আপনি এসেছেন। ওকে,
হ্যাঁ সেটাই আর কি। তো উনাকে দেখে আমার কিছুটা আগ্রহ জন্মে। আর দ্বিতীয়ত কথা হলো যে আমি দেখলাম যে এটাতে অনেক আইনজীবীর কথা শুনেছি যারা মানে অনেক খড়কুটো পার করেই মানে অনেক বড় উঁচু মানেও চলে গেছেন, এমন পর্যায়ে ছিলেন মনে হয় না যে তারা আসলে এই পর্যায়ে ছিলেন বর্তমান অবস্থা দেখে। তো আমার এই জন্য আমার মনে হইল যে এই পেশাটাতে যোগদান করলে কতই না সুন্দর হয়। বিকেলবেলা দেখি যে তারা ছাদের ওখানে মানে শুধুমাত্র আইনজীবীদেরই ওখানে ক্রাম খেলতেছে, হাসি ঠাট্টা করতেছে, হ্যাঁ, তো খুব মজার একটা বিষয়, কোনো মানে বাইন্ডিংস নাই।
আচ্ছা আচ্ছা,
একটা স্বাধীন একটা পেশা, প্লাস যে পোশাকটা পরতেছে একটা গর্বিত পোশাক, হ্যাঁ, যারা আইনজীবী নয় তারাও কিন্তু ওই আইনজীবীর মতন কালো টাই না লাগালেও আপনি সাদা শার্ট কোট টাই ব্যবহার করে, যারা উঁচু মানের পর্যায়ে বা শিক্ষিত পর্যায়ে থাকে। তো আমার কেন জানি মনে হইতেছিল যে টাকা পকেটে কি থাকবে সেটা দরকার নেই, এরকম কোট টাই পরে কাপড় চোপড় পরে অফিসে যাচ্ছে, কোথায় যাচ্ছে, উকিল সাহেব যাচ্ছে, তো মানুষ কেমন জানি একটু সম্মান করে। হ্যাঁ, শিক্ষিত সমাজে এখনো মানে আইনজীবীর অনেক বড় একটা চাহিদা বা সম্মান আছে, একটু নড়ে চড়ে মানুষ অনেক সময় বসে আর কি, হ্যাঁ উকিল সাহেব আসছেন তাকে বসতে দেন, এই যে বিষয়গুলো, এগুলো আসলে আমি মানে অনেক আগেই কেমন জানি একটু মানে ভালো লাগা ছিল। তো এই কারণেই তখন আমার মনে মনে সিদ্ধান্ত যে আর যাই কিছু করি না করি আমাকে অবশ্যই ল পাস করতে হবে। আই পাস টু দা LLB এক্সামিনেশন, আই উইল গো টু দা বার অ্যাসোসিয়েশন, এরকম একটা সবসময় মনের ভিতরে কাজ করতো। তো অনেক কষ্ট করে হলেও আমাকে পাস করতে হয়েছে আর কি।
আচ্ছা আচ্ছা, না আমরা জানি কিন্তু যে লয়ের পড়ালেখাটা খুবই টাফ, এবং যারা পড়েছেন আমার কাজিনও রয়েছেন তারা পড়েছেন, আমার বাবারও ইচ্ছা ছিল আমি পড়বো কিন্তু কেন জানি আমার একটু ভয় ভয় লেগেছিল যে এত কঠিন পড়াশোনা পারবো কেন। এনিওয়ে, তো এটা ছিল আসলে আজকের যে এপিসোড সেটার কিছু না, আমরা জাস্ট একটু আলাদা অন্য আলোচনা করছিলাম। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো যে আমরা জেনেছি যে বিভিন্ন অপরাধ নিয়ে আপনি কাজ করেছেন এবং অপরাধী নিয়ে কাজ করেছেন, এবং অপরাধীরাও কিন্তু আপনাদের ক্লায়েন্ট। সো অ্যাজ এ লয়ার আপনি আপনার ক্লায়েন্ট সবগুলি ক্লায়েন্টই আপনার আপনার কাছে ইম্পর্টেন্ট। সো আইনজীবীদের এই বিষয়টা আপনি কিভাবে দেখেন যে একজন অপরাধীও যেমন আপনার ক্লায়েন্ট, তিনি যদি আপনাদের শরণাপন্ন হন আপনি সর্বোচ্চ চেষ্টা করে তাকে তাকে সেভ করার চেষ্টা করবেন, তাই না? এটাই তো নিয়ম বলে আমরা জানি। আর একজন যেন একজন বিপদে পড়ে যদি কেউ মামলা করে সেও কিন্তু চাইবে একটা ন্যায় বিচারের জন্য, তাকেও আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন সে যেন একটা ন্যায় বিচার পায়। সো দুই সাইডকে নিয়ে আপনারা কাজ করেন। সো এমন আমরা আজকে ভালো এবং মন্দ বিশেষ করে অপরাধী
এই ধরনের কিছু আমি ফেস করছি কিনা সেটাই কি জানতে চাচ্ছি।
জি, এটাই আমরা আজকে জানতে চাই, এমন কি কি কাজ করেছেন, কি ধরনের কাজ ছিল, কিভাবে শুরু হলো, তারা কিভাবে আসলো আপনার কাছে, আলাপ আলোচনাগুলি কি ছিল, কারণ আমরা হয়তোবা এর আগে কোনো আমাদের ঢাকা FM এ কোনো লয়ারকে নিয়ে আমরা অনুষ্ঠান করিনি। সো এই বিষয়গুলি আমরা জানতে চাই আপনার কাছ থেকে।
তো আপনিও বলছেন আর এই মুহূর্তে আমার একটা মামলার কাহিনীর কথা মনে পড়ে গেল আর কি। হ্যাঁ, আমি সেটাই একটু শেয়ার করি আপনাদের সামনে, আমার মনে ভালো লাগবে। তো এটা মেবি 2003-04 এরকম হইতে পারে আর কি। হ্যাঁ, 3-4 না, 2-3 হতে পারে বা 1-ও হতে পারে, আমার এতটা মনে নেই আর কি,
বেশ আগের কথা।
হ্যাঁ, বেশ আগের কথা, ঘটনাটা বেশ মনে আছে। তো এখানে আপনার সিলেটের গোয়াইন ঘাট এলাকা, এটা খুবই আমি যাইনি কখনো, তো পরে যে অফিসার ওখান থেকে ঘুরে আসলেন আমি যেভাবে জানতে পারলাম, তো খুবই মানে হাওর বাওর এলাকার একটা জায়গা, ওখানে যাওয়া আসাটাও খুব দুর্লভ বিষয়। হ্যাঁ, ঢাকাতে বাংলাদেশে এমন কিছু এখনো জায়গা আছে যে ঢাকা গেলে আগে থেকে প্রোগ্রাম করতে হবে যে কিভাবে যাওয়া যাবে। কিছু কিছু এলাকা আছে, যেমন আপনি কিশোরগঞ্জের আছে নিকলি নবাষ্টগ্রাম, ওখান থেকে লঞ্চ কখন ছাড়বে শুনবে, নদী পার হবে তারপর, এরকম। যাই হোক, তো এই লোকটা বয়স কেমন হবে এই ধরেন তখন দেখছি হয়তো 45-50 এরকম হইতে পারে, গ্রামের মানুষ তো হয়তো বয়সটা বেশি মনে হচ্ছিল আর কি এরকম। তো উনি ওই সময় যে কোনো একজন মানে প্রভাবশালী লোকের একটা রেফারেন্স দিয়ে ঘুরতেছিল, একটা রেফারেন্স, এমন একটা রেফারেন্স মানে যেটা প্রশাসনিক পর্যায়ে যারা আছে তাদের মানে ওনার সম্পর্কে একটা কথা বলতে একটু হিসাব করে বলা উচিত এরকমটা মনে করছে তখন তারা। কারণ এরকমই পরিচিত একজন মানে শীর্ষস্থানীয় ব্যক্তির নাম বলতেছিল আর কি। তো উনি একটা মামলা করেন ওই সময়, আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে এর আগে ছিল জননিরাপত্তা আইন, এরপরে হলো আপনার সরকার পরিবর্তন হওয়ার কারণে তারা ওই ধারাবাহিকতা রক্ষার রেখেই করেই আপনি শুধু নাম পরিবর্তন হলো আইনের, যে দ্রুত বিচার আইন 2000 সংশোধনী হয় তারপর 2 বছর পরপর এরকম। তো ওইরকম একটা মামলা করলেন এই ব্যক্তি। তো মামলাটা ফেস করতে গিয়ে দেখলাম যে আসলে মামলাটা মানে মিথ্যা ঘটনা আর কি।
আচ্ছা,
হ্যাঁ, তো এই বিষয়টা কি আমি কি বিস্তারিত বলবো?
জি অবশ্যই, আমরা চাই বিস্তারিত সেই ঘটনাটি জানতে আপনার কাছ থেকে।
আচ্ছা, তো এটা লোকটা মানে যার বিরুদ্ধে করছেন সেই লোকটা আমি যতটুকু জানতে পারছি পরে দেখছি যে মানে লোকটা ভালো ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন বা এই ধরনের ইয়াতে চাকরি করতেন, লোকটা ভালো ছিলেন, উনি জানতেন না যে তার বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে অ্যারেস্ট করা হয়, পুলিশ অ্যারেস্ট করে ওই ওই লোকটা মামলা করলেন, মিথ্যা মামলাটা ওই সিলেটের।
জি,
তো এইখানে যাদেরকে আসামি করা হয়েছে যারা আসলে মানে অপরাধী, যাদের সাথে কম বেশি ঘটনা ঘটছে, তাদেরকে কিন্তু আসলে পায়নি, তাদেরকে পাওয়া হয়নি, কিন্তু যে লোকটার নামটা আসছে এটা আমি যতটুকু জানছি আর কি, উনি এই এই ঘটনার বিষয়ে সম্পৃক্ত না,
নিতান্তই ভদ্রলোক।
হ্যাঁ, নিতান্তই ভদ্রলোক। হ্যাঁ হ্যাঁ, ভদ্রলোক মানে এক কথাই বলা যায়, যেহেতু পরবর্তীতে সবকিছু জানতে পারছি। তো উনি অ্যারেস্ট হয়ে যাওয়ার পর ওনাকে কিন্তু অফিস থেকে ধরে নিয়ে আসছে।
আচ্ছা,
আগেই বলছি যে যে কমপ্লেইনার সে একটা প্রভাবশালী ব্যক্তির পরিচয় চলতেছিল, যার ফলে তার মামলা সর্বোচ্চ গুরুত্বই গুরুত্ব দিতেছিল। তো ওই মামলায় মাঝখানে একটু বলি যে ওই মামলায় একটা আসামি ছিল যাকে আমি আর দেখিনি কখনো, কখনো দেখাও হয়নি আর কি, উনি পলাতকই ছিলেন ওই মামলা।
আচ্ছা,
অথচ উনি ছিলেন আপনার সরকারি একজন মানে কর্মচারী আর কি, চতুর্থ শ্রেণীর এমএলএসএস।
আচ্ছা,
এমএলএসএস ছিলেন উনিও আপনার সিলেটের, ওরকম কারো না কারো একটা পরিচয়ে, ক্ষমতাশালী ব্যক্তির পরিচয়ে উনি বিভিন্ন বিভিন্ন চাকরি তদবির করেন, সেই লোকটা বিভিন্ন চাকরি তদবির করেন। তো উনার সাথে মূলত ওই সিলেটের যে বাদী উনার বিরোধ, এই লোকটা কিভাবে জানে আসছে, যাই হোক এদের সাথে একটা সম্পৃক্ততা ছিল কিন্তু উনি অপরাধী না। আর যে মামলাটা হয়েছে দ্রুত বিচার, এই দ্রুত বিচার মামলাটা হওয়ার মতন তেমন কোন ঘটনা না, কিন্তু ওই কিছুটা তদবিরের কারণে অনেকটা মামলা হয় আর কি, প্রভাব খাটিয়ে হয় আর কি মামলাটা। তো ওই ভদ্রলোক অ্যারেস্ট হওয়ার পর ওনার ওয়াইফকে, ওয়াইফের সাথে আমার যেভাবেই হোক একটা পরিচয় হয়, পরিচয় হওয়ার পরে আমি বিস্তারিত জানার পর আমার মানে অরিজিনালি আসলে একটু মনটা খারাপ হয়ে যায়। হ্যাঁ, মামলাটা আমি পাবো, টাকা পাবো, এটা তখন কাজ করতেছিল না। অরিজিনালি মনটা খারাপ হয় এরকম যে এই লোকটা এরকম হয়ে গেল, একটা ভালো লোক, ভদ্রলোক, তার বউটা এইভাবে মানে খুব পর্দানশীল হয়ে, হ্যাঁ, খুব নিজেকে রিজার্ভ ভাবে চলাফেরা করতেছে, কথা বলতেছে, মানুষকে তো কিছুটা আইডিয়া করা যায় বা আমরা বিভিন্ন ধরনের লোক নিয়ে সমাজে চলাফেরা করার কারণে অনেক সময় বুঝতে পারি আর কি। তো তাকে তখন আমি কিন্তু মানে কোর্টে ওইরকম কোন পরিচালনার দায়িত্বে নাই, বাট আমি আইনটা বুঝি এবং কিভাবে করা যায়, করতে হয়, এটা ফর্মালিটিটা আমি বুঝি সবই।
আচ্ছা আচ্ছা,
বাট আমি কোর্টে মুভ করতে পারছি না। তো ওই সময় অর্থাৎ তখন আমার অ্যাডভোকেট চিফ হয়নি, এলএলবি পাস, বাট আমি মানে ওই যে খাতা কলমের যে ক্ষমতাটা যে মক্কেল দিবে সেই পর্যায়ে আমি তখনও যাইনি। তো তখন ওই যে আমি যার কথা বলতেছিলাম, যে গুরু বলছিলাম, ওনার সাথে শেয়ার করি বিষয়টা, উনি অত্যন্ত ভদ্রলোক, ভদ্রলোক মানে খাস বাংলায় যে বলি যে আগাগোড়া ভদ্রলোক, সেরকম একটা ভদ্রলোক। তো উনি তখন তো হরদম ইয়া করতেছেন, প্র্যাকটিস করতেছেন, মামলা পরিচালনা করেন, পাঁচটা দশটা মামলা আছে আর কি কোর্টে, বিভিন্ন বিভিন্ন তারিখেই থাকে। তো ওনাকে বলার পরে ওনাকে আমি পার্সোনালি রিকোয়েস্ট করলাম যে মামলাটা আমি সব পরিচালনা মানে আমি সব কথাবার্তা বলবো এবং লেনদেনও আমি করব, যেখানে যতটুকু না হইলে নয় সেইটুকু আমাকে বলবেন, আমাদেরও থাকতে হবে, এটা আমি বলছি যে আমাদেরও থাকতে হবে, কারণ এত বড় মামলা পরিচালনা করব, বিভিন্ন জায়গায় জায়গায় তদবির করতে হবে, টাকা পয়সা খরচ করতে হবে, শ্রম দিতে হবে, তো সেখানে আমাদেরটাও আমরা ছাড়বো না, বাট একটা সহনশীলতার মধ্যে যেন হয়, যেন মহিলাটা রিলিফ পায় আমার কাছ থেকে। তো এইভাবে বলতে বলতে আমি কোর্ট কাছারিতে খুব করে পরিশ্রম করতেছি, দৌড়াইতে আসি কিভাবে এই লোকের জামিন করা যায়। তো তখন আবার এই মামলাগুলোতে কোর্ট কাছারি হয় কি যে অনেক সময় সেকশনের উপর নির্ভর করেই আদালত জামিন মঞ্জুর আর না মঞ্জুর করে, অনেক সময় বিস্তারিত জানতেও চায় না। দেখা গেল যে একটা আমি 302 ফেনাল কোডের অর্থাৎ দণ্ডবিধি যেটা বলি আমরা, তো এটা তো মার্ডার কেস। তো এটা স্বাভাবিকভাবে আমরা যখন নিম্ন আদালতে যে একটা আসামি সারেন্ডার করব যে আমি জামিন চাই, আসলে তিনি জামিন দিবে না, দিবে না। আর দ্বিতীয় কথা হলো যে আপনি 302 মামলায় ওই নিম্ন আদালত জামিন দিতেও পারে না, কিন্তু ফর্মালিটি মেনটেন করে ওইখানে চেয়ে উচ্চ আদালত জজকোর্ট, সেখানে না হলে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এইভাবে যেতে হয় আরকি। তো তাদেরও কিছু বাধ্যবাধকতা থাকে, জবাবদিহিতা থাকে, তো জামিন হয় না। পরে অনেক লাইন ঘাট করলাম, লাইন ঘাট বলতে আমি বোঝাতে চাচ্ছি যে এই যে বাদী মিথ্যা মামলাটা করলেন, তো এইখানে কি কি সুবিধা পাওয়া যায়, অর্থাৎ থানা পুলিশ থেকে এইখানে মাইনাস পয়েন্ট প্লাস পয়েন্ট কি আছে, এগুলি কিছু কোর্টে সাবমিট করলে, অর্থাৎ আসামিকে জামিন দিলে কিন্তু ম্যাজিস্ট্রেটের বা জজের যারাই থাকে তারা কিন্তু আসামির পক্ষে যেতে হয়, আসামির পক্ষে যদি না যায় তাহলে কিন্তু তাকে জামিন দেওয়া যায় না, তাকে কিছু না কিছু ভালো বলতে হবে। তো ভালো বলার জন্য কিছু কিছু কি বলে এটা আপনার তথ্য, সেগুলি সংগ্রহ করে আমি সাবমিট করলাম।
আচ্ছা, আমার এখানে একটা প্রশ্ন আছে, এই যে ভালো বলতে হবে, যাকে জামিন দিতে হবে, যদি একজন অপরাধী এবং সত্যিকারের অপরাধী হয়ে থাকে তাকেও যদি জামিন দেওয়ার মতো অবস্থা হয়, সেক্ষেত্রেও কি এই বিষয়টি মানা হয় যে ভালো বলে তাকে একটা জামিন দেয়?
আসলে মানে এটা হলো পেশার ক্ষেত্রে অনেক সময় বলতে হয়, আমি জানতেছি যে আমার মক্কেলটা আসলে এটা একটা বড় একটা মানে অপরাধ করছে, হ্যাঁ তার অফেন্সটা অনেক বড়, বাট তারপরও আমি আমার দায়িত্বে তাকে রিলিভ করার জন্য আমাকে এগুলি বলতে হবে। যদিও মানে কোর্ট কাছারিতে এমন না যে যারা বিচারক থাকেন তারা, বিচারক কিন্তু অত্যন্ত বিচক্ষণ,
অবশ্যই
কতটুকু বিচক্ষণ তা মানে এটা পরিচালনা করতে না গেলে বোঝার কথা নেই।
আমরা ফিরে যাই,
তো আমরা যেখানে বলছিলাম আর কি, তো এই সমস্ত কাগজপত্র নিয়ে দিলাম এবং তাকে এক পর্যায়ে জামিনটাও করা হলো এবং আমি নীতিগতভাবে সিদ্ধান্ত নিলাম যে এই যে এরকম একটা জটিল মামলা, মিথ্যা মামলায় এই লোকটাকে জড়ানো হইল, তো এই এর ব্যাপারে কি করা যায়, তাকে তো আমি খালাস করাবই, জামিন হওয়া কিন্তু মানে তার একদম মামলা থেকে পরিত্রাণ পাওয়া না, জাস্ট জেলখানা থেকে বের হয়ে গেল, এখন সে মামলায় মানে পক্ষপাতিত্ব যা আছে সেটা একটু প্রোটেস্ট করবে আর কি, যে এখন আমার বিরুদ্ধে মামলাটা কেন হইল, এখন মানে সে ফ্রি থেকে মামলা পরিচালনা করবে আইনজীবীর মাধ্যমে। তো আমার মনের ভিতরে আঘাত লাগছে যে এরকম একটা ভদ্রলোককে এইরকম মিথ্যা মামলা সাজিয়ে আর উনি এরকম একজন ব্যক্তির কথা বলে বলে এই সুবিধাগুলো নিচ্ছে কেন, কিভাবে নিচ্ছে, এটা দেখার প্রয়োজন। তো পরে দেখা গেল যে আসলে মামলাটা মিথ্যা, আমি নানান দিকগুলো এগুলি তুলে ধরে ধরে এবং কিছু দালালের মাধ্যমে প্রশাসনিক কিছু খোঁজ খবর আমি নিতে পারতাম, তো হয়তো বলা যায় যে এখানে এরকম দালালের মাধ্যমে নেওয়ার কারণ কি। তো দালালের মাধ্যমে নেওয়ার কারণটা হলো যে আসলে কিছু কিছু সমাজে দালাল আছে, কিছু কিছু সংস্থায় দালাল আছে, যারা সম্পূর্ণ একজন পাবলিক হয়েও অনেক কিছুই তারা কিন্তু মানে সরকারের গোপন জিনিসগুলো জানতেছে, এরকম আছে, হ্যাঁ, এবং আমি দেখেছি, এই জন্য বললাম আর কি। তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে এরকম কিছু কাগজপত্র সংগ্রহ করা হয় এবং মামলাটা পরিশেষে চার্জশিট দিলেও, মানে চার্জশিট বলা যায় মানে সিএস বলি সংক্ষিপ্ত ভাবে, চার্জশিটের জন্য অভিযোগপত্র, আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। তো এটা কিন্তু আপনার ওই থানা থেকে কিন্তু আসামিকে, আমি যাকে ভদ্রলোক বলছি তাকে কিন্তু থানা থেকে তাকে আসামি হিসেবে সম্পৃক্ততা নিয়েই কিন্তু কোর্টে পাঠানো হয়েছে। এখানে অনেক সময় আমি দেখছি যে যারা এই অভিযোগপত্রগুলো দাখিল করেন, যেখান থেকে দাখিল করেন, তারা অনেক সময় বোঝেন যে এই লোকটাকে এই অভিযোগপত্রে দেওয়াটা ঠিক না, কিন্তু তারপরেও তাদেরও কিছু গাইডলাইনস আছে যেগুলি মানে তাদেরকে মানতে হয়, বা অনেক সময় সঠিক কথাটাও তারা ঊর্ধ্বতন অফিসারের কাছে বলতে সাহস পায় না, এরকম আমি কাছ থেকে দেখছি আর কি, যে এই কথা বলতে গিয়ে আবার কোন ভেজালে পড়ি। আর এরকম কিছু প্রশাসনিক বিষয়ে আবার কিছু জটিলতা আছে কি, একজন আরেকজনকে খুব সহজে সন্দেহ করে, একজন ঊর্ধ্বতন অফিসার নিম্ন পদস্থ অফিসারকে অনেক সময় সন্দেহ করে যে বেটা আসামির জন্য তদবির করতে আসছে, নিশ্চয়ই টাকা পয়সা খেয়েছে, আমাকে হয়তো দিচ্ছে না, এরকম হয় অনেক সময়, আবার দেখা যায় যে টাকা পয়সা নিয়ে তাদেরকে দিলেও সবাই একরকম না, তবে অনেকে আছে যে টাকা পয়সা দিলে তখন তাকে বোঝানো যায়, তখন সে নিজে জিজ্ঞাসা করে যে এখানে আসলে কি বিষয়, তখন বলে দেয় যে এই বিষয়, তখন আসামিকে অব্যাহতি দেওয়া যায়। তো আমার মনে হয় যে ওই প্রভাবশালী ব্যক্তির চাপ এইসব কারণেই তখন ওই অফিসার তার ঊর্ধ্বতন অফিসারকে এই বিষয়টার বিস্তারিত বলতে পারেনি, কারণ আমি দেখছি যে তিনি নিজে অনুভব করছেন যে এই আসামিটা এই মামলায় সম্পৃক্ততার মধ্যে নাই আসলে এরকম, কারণ তারপরও চার্জশিট দেওয়া হলো, কিন্তু আমি এক দুই বছর পর মেবি দুই বছর পর এই মামলায় ওই ওকে আমার যে মক্কেলটা মিস্টার রহিম তাকে আমি মামলায় খালাস করলাম। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে খালাস করা হয়েছে, শুধু খালাস করেই ছাড়িনি, আপনার ওই যে বাদী মিথ্যা মামলা করার কারণে তার বিরুদ্ধে প্রসিকিউশন বলে এটা আইনগত ভাবে প্রসিকিউশন দাখিলের জন্য আমরা চেষ্টা করি, কিন্তু সেটা হয় আসলে ওই থানা পুলিশের মাধ্যমে, কিন্তু যেহেতু মামলাটা চার্জশিট চলে আসছে তাই জন্য আমরা কোর্টেই এটা মিথ্যা করে এটা আবার মানে বাদীর বিরুদ্ধে সংক্ষিপ্ত বলি যে বাদীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করার আমরা একটা ব্যবস্থা করলাম।
আচ্ছা, তার মানে কেউ একজন মিথ্যা মামলা করলেও তার জন্য শাস্তি
ব্যবস্থা আছে? অবশ্যই আছে। তো উনি কোর্ট কাছারি তো আর তখন তো আর জানে না যে একটা ঊর্ধ্বতন সরকারের প্রভাবশালী ব্যক্তির এখানে চাপ আছে বা কি, কোর্ট তার এটা দেখেও না সাধারণত, আবার এটা নিজেরাও জানেন যে বাংলাদেশে তো এটা সবকিছু সম্ভব, অনেক সময় কোর্ট কাছারি আদালতগুলো আপনার তাদের নিয়ন্ত্রণকারী ব্যক্তিদের কথা অনেক সময় শুনি শুনতে হয়, এটা রুল।
জি, এটা আপনি বেশি ভালো বলতে পারবেন, কারণ এগুলি নিয়ে আপনি কাজ করেন।
হ্যাঁ, এটা রুল তা থাকতেই হয়। তো তারপর ওইখানে ওইভাবে ওই বাদী কোনো প্রভাব খাটাতে পারেনি। আর দ্বিতীয় কথা হলো যে উনি ছিলেন অশিক্ষিত, অশিক্ষিত কিন্তু ব্রেনটা হলো খুব ক্রিমিনালি ব্রেন।
আচ্ছা আচ্ছা,
খুব ক্রিমিনালি ব্রেন
যিনি মিথ্যা মামলা করেছে।
হ্যাঁ হ্যাঁ, খুব ক্রিমিনালি ব্রেন, মানে এত সুন্দর মিষ্টি ভাষায় কথা বলছে, দেখা মাত্র সিলেটের ভাষায় এই নানা নানা এই সেই, মানে বারবার বলতেছে কিছু খাবে নাকি, একবার পাঞ্জাবির পকেট হাত দেয় আবার তো দেয় না, এরকম মানে টাকা দিবে না খাওয়াবে এরকম। কিন্তু তাকে দেখে অনেকে ভয় পেত যে না আবার কোন ঝামেলায় ফালাই দেয়, তাকে ভয় পেত, ভয়ে তাকে সম্মান করতো। হ্যাঁ, অনেকেই কারণ হলো যে আবার যদি ওই ঊর্ধ্বতন অফিসারকে যায় বলে বা ওই যে ক্ষমতাশালী ব্যক্তিটাকে রাজনীতির ব্যক্তিটাকে বলে তাহলে যদি আমার সমস্যা হয়, এই কারণেই তাকে অনেকটা এরকম করে। কিন্তু যখন আদালত থেকে এটা আসলো আর আসার পরে ওই থানার ওসি সাহেবই আপনার ইয়ে করছে বিষয়টা জানতে চাইছি, ঊর্ধ্বতন অফিসার থেকে শুরু করে যেখান থেকে তদবির আসে সেখান পর্যন্ত, যেহেতু উনি এরকম প্রভাব খাটাইতেছে তাহলে তার বিরুদ্ধে আদালত থেকে ওয়ারেন্ট আসছে, তাকে তো অ্যারেস্ট করতে হয়। এখন যদি বাদী সরি ওই আসামি পক্ষ যদি এখন মানে অ্যালার্ট হয় তাহলে কিন্তু ওই বাদীকে এখন অ্যারেস্ট করাইতে হবে, কারণ অ্যাজ পার অর্ডার অব দ্য কোর্ট, কোর্ট তো আপনাকে ওয়ারেন্ট দিয়ে দিচ্ছে আসামিকে ধরতে আর কোনো বাধা নেই। তো এইসব কারণে হয়তো বা আপনার ওসি সাহেব একটু তার ভিতরে একটা ভয় কাজ করে না যে এত বড় তদবির লোকটাকে আবার অ্যারেস্ট করবো কাউকে না জানায় যদি আবার সমস্যা হয়, এই কারণে উনি খোঁজ নিলেন। খোঁজ নিতে যে বলা যায় যে যে কেস করতে সাপ বেরিয়ে আসে।
আচ্ছা,
হ্যাঁ, তো যার কাছে যার পরিচয় দিতেছিলেন উনি অবশ্যই এখন বাংলাদেশে নাই, এখন বিদেশেই আছেন এবং তার বাংলাদেশে আসার সুযোগও এখন কম, কয়েকদিন আগে পত্রিকাতেও আমি দেখলাম আর কি, এরকম মানে অত্যন্ত ক্ষমতাশালী লোকটা এখন হাওয়া হয়ে গেছে। তো যাই হোক, তো দেখা গেল যে উনি অবশ্য বলছেন যে যে আমার তদবির করে এই পর্যন্ত আসছে তাকে আইনের আওতায় এনে যা যা করার প্রয়োজন তাই করেন।
আচ্ছা, তিনি মানে একটা ভালো পরামর্শ দিয়েছেন,
ভালো পরামর্শই দিয়েছেন
যে উনি আমার আমার ক্ষমতা ব্যবহার করে তিনি যেহেতু এই ভুল কাজটি করেছেন তার জন্য শাস্তি ব্যবস্থা করা। জি,
তো এই কারণে তো পুলিশ আরেকটু তৎপর হয়ে গেল এবং শেষ পর্যন্ত ওই সংশ্লিষ্ট আইও আর কি ইনভেস্টিগেশন অফিসার উনি তাকে ধরার জন্য সেই গোয়াইনঘাট গেলেন, গোয়াইনঘাট গেলেন গিয়ে ওনাকে পান নাই, ফিরে আসছেন। তো একটা পর্যায়ে উনি একটা কাহিনী বলে, কাহিনী না ঠিক মানে দুঃখ প্রকাশ করে ওই ঘুরে আসার বিষয়টা আর কি, গোয়েনঘাট যে ফিরে আসলো আসার পরে আমি ওইখানে যাই যে আসার পরে বেশ কিছুদিন পর এই বাদি আমাকে ফোন দিস, আমার সাথে পরিচয়। তো পরিচয় বলতে এই যে মামলার ক্ষেত্রেই পরিচয় আর কি। আমি তাকে বলতেছিলাম যে আপনাকে আমি হেল্প করব। হ্যাঁ, আসলে মানে প্রকৃতপক্ষে আমি তাকে হেল্প না করে জাস্ট তার কাছ থেকে আমার সবকিছু জানা প্রয়োজন,
কারণ আপনি তার অপোজিশন ছিলেন।
হ্যাঁ, অপোজিশন ছিলাম, আর জিনিসটাও ছিল আপনার মানুষকে হয়রানি করা। তো পরে তাকে সে আসছে, আসার পরে ঢাকার একটা আবাসিক হোটেলে উঠছে, উঠার পরে তিনি সকালে ফোন দিছে। তো উনি যেখান থেকে ফোন দিছেন, তো আমি এবং যখন ফোন দিছেন তার ২০ মিনিটের মধ্যে ওই জায়গাটা দিয়ে আমি যাব। আমি তখন অবশ্য নাস্তাও করিনি সকালে, তো ওখানে গেলাম। যাওয়ার পরে উনি খুব খুশি, হ্যাঁ নাতি আসছে এই সেই, আর তখন খাবার নিয়ে আসলেন, জোর করে খিচুড়ি নিয়ে আসা হলো। আমি খিচুড়ি কোনোভাবে রিসিভ করব না, কারণটা হলো যে সে একটা ওয়ারেন্টের আসামি, আমি তাকে খুঁজছি, তাকে যেভাবেই হোক এখন তাকে কষ্ট দিব, অর্থাৎ তাকে আমি অ্যারেস্ট করার ব্যবস্থা করব, তাই না?
আইনের মুখোমুখি,
হ্যাঁ আইনের মুখোমুখি দাঁড় করাবো। যতটুকু কষ্ট সে আমার ওই আসামি থেকে দিয়েছে, আমি তার মানে আইনগত ভাবেই সঠিক জিনিসটা আমি পেতে চাই। এই জন্য একটা চক্ষু লজ্জাও থাকে, সবকিছু মিলে আমি ওনার কাছাকাছি হইতে চাচ্ছিলাম না, কিন্তু উনি কোনোভাবেই ছাড়তে চাচ্ছে না। হ্যাঁ, খুবই ধুরন্ধর ব্যক্তি। লোক দিয়ে নাস্তা নিয়ে আসলো, ঠান্ডা নিয়ে আসছে, এরপর আপনার কি বলবো, উনি আমার জন্য ওই ওইদিকের নাকি স্থানীয় ভালো মধু পাওয়া যায়, বেশ বড় একটা বোতলে মধু নিয়ে আসছে, তারপর আপনার এই বড় বড় চালতা নিয়ে আসছে, মেবি লেবু নিয়ে আসছে, লেবুটা ঠিক আমাদের সাধারণ বাজারে যা পাওয়া যায় তা মনে হয় দুইটা তিনটা করলে একখানে করলে যেরকম হবে আর কি, মানে বড় তিনটা একখানে করলে যতটা হবে এত বড় বড় লেবু, খুব আকর্ষণীয়। তো এগুলি নিয়ে আসছে, তো আমার খুব লজ্জা লাগতেছে, আমি নিবই না। তা বলেছে আমি যাই, আমি যখন এদিকে দিয়ে আমি ফিরবো তখন আমি নিয়ে যাবো, কোনোভাবে সাথে সাথে নাতি নাতি তুমি এটা নিয়ে যাও, কোথাও রাখো, যাওয়ার সময় নিয়ে যাবা, আমার নাতি খাবে, মানে আমার ওয়াইফের কথা বলতেছে ইত্যাদি। তো এখানে একটা জিনিস মনে পড়ে যে এই লোকটা একটা মানে যখনই ঢাকা আসতো আর কি, বেশ কয়েকবার আসতে যাচ্ছে দেখছি, তো সম্ভবত পাথরের ব্যবসা করতো আর কি, বলছে আর কি পাথরের ব্যবসা, প্রতারক লোক তো আসলে কি করে কে জানে। তো সে ইয়াং বয়সের কোন একটা ছেলে নিয়ে আসতো।
আচ্ছা, হ্যাঁ সময় তার সঙ্গে,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা ইয়াং বলতে আপনার কিশোর, ফার্স্ট কিশোর, এরকম এরকম ছেলে নিয়ে আসে, কিশোর ঠিক একেবারে কিশোরও ঠিক না, মানে
১২ থেকে ১৪ এরকম।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে একটা বিষয় বলতে হয়, এই কারণে একটু বলি, ভাষাটা কেমন হয় জানি না, মানে তার একটা পুরুষের যে যৌবন আসে আর কি, সে কিশোর অবস্থায় কিন্তু আসে সাধারণত, তো ওই ধরনের একটা ছেলে। হ্যাঁ হ্যাঁ, বয়স সন্ধিকালে, কারেক্ট, থ্যাংক ইউ আমি সহযোগিতা করার জন্য। তো এরকম নিয়ে আসতো, তা আমার আমি আসলে কি বলবো যে আমি আসলে বিভিন্ন ধরনের বই পুস্তক পড়ার কারণে হোক আর যেভাবেই হোক, কিছু কিছু বিষয় মানে ইন্টারেস্টিং লাগার কারণে আমি এগুলি মানে জ্ঞান অর্জন করতাম। যেমন জার্মানির একটা বই পড়ছিলাম, তো সেটা বাংলায় অনুবাদ করা, মনে নেই যে কি লিখছে, তো ওইখানে সমকামিতার বিষয়টা আমি খুব ভালো করে জানতেছিলাম, জানতে পারছি আর কি বিষয়টাতে। তো আমার তখন এই এই বোরাকে, বোরা বলতে দাঁড়িয়ে আসতে বলে ফেলছি বোরা আর কি, এই নানাকে বাদিকে আমার সন্দেহ হয় যে এই ধরনের ছেলে পেলে নিয়ে ঘোরার পিছনে তার একটা বিশেষ কারণ থাকতে পারে। কারণ তিনবার আমার সাথে দেখা হয়েছে, তিনবারই আমি তাকে এই ধরনের ছেলে দেখছি, এবং জিজ্ঞাসা করলে বলতো যে আমার নাতিন, আবার আমি আলাদাভাবে ওই ছেলেকে জিজ্ঞাসা করলে মানে বুঝতে পারতাম যে আসলে মানে আপন কেউ না আর কি, কাছাকাছি, হ্যাঁ এরকম খুঁজে নেওয়া এরকম। তো যাই হোক, তার এরকম একটা বাজে অভ্যাস আছে আর কি, সোজা কথা যেটা আর কি।
হ্যাঁ,
তো আমি এটা এই জন্যই বললাম যে মানুষ আসলে কত রকমের হতে পারে, তার দিকে কত বড় নিকৃষ্ট তার একটা বিকৃত রুচি, কারেক্ট, বিকৃত রুচি, আবার এদিকে তার কিভাবে মানুষকে কষ্ট দেওয়ার নানান পরিকল্পনা কিভাবে সাজায়। তো যাই হোক, তারপর ওখান থেকে আমি চলে আসলাম, আসার পরে আমি সেই সংশ্লিষ্ট অফিসারকে, যিনি ওই গোয়েনঘাট থেকে ফিরে আসছেন, ওনাকে আমি ফোন দিলাম যে আপনি কোথায়। উনি হয়তো রৌদ্র ছিল, ওনাকে গরম হয়ে গেছে, কেন কেন আপনার দরকারটা কি, আমি কোথায়, আমি ডিউটি করতেছি। বলছে আপনি ডিউটি করতেছেন তো আপনাকে সুন্দর একটা মানুষ দেখাবো আজকে। তো উনি তারপরে রাগ হচ্ছে, হ্যাঁ কি দেখাবেন, কি মানুষ দেখাবেন, আপনি বলেন কি হয়েছে। উনি যে আপনার জন্য সুন্দর একজন মানুষ দশ মিনিটের মধ্যে আমি নিয়ে আসতেছি, হ্যাঁ ইতিমধ্যে চলে আসছে রাস্তায়, আপনি আসেন তাড়াতাড়ি। তো বলেন ভাই কে, তখন আমি বললাম যে আমার নানা আসতেছে, সিলেটের নানা, গোয়েনঘাটের নানা। তো উনি মোবাইলে এত খুশি হয়ে এবং ওই বাদীর বাদীকে মোবাইলে মানে নিজের মনে মনেই মনে থেকে আশেপাশে কথাগুলো বকা দিচ্ছে এবং আমাকে বলতেছে যে আপনি 500 হোক আর 1000 হোক সেদিকে তাকাবেন না, আমার আসতে যদি লেট হয় তারপর আপনি তাকে ধরে রাখার জন্য যা যা করা দরকার তাই তাই করেন, সেই জন্য যেতে না পারে। কারণ সে তো আপনি বুঝতেই আছেন যে সেই গোয়েনঘাট থেকে ফিরে আসছে,
হ্যাঁ
মানে মানে খাসার পাখিটাকে ফিরে পাইছে আর কি, উড়াল দিয়ে যাওয়াটা। তো হয়তো উনি 15-20 মিনিট বা আধা ঘন্টা হবে এরকম পরে আসলেন। তো তার আগে ওনাকে আমি একবার ঠান্ডা খাওয়াইতেছি, একবার পা নামতেছি, চলেন যাই বাইরে খেয়ে আসি, আবার নিয়ে আসার পরে চিন্তা করি না বাইরে আর নিয়েই যাবো না, হ্যাঁ বসে থেকে যে নানু দাদু এখানে বসি, বসে বসে গল্প করতেছি ইত্যাদি ইত্যাদি বলতে বারবার চলে যেতে চাচ্ছে। হ্যাঁ যদিও সে জানে না বাট মনের একটা কষ্ট থাকতেই পারে আর কি, মানে ভাবনা থাকতেই পারে যে না জানি আবার কোন ঝামেলায় পড়ে যাই,
কারণ তিনি নিজেও তো একজন খারাপ লোক।
হ্যাঁ খারাপ লোক, চোরের মন পুলিশ পুলিশ তার ভিতরে থাকতে পারে, পরিচয় সে বহন করতেছে মিথ্যা, তাই না। তো পরে উনি আসলেন, আসার পরে মানে যে একটা সিন হয়ে গেল এটা আমার খুব ভালো লাগার বিষয়, যদিও মানে ভালো লাগার মতো কোনো দৃশ্য না বাট মনের কষ্ট তো এই জন্য ভালো লাগার বিষয়। উনি এসে একটা বাজে কথা বলেন এবং একটা থাপ্পড় দিছে মানে শক্ত করে, পুলিশের হাত তো একটু শক্ত থাকে এমনিতে নর্মালি। তো উনি আসার পরে ও তো লাভ দিয়ে উঠছে, হ্যাঁ নানু আসসালাম আলাইকুম তোমাকে বলতেছে, এই কথা বলতো লাভ দিয়ে যে উঠছে তো হাসি মুখে, এর মধ্যে একবার ধাম করে একটা থাপ্পড় দিয়েই একদম লাথি দিয়ে নিয়ে হাজতে ঢুকাইছে, হাজতখানা যেটা থাকে আর কি পুলিশের সেখানে ঢুকাই দিছে। তো যাই হোক পরের দিন সে কোর্টে যাওয়ার পরে আমিও ওখানে আমার ওই যে আইনজীবী যিনি ছিলেন ওনার মাধ্যমে তাকে ও এখানে বলেনি যে তার ওয়ারেন্টটা কিন্তু হয়েছে যে আসামিদেরকে ওই যে দ্রুত বিচার মামলা ওই মামলায় আসামিদেরকে অব্যাহতি দিয়ে বাদীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এটা আপনার মেবি এক বছর হবে সাজার মেয়াদটা এক বছর। তো ও এরেস্ট হওয়ার পরে খারাপ লাগছে যদিও এরেস্ট হওয়ার পরে এবং বিরোধিতা করে আর আগায় নি আর কি, কারণ বাদীর বিরুদ্ধে জেল হয়েছে, বাদী অ্যারেস্ট হয়েছে, এখন জেলখানায় গেছে, তার লোকজন খবর পাবে আসবে এটা পার্টিসিপেট করবে, তারপরে হয়তো বের হয়েছে কবে তাও আর কোনো খোঁজ খবর নিতে যায়নি আর কি।
আচ্ছা আচ্ছা।
তো আসলে আমি দেখছি যে মানে মিথ্যা মামলা এই ধরনের হয়রানিমূলক এর ঘটনায় পরিশেষে জীবন সুন্দর হয় না অসুন্দর হয় এবং কারো কারো মৃত্যুও হয় যেমনটা আমার কাছে আছে আর কি।
আচ্ছা সেটা আমরা একটু পরে শুনবো। আর আমরা এমন অনেকের ঘটনায় জানি যে গ্রামে নাকি এমন অনেক লোক আছে যাদের শখই হচ্ছে মামলা করা, তো এরকম কোন ক্লায়েন্ট আপনি পেয়েছেন কিনা আশা করছি আপনি ওদের সঙ্গে শেয়ার করবেন। এবং শুধু মিথ্যা মামলা করে তারা টাকা পয়সা ইনকাম করে এরকম অনেক লোকের কথা আমরা জানি, তো সেগুলি আমরা শুনবো। কিছু SMS পড়ে নি। নয়ন তিনি লিখেছেন যে আজকের অতিথির নাম কি, তিনি অ্যাডভোকেট আসাদুজ্জামান। অনেক ধন্যবাদ নয়ন, আপনি আমাদেরকে শুনছেন এবং আমাদেরকে SMS করেছেন। রুজিনা তিনি লিখেছেন তিনি আসতে চান আমার স্টুডিওতে, ধন্যবাদ। অবশ্যই অন্ধকারের গল্পের টিম আপনার সঙ্গে যোগাযোগ করবেন। জিশা চাঁদপুর থেকে অনেকদিন পর শুনছেন, ধন্যবাদ জানিয়েছেন আজকে অতিথিকে আসবার জন্য। এরপর একটা হচ্ছে জালাল, তিনি লিখেছেন শুনছি খুব ভালো লাগছে এই ধরনের ঘটনা। জালাল আপনাকেও ধন্যবাদ, আশা করছি পুরোটা সময় আপনি আমাদের সঙ্গে থাকবেন। জিকো স্বপ্না রূপগঞ্জ থেকে SMS করেছেন যে আমার ভাইও একজন আইনজীবী, আমার শুনতে খুব ভালো লাগছে। ইমরান তিনি লিখেছেন কেমন আছেন ভাইয়া,
জি 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 আমি খুব ভালো আছি, খুব খুশ মেজাজে আছি আপনাদের শুনে।
মুসা লিখেছেন আপনাকে শুনছি ভাইয়া, ধন্যবাদ আসবার জন্য। ডক্টর মোহাম্মদ হুসেন তিনি লিখেছেন আজ অন্ধকারের গল্পটা অনেক ভালো হবে মনে হচ্ছে, আশা করা যায় আমরা চেষ্টা করব।
জি জি অনেক বড় মাপের ব্যক্তিত্ব এবং আশা করছেন, দোয়াও করেন যেন ভালো বলতে পারি।
জি আশিক সাভার থেকে রয়েছেন আমাদের সঙ্গে, বিপ্লব যাত্রাবাড়ি থেকে, আব্দুল আলিম, এরপরে সোমা, ফারহানা ক্যান্টনমেন্ট থেকে শুনছেন সোমা, সম্রাট, তিনি লিখেছেন ফরিদপুর থেকে। বাশার আহমেদ, তিনি লিখেছেন আপনাদের নিউ ফ্রেন্ড। নির্ঝর লিখেছেন আমি প্রতিদিন
ফারহানাটা কোথা থেকে লিখছে বলবেন?
ফারহানা ক্যান্টনমেন্ট থেকে।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
পরিচিত আপনার?
না মানে ফারহানা নামের একজন পরিচিত, বাট ক্যান্টনমেন্ট নয়।
আমরা আশা করবো সেই পরিচিত ফারহানা করবেন। ওকে, অনেক ধন্যবাদ। যারা ফেসবুকে লিখছেন তাদের কমেন্টস দেখতে পাচ্ছি, তাদেরটা একটু পড়ি। নুরুল ইসলাম লিখেছে, অন্ধকারের গল্প সপ্তাহে কতদিন হয়? আচ্ছা, বেশি দিন হয় না, মাত্র একদিনই হয় জনাব, সেটা হচ্ছে রবিবার রাত 10:30। ইশরাত খান শার্লিন, তিনি লিখেছেন মেয়েদের উপর নির্যাতনের শাস্তির ব্যাপারে জানতে পারি? অবশ্যই শাস্তির ব্যবস্থা রয়েছে এবং মামলা করার ব্যবস্থা রয়েছে। আমরা এই ধরনের প্রশ্নগুলি একবার শেষের দিকে নিব, অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারেন, আপনাকে আইন পরামর্শ নিতে পারেন। আশা করছি যে আমরা অবশ্যই আমাদের আজকে অতিথির কাছ থেকে এই ধরনের উত্তর পেয়ে যাব। সো আপনার প্রশ্ন থাকলে আপনি পাঠিয়ে দিতে পারেন ফেসবুক অথবা SMS করে 16260 এই নাম্বারে SMS করে। এছাড়াও আপনি লিখতে পারেন ফেসবুকে facebook.com/dhakafm90.4 এবং facebook.com/OG90.4। ওকে, জুয়েল এই মুহূর্তে আপনার সঙ্গে আছি, শুনছেন ঢাকা FM 90.4, চলছে অন্ধকারের গল্প। আজকে আমাদের সঙ্গে রয়েছেন একজন আইনজীবী, যিনি একটা ঘটনা শেয়ার করেছেন, একটা মামলা তিনি লড়েছিলেন অনেক আগে, প্রায় 10-12 বছর আগের কথা, সেই ঘটনাটি শেয়ার করলেন এবং কিভাবে একজন মিথ্যা মামলা যিনি করেছিলেন সেই বাদী কি করে পরে ফেঁসে গেলেন সেই ঘটনাটি আমরা শুনলাম। এমন অনেক ঘটনায় তার কাছে রয়েছে, বিভিন্ন অপরাধীর সঙ্গে তিনি কাজ করেছেন, অনেক কিছুই তিনি এক্সপিরিয়েন্স করেছেন। সো সেগুলি আজকে তিনি আমাদেরকে জানাবেন। আমরা একটা গান শুনবো এবং ছোট একটা বিরতি নিয়ে আবার ফিরে আসছি। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, শুনতে থাকুন ঢাকা FM 90.4। জুয়েল আপনার সঙ্গে আছে এবং রয়েছেন অ্যাডভোকেট আসাদুজ্জামান।
BD.com.
অন্ধকারের গল্প।
স্বাগত আর একবার অন্ধকারের গল্পে। জুয়েল আছি আপনার সঙ্গে, শুনছেন ঢাকা FM 90.4। আর আজকে আমাদের সঙ্গে রয়েছেন একজন আইনজীবী, তিনি একটা ঘটনা মাত্র শেয়ার করেছেন এবং এমন অনেক ঘটনায় তার কাছে রয়েছে এবং এর পরে ঘটনাটি এমন যে আমাদের শুনতে খুবই ভালো লাগবে। খুবই সিরিয়াস একটি ঘটনা নিয়ে তিনি অপেক্ষা করছেন। তবে তার আগে দেখতে পাচ্ছি কিছু SMS, আমি SMS পড়তে চাই। কিছু গানের রিকোয়েস্ট রয়েছে, খুবই বেশি বেশি করে গানের রিকোয়েস্ট পাচ্ছি। সবাই তার ফোন নাম্বার চাচ্ছেন, আমরা চেষ্টা করব আমরা তার ফোন নাম্বার জানিয়ে দিতে, তার সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন, তার কাছ থেকে কিভাবে পরামর্শ নেবেন সবকিছু জানিয়ে দিতে। আর আরো একবার জানিয়ে দিই, আমাদের পূর্বের এপিসোডগুলি যারা মিস করেছেন তারা চাইলেই সেই এপিসোডগুলি ডাউনলোড করে নিতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.dhakafm904.com www.dhakafm904.com। এই ওয়েবসাইটে গেলে আপনি পেয়ে যাবেন ডাউনলোডের অপশন, সেখান থেকে অন্ধকারের গল্প, ভুল সবই ভুল, ভালোবাসার বাংলাদেশ, আকাশচর গল্প, সব স্পেশাল যে অনুষ্ঠানগুলি রয়েছে ঢাকা FM এর সবকিছুই আপনি পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর আজকের এপিসোডটি আশা করি আগামীকাল রাতেই আপনি পেয়ে যাবেন। যারা SMS করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমাদেরকে SMS করুন 16260 এই নাম্বারে। অতিথির কাছে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আপনি পাঠাতে পারেন 16260 এই নাম্বারে। আর অন্ধকারের গল্প স্টুডিওতে যারা আসতে চান তারা যেভাবে SMS করবেন সেটা একটু জানিয়ে দিই। শুরুতে SMS শুরুতে লিখুন OG, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার ফোন নাম্বার, সেটা পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। এছাড়া যোগাযোগ করুন ফেসবুকে, আমাদের দুটি ফ্যান পেজ, অন্ধকারের গল্পের একটা ফ্যান পেজ রয়েছে এবং ঢাকা FM 90.4 এর একটা ফ্যান পেজ রয়েছে। সো দুটি অ্যাড্রেস জানিয়ে দিই, facebook.com/dhakafm90.4 এবং facebook.com/OG90.4। দুটি ফ্যান পেজে যে কোনো একটিতে যোগাযোগ করলেই অন্ধকার গল্পের টিম আপনার সঙ্গে যোগাযোগ করবে। তাহসানের একটি গান এই মুহূর্তে অপেক্ষা করছে, উদ্দেশ্য নেই অ্যালবাম থেকে, টাইটেল ট্র্যাক উদ্দেশ্য নেই। আর আজকের গল্পগুলি শুনবার অপেক্ষায় রয়েছেন যারা, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। ফিরে আসছি একটু পর।
বিবাহ নিয়ে সমস্যা। আচ্ছা, আমরা অবশ্যই এই ধরনের প্রশ্ন আপনাদের কাছ থেকে আশা করছি এবং অনুষ্ঠানের শেষের দিকে গিয়ে এই ধরনের প্রশ্নের উত্তর আমাদের আজকের অতিথি, তিনি একজন লয়ার, তিনি অবশ্যই আপনাদেরকে এই উত্তর দিবেন। সঙ্গে থাকুন। মিথুন লিখেছেন, আজকের প্রথম ঘটনাটি শুনে ভালোই লাগলো, আমরা আশা করছি এমন ঘটনা আরো আমরা শুনব। আমরা ফিরে যাই আবারও ঘটনায়। এর পরের ঘটনাটি আমি বলেছিলাম যে পরের ঘটনাটি অনেক সিরিয়াস একটি ঘটনা, সেটা আমরা আপনার কাছ থেকে জানতে চাই। আমরা ঘটনায় চলে যাই।
জি জি, ধন্যবাদ। অনেক অনেক ভাই বোন বন্ধু তারা অপেক্ষা করতেছেন আমাদের কথা শোনার জন্য এবং গভীর রাতে তারা অনেক আগ্রহ নিয়ে আসেন, অপেক্ষায় আছেন, এই জন্য তাদেরকে আমার ধন্যবাদ। তো আসলে সিরিয়াস ঘটনা অবশ্যই সিরিয়াস যে যেভাবে নেয় আর কি। তো আমি একটা ঘটনার কথা বলবো, সেটা হলো যে হত্যা, একদম সরাসরি মানে মানুষকে কিভাবে হত্যা করে ফেলে। এটা আসলে এই হত্যার বিষয়গুলো বলতে গেলে অনেকটা আবেগ চলে আসে, কষ্ট দুঃখ সবই চলে আসে এবং এটাই স্বাভাবিক। তো আমি বলবো যে আসলে যে কোনো একটা ব্যক্তি, মানুষের রুচিবোধ, মানুষের বিভিন্ন ধরনের নেশা বা কি বলে এটা, মানুষের সঙ্গ বা কারো একটা প্ররোচনা ইত্যাদি কারণেও অনেক সময় যে সাধারণ মানুষ যারা আছে আর কি, যারা মনে করেন যে এমন মানুষও আছে যে অফিস, মসজিদ, বাসা, বাজার, এর বাইরে তাদের আর কোনো জীবন নাই, ছেলে মেয়ে নিয়ে সুস্থ সুন্দর ভাবে সংসার করে। তো এই সমস্ত মানুষও কিন্তু অনেক সময় কারো না কারো প্ররোচনায় পড়ে যায়, প্ররোচনায় পড়ে যায়, এবং যে অপরাধটা সে কখনোই করার মতো না কিন্তু সে অপরাধটাও সে করে ফেলে। কারো প্ররোচনায় হতে পারে, আবার নিজের নিয়ন্ত্রণও হয়তো বা কমে যায়, ইত্যাদি কারণে হয়। এই কারণে বলছি, কারণ ওই লোকটার জন্য আমার মানে কষ্ট লাগছে আর কি, পরিশেষে কষ্ট লাগছে।
আচ্ছা,
তো এই 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 লোকটা যে কোনো একটা মহিলার সাথে তার পরিচয়, অর্থাৎ তারা পাশাপাশি ভাড়া থাকে, দুইটা ফ্যামিলি পাশাপাশি ভাড়া থাকে। তো যে লোকটার কথা বলছি সে বিবাহিত, তারা যে ডিস্ট্রিক্টের লোক সেখান থেকে অন্য একটা ডিস্ট্রিক্টে এসে বসবাস করতেছে স্থায়ীভাবে, তার স্ত্রী সন্তান সব আছে এবং তার মেয়েকেও মেয়েও বিয়ে দিছে আর কি। হ্যাঁ, মানে জীবনটা একটা পর্যায়ে চলে আসছে, মাঝ বয়সী বলা যায় অনেকটা। তো পাশের যে ভাড়াটিয়াটা ছিল আর কি, পাশের বলতে একেবারে পাশের না, মানে পাশ একই এলাকার আর কি, একই মহল্লার মধ্যে, তার সাথে যেভাবেই হোক এই মহিলার পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে মহিলা তাকে অফার দেয় যে তার কাছে ভালো এবং সুন্দরী মেয়ে আছে।
আচ্ছা,
সুন্দরী মেয়ে আছে, সে ইচ্ছা করলে তার কাছে যেতে পারে আর কি। হ্যাঁ, তার কাছে যেতে পারে, এই ধরনের একটা প্রপোজাল দেওয়া হয়। তো পরে ওই যে আগেই বলছি যে প্ররোচনায় হোক আর যেভাবেই হোক, তো এই লোকটা এই মহিলার বাসায় যা, বাসায় যা, আমি সরাসরি বলি যে সেটা হলো যে ওই যে আগে বলছে যে অল্প বয়সী সুন্দরী মেয়ে আছে। হ্যাঁ, মনোরঞ্জন বলেন আর যাই বলেন, তার কাছে যাওয়ার উদ্দেশ্যেই সে ওই মহিলার বাসায় যা। যাওয়ার পরে হ্যাঁ ঠিক আছে, সেখানে তিন চারজন, আমি সরাসরি বলি যে আমি সেখানে যাই। যদিও মানে এটা আসলে আমার জীবনের কোনো ঘটনা না, এটা দর্শকও জানতেছে বা আমিও জানছি, আপনিও জানতেছেন। তো আমি যখন ওর বাসায় যাই তখন মেয়ে দেখি, তিনটা হোক আর চারটা হোক যাই হোক, মেয়ে আসে, মেয়ে দেখি। কিন্তু সেখানে যাওয়ার পর তাদের আসলে এই মহিলাটার পূর্ব পরিকল্পনা ছিল যে আমাকে নিয়ে সে কি করবে, ব্ল্যাকমেইলিং আর কি, যেটা বলে আর কি, সেটা করবে আর কি।
আচ্ছা,
তো প্রপোজালটা হলো সুন্দরী মেয়ে আসলো, মানে ওই মহিলা এরকম নোংরা পথেরই মহিলা, নোংরা পথের মহিলা। তো সে এই ব্যবসাগুলো করে আসতেছিল। তো ভদ্রলোক যাওয়ার পরে, ভদ্রলোক বলে আর যাই বলে, এই লোক ওখানে যাওয়ার পর তাকে তাকে একদম দিগম্বর করে ফেলা হয় এক পর্যায়ে, অর্থাৎ মানে সমস্ত শরীরের একটা কাপড় আর রাখা হয়নি। এই অবস্থা করে তাকে তার ছবি তুলে, বেশ কয়েকটা ছবি তুলে, আর তার কাছে তো সুন্দরী হোক আর সুন্দরী হোক যুবতী মেয়ে আসেই, তাকেও নিয়ে আসা হয় এবং তাকেও বিবস্ত্র করা হয় আর কি।
আচ্ছা আচ্ছা,
সে নর্মালি হয়,
এমন ঘটনা আমরা শুনেছি কিন্তু অনেক ঘটে।
হ্যাঁ হ্যাঁ, অনেক ঘটে। তো সে মেয়ে তো ওকে আর জোর করে বিবস্ত্র করা হয় না, কারণ সে তো ওই মহিলারই একটা অংশ, খদ্দর বলেন আর যাই বলেন, আইনের ভাষায় পুলিশি ভাষায় বলে 290। হ্যাঁ, 290 মানে এটা হলো মানে খারাপ মেয়েদেরকে বলা হয়। তো সেও ওরকম মানে উলঙ্গ অবস্থায় এই পুরুষটাকে জোরপূর্বক বিবস্ত্র করে ছবি তুলে, জোর করে তাদেরকে ছবি তুলে অন্তরঙ্গ মুহূর্ত বাধ্য করছে যে অন্তরঙ্গ হইতে হবে, না হলে তাকে প্রেসার ক্রিয়েট করে আর কি, যা যা হয়। এমনিতেই তো ওইখানে একটা ভীতিকর পরিবেশ, ওইখানে যাওয়ার পর তো সেখানে তার মধ্যে এই পরিবেশ সৃষ্টি হয়েছে, তখন তো সে এমনিতে একটা ভীতিকর পরিবেশে আছে, আর না করলেও আর উপায় নাই, এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে। এবং তাকে এই এই ধরনের মানে অনেকগুলো ছবি উঠানোর পর অন্তরঙ্গ মুহূর্ত হয়েছে তৈরি করে, মানে পরিবেশটা তৈরি করে ছবি তোলার পর তাকে 150 টাকা বা 300 টাকা মূল্যমানের যাই হোক জুডিশিয়াল স্ট্যাম্প আর কি, যেটা আইনগত ভাবে বিভিন্ন কাজে ব্যবহার হয়ে থাকে, কোর্টের এসটি অফিসে, যাই হোক এটা সাধারণ মানুষ সবাই জানে, তো ওই ইস্টামে জোরপূর্বক তাকে স্বাক্ষর নেওয়া হয় আর কি, স্বাক্ষর নেয় এবং যাতে কিনা সে কখনোই এই ধরনের মানে ওই ইস্টামে ওই মহিলা যা লিখবে তা যেন অস্বীকার করার সুযোগ নেই যেমনটা, কারণ তাকে স্বাক্ষর দিয়েই ইস্টামটা তৈরি করা হবে, এবং যদি বেশি ঝামেলা করে তাহলে এই ছবিগুলো প্রকাশ করা হবে, এই ধরনের তাকে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয় এবং তাকে বলা হয় যে তুমি কত টাকা দিবা। তারপরে কত টাকা দিবা, এখন এত টাকা সে দিবে কোথা থেকে? এক প্রথমে সে পাঁচ লাখ টাকা দাবি করে, কিন্তু আসলে পাঁচ লাখ টাকা দেওয়ার মতন এই ভদ্রলোকের এই লোকটার মানে এবিলিটি নাই আর কি। পাঁচ লাখ কেন, তিন লাখ দেওয়ার মতো তার অবস্থা আছে বলে আমার মনে হয়নি। হ্যাঁ, অর্থাৎ আমি যেহেতু নিজেকে বলছি যে মানে আমার নাই, তো তারপরেও আমাকে মানে কোনোভাবেই ছাড়বে না, শেষ পর্যন্ত ওইখানে ইসলামে লেখা হলো যে তিন লক্ষ টাকা।
আচ্ছা, এক্ষেত্রে আরেকবার শ্রোতাদেরকে জানিয়ে দিই যে আমাদের আজকের অতিথি তিনি নিজেকে তার জায়গায় রেখে ঘটনাটি শেয়ার করবার
চেষ্টা করলেন, সহজে বোঝানোর জন্য আর কি, বারবার মানে তিনি তাকে না বলে আমি বলছি আর কি।
হ্যাঁ, কারণ পুরো বিষয়টি আপনি অবগত।
আর দ্বিতীয় কথা হলো কি যে আইনজীবী মানুষ হিসেবে সবসময় আইনের বিষয়টি আসে, তো মানে যখন কোর্টে আমি একজন মক্কেলের পক্ষে কথা বলি তখন কিন্তু আমরা ভাষাটা এরকম ব্যবহার করি যে বিজ্ঞ আদালত, আমি এই এই চিন্তার ঘটনার সাথে আমি স্যার জড়িত না, আমি ওই দিক দিয়ে যাচ্ছিলাম তখন ঘটনা ঘটে, অনেকেই দৌড়াদৌড়ি করে পুলিশ আসে, আমিও দৌড় দিয়েছিলাম স্যার, তো তখন আমি অ্যারেস্ট হয়ে আসলে আমি ঘটনার সাথে জড়িত না, আমাকে জামিন দেওয়া হোক। মানে অর্থাৎ মানে ওই যে আগে একটা কথা বলছিলাম যে মক্কেল আইনজীবীকে তার ক্ষমতা প্রদান করে, ক্ষমতা অনুযায়ী তখন আমি মানে আসামি হিসাবে মনে করে আমার বক্তব্যটা আমি কোর্টে সাবমিট করি, তো এই জন্যই মানে ওই রকম অভ্যাস আছে, তো এই জন্য
ওই
ধারাবাহিকতায়। জি, নিশ্চয়ই দর্শকরা বুঝতে পারছেন। জি, তো পরে ওই ইসলাম লেখার পরে সে আমাকে ছেড়ে দিছে আর কি, তো আমি আসার পরে স্বাভাবিকভাবে আমি যথেষ্ট ভেঙ্গে পড়ি, কারণ আমি সুস্থ সমাজের লোক হিসেবে নিজেকে দাবি করতেছি, আসলেও আমার মানে এই ধরনের পরিবেশে যাওয়ার কোনো সুযোগ নাই বা যায়ও না, যেভাবেই হোক শয়তানের ফেরে হোক আর যেভাবে বলে মানুষ বা প্ররোচনাই হোক আমি গিয়েছিলাম, কিন্তু আমি আসলে ওরকমটা না। তো যাওয়ার পর বের হওয়ার পর আমার মানে যেমনটা আক্রোশ চেপে গেল আর কি ওই মহিলাটার উপর যে আমার কি দোষ ছিল, হ্যাঁ আমি না হয় তুমি ওই ব্যবসাটা করো, আমি না হয় এখানে আমি মনোরঞ্জন করতে গিয়েছি, মনোরঞ্জন পূরণেরই একটা জায়গা, তো আমার তো কোনো দোষ নাই, আমি টাকার বিনিময়ে আমি আমার আনন্দ করে ফিরে আসব, এটাই হলো এখানের কাজ ছিল, কিন্তু তা না করে আমাকে এত বড় ব্ল্যাকমেলিং কেন করা হলো, এটা আমার একটা অনেক বড় জিদ চেপে উঠে, জিত মানে চেপে উঠে মানে চেপে যায় আর কি মনের মধ্যে। তো পরবর্তীতে যখন আমি তাকে টাকা দিতে পারছি না আর কি, সুস্থ পর্যায়ে ফিরে আসার পর টাকা দিতে পারছি না, তখন সে এক পর্যায়ে আমার স্ত্রীকে পর্যন্ত গিয়ে বলে যে তোমার জামাই আমার কাছ থেকে তিন লাখ টাকা নিছে, এই টাকা যদি না দেয় তাহলে মামলা করব। তো আমার স্ত্রী, আমি সংসার করি বা যারা সমাজে আমরা স্বামী স্ত্রী সংসার করি তারা তো একে অপরকে অবশ্যই সবকিছু শেয়ার করি এবং জানার কথা, আমি সাধারণ মানুষ, আমি যদি তিন লাখ টাকা কারো কাছ থেকে নেই তাহলে আমি কি করতে পারি, তো এটা আমার ওয়াইফ বা সন্তানরা কম বেশি জানার কথা, না জানো ওয়াইফ তো জানবে, আমার মনে হয় এটা স্বাভাবিক। তো আমার ওয়াইফ কোনোভাবে বিশ্বাস করছে না যে না না অসম্ভব কথা, আমার স্বামী তিন লাখ টাকা নিতে পারে না, কারণ সে নিলে আমি কিছু জানতাম বা কি আমাকে বলতো, আমি তার স্ত্রী আমাকে সবকিছু শেয়ার করে। তো আমার আর আমার স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বিদ্যমান আছে বলেই সে এটা জোরালো ভাবে প্রতিবাদ করতেছিল। তো পরে সে চলে যাওয়ার পরে আমাকে আলাদাভাবে বলে যে শুধু তো এখন ইস্টাম দেখাইলাম, তোমার বউ মানুক আর না মানুক, আমি যদি টাকা না পাই তাহলে তোমার এই ছবিগুলো তোমার বউকেও আমি দেখাবো, তোমার মেয়েকেও আমি দেখাবো, মেয়ের জামাইকেও আমি দেখাবো, তো এটা মানে তার জন্য অনেক বড় জটিল হয়ে গেল, তাকে কোনোভাবেই ম্যানেজ করে রাখতে পারতেছে না, কারণ তা সে তো একটা বাজে বাজে মানুষ, খুব ভয়ঙ্কর প্রকৃতির মহিলা আর কি। কার কি হবে সেটা তার দেখার বিষয় না, আমি চাই আমার টাকা। তো প্রাথমিকভাবে সে 20,000 টাকা নিছেও আর কি মহিলা আমার কাছ থেকে, তারপরেও সে স্বস্তি পাচ্ছে না। এবং এরপরও আমি বিভিন্নভাবে তাকে আমি চেষ্টা করতেছিলাম দেওয়ার জন্য, হ্যাঁ বারবার দিয়েছি 5,000, 4,000, 3,000 যখন যা পেয়েছি আমি দিয়েছি তাকে, দিয়ে দিয়ে তাকে মানে আমি আমার অনুকূলে রাখার জন্য। কিন্তু পরিশেষে যখন সে আমি না মানে তার দাবিকৃত এরকম লক্ষ লক্ষ টাকা আমি গুনতে পারলাম না, শেষ পর্যন্ত সে আমার স্ত্রীকে বলল যে তোমার স্বামী তো আমার কাছ থেকে টাকা নিছে নিছেই সে এরকম ঝামেলা করতেছিল, সেই ঝামেলার কাছ থেকে আসলে তাকে বাঁচানোর জন্যই আমি এই টাকাটা দিছি। কতটুকু মানে সে আমার স্ত্রীকে বিশ্বস্ত এবং আশ্বস্ত করার জন্য সে বুঝাইতে চাইতেছে, বুঝাইতে চাইতেছি কি মানে সরাসরি সে বুঝিয়ে দিল যে তোমার স্বামী আমার পূর্ব পরিচয় ছিল সামান্য, তো সে এইরকম একটা ঝামেলায় যাওয়ার পরে মেয়ে মানুষ নিয়ে ঝামেলায় পড়ার পরে সে ওইখান থেকে কোনোভাবে রক্ষা পায় না, পরে আমি আমার হাতে পায়ে ধরছে, আমাকে ধর্মের বোন ডাকছে ইত্যাদি বলার কারণে, এবং সেখান থেকে ফিরিয়ে আনার প্রয়োজনেই আমি তাকে বাধ্য হয়ে শেষ পর্যন্ত 3,00,000 টাকা আমি তাকে ধার দিয়েছিলাম। হ্যাঁ, আর এটাই সেই স্টাম্প আমাকে মানে চুক্তিপত্র লিখে দিয়েছে যেটা কিনা সে জোর করে নিয়েছিল আর কি। তো পরে ওই ছবিগুলো আমার স্ত্রীকে দেখানো হলো, দেখানো হলো যে যে তোমার স্বামী এই ধরনের নোংরা কাজ করতে গিয়ে ধরা খাওয়ার পরে আমি তাৎক্ষণিকভাবে তাকে আমি যে টাকা নিজে দিয়েছি, আমিও কিছুটা বাধ্য হয়ে গেছি আর কি যে লোকটাকে বাঁচানো দরকার, নিজেকে খুব ভালো সাজাইছে আর কি। হ্যাঁ, খুব ভালো সাজিয়ে আমার স্ত্রীর কাছে আমাকে মানে একদম প্রতিষ্ঠিত করাইছে যে আমি আসলে এই কাজটা করছি, আর যার ফলে আমার স্ত্রী এই টাকার মুখ দেখতে পারেনি আর এই জন্য গোপন রাখা হয়েছে, এটি বুঝাইতে চাইছে। তো পরে আমার স্ত্রী সংসার ছেড়ে চলে যায়। এতদিনের সুখের সংসার, চমৎকার একটা আমার মানে হাস্যোজ্জ্বল সংসার ছেড়ে আমার স্ত্রী চলে যায়, এটুকুই মানে এটুকুতে শুধু ওই মহিলা মানে ক্ষান্ত হয়নি, তার মানে শয়তানি বা যেটাই বলেন তার যে মানুষকে কষ্ট দেওয়ার যে একটা ধারাবাহিকতা সেটা মানে চলমান রাখে আর কি। তো চলমানের ধারাবাহিকতাই সে শেষ পর্যন্ত যখন আমাকে আরো চাপ দিতেছে তুমি টাকা দিবা কি না, যদি না দাও তোমার তো বউ গেছে, এবার তোমার মানে ওই মেয়ে এবং মেয়ের জামাইকে দেখাবো, এই কথা বলতেছে। তো স্বাভাবিকভাবে দেখেন যে একটা সাধারণ মানুষ যারা আমার শ্রোতা শুনতেছেন তারা যদি এই পর্যায়ে নিজেকে দাঁড় করায় তখন কিন্তু আমি যতটাই মানে সুস্থ বা সহনশীল ব্যক্তি হয় না কেন, যতটা আমি বিপদে পড়ছি তার চেয়ে বেশি আমার কষ্ট লাগতে পারে এবং আক্রোশ জাগতেই পারে যে সে এখনো কেন থামতেছে না, এই নোংরা আয়োজন চলমানটা বন্ধ না রেখে সে এইভাবে অ্যাডভান্স হইতেই আছে কেন। যাই হোক, টাকা বলে কথা আমি দিতে পারি নাই, আমার দেওয়ার মতন এবিলিটি নাই। তো পরিশেষে আমার মেয়ে এবং মেয়ের জামাইকে এই জিনিসগুলি দেখানো হয়, তাহলে আমার বিবাহিত মেয়ে সে দেখতেছে যে আমার বাবা একটা উলঙ্গ একটা মেয়েকে নিয়ে হাসি মুখে ছবি উঠে আসে, অবিশ্বাসের কোনো সুযোগ নাই, কারণটা হলো আমি এমন ভাবে ধরে আছি মেয়েটাকে উলঙ্গ অবস্থায় যে আমার ভিতরে কোনো মানে ভীতি বা খারাপ লাগার মানে কোনো ভাব নেই, আমাকে হাসতে হচ্ছে, আমি তো বাধ্য হয়ে ওখানে হাসছি, হাসি মুখে তাকে ধরে আসি, এবং ধরার মধ্যেও একটা মানে কাছে টানার যে একটা ব্যাপার থাকে তো নাকি, সেটা প্রকাশ পাইতেছে ছবিতে। তো এগুলি মেয়ে দেখলো, মেয়ের জামাই দেখলো, তারপর আমার স্ত্রী চলে গেল, মেয়ে দেখার কারণে এখন মেয়ের সংসার টিকবে কিনা সেটা একটা বড় ব্যাপার, আমি তো ঘৃণিত হয়েই গেলাম। তো তার চেয়ে বড় কথা হলো যে আমার এই মেয়ের জামাই আমার মেয়েকে রাখবে কিনা, বা এক পর্যায়ে কি বলাটাই স্বাভাবিক, বলতে পারে যে তোমার বাবা এরকম খারাপ মানুষ, বা ছোট ছোট স্বামী স্ত্রী সংসার করতে গেলেও তো কথা হয় সেক্ষেত্রে আমার মেয়ে কিরকম করে নির্যাতন করবে যে তোর বাবা এরকম আমার তোমার। যাই হোক, পরে আমার মনটা অনেক ছোট হয়ে গেল এবং আমি এই মুখ মানে আমি আমাকে আর আমার স্ত্রী সন্তানদেরকে দেখাবো না বলে আমি ঘর ছেড়ে চলে আসলাম আর কি, সংসার ছেড়ে চলে আসলাম। কারণ স্ত্রী তো নেই আর মেয়ে, মেয়ের জামাই তো আমার চেহারা দেখবেও না, আর ছেলেটা ছোট, ছোট বলতে 8-10 বছর, সে অতটাও মানে অনুভব করতে পারে না। তো পরে আমি ঘর বাড়ি ছেড়ে চলে আসলাম। চলে আসার পরে আমি ঢাকার পার্শ্ববর্তী যে কোনো একটা জায়গায় সেখানে আমি বেশ কিছুদিন বলা যেতে পারে যে লেবারের কাজ সেগুলি করলাম, করে কিছু টাকা পয়সা একখানে করে একটা দোকানের সামনে আমি মোবাইলের কভার বিক্রি করি। আমার তো চলতে হবে, আমি তো একা এখন, আমার তো কোনো কিছু নেই, এমনিতে মানসিক যন্ত্রণা। তো কিন্তু মনের ভিতরে একটা আক্রোশ আছে কি যে আমি একদিন হইল এই মহিলাটাকে আমি দেখে নিব, এই মহিলাটাকে আমি ছাড়ব না, কারণ তার জন্য আমার জীবনের সবকিছু চলে গেছে। পরে আমি মোবাইলের কভার বিক্রি করি, এইভাবে আবার কিছু সময় ইলেকট্রিকের কাজ শেখার জন্য একটা ইলেকট্রিকের দোকানে যাওয়া আসা করি, ইত্যাদি ইত্যাদি করে আমি আমার মতন থাকি আর কি। এবং এই পর্যায়ে হয়তো 10-20 হাজার টাকা হয়ে গেছে আমার, মানে খুব কষ্ট করে টাকাটাকে জমানো, টাকা জমানোটাই আমি প্রথমে মুখ্য বিষয় মনে করে ধরলাম আর কি। কারণ আমি শূন্য হাতে আসছি, ওই মহিলাকে দেখতে গেলে, দেখতে গেলে বলতে আমি বুঝাইতেছি যে তার পিছনে লাগতে গেলে, প্রতিশোধ নিতে গেলে আমাকে নিশ্চয়ই টাকা পয়সা লাগবে। এই জন্য আমি প্রচুর শ্রম দিয়ে 2টা কাজ করি দিনে, করে করে টাকা সংগ্রহ করি। করার পরে অনেকদিন পর এই মহিলার নাম্বারটা আমি সংগ্রহ করি আর কি। তবে আমি পাশাপাশি আমি মানে গোপন হয়ে গেলেও তাকে আমি অনুসরণ করতেছি মনে মনে, যে সে কোথায় আছে, তার চলাফেরা কোথায়, চলমান কোথায়, কারণ তাকে তো আমি চাই।
আচ্ছা,
হ্যাঁ, প্রতিশোধ নিতে আর কি, সেটা যেভাবে নেই। এইভাবে একবার পরিচয় হওয়ার পরে, অনেকদিন পরে, সরি, পরিচয় না ঠিক, মানে অনেকদিন পর যোগাযোগ হওয়ার পর, অনেকদিন পর যোগাযোগ হয়। সেই যোগাযোগ যখন হয় তখন তার সাথে আমি খুব মিশে যাই আর কি, আপন করে নিই আর কি, এবং খুব হাসি মুখি কথা বলি, এবং তখনও একটু একটু দোষ দেই, না দিলে আবার স্বাভাবিক মনে হবে না, এই জন্য যা যা করা দরকার আর কি, যে তুমি যাই করো না করো, তোমার সাথে কথা বলা ঠিক না, তুমি এরকম কাজটা করছো। যাই হোক, অনেকদিন পর আবার আসছো, আসো পারলে নিজেরা একটু কথাবার্তা বলি, কারণ আমি তো একাই হয়ে গেছি এখন, এখন আর তুমি আর আমার কি করবা, সব তো করিয়ে ফেলছো, এখন আমরা দুজনে মানে আপন করে নাও আর কি। এবং সে এক পর্যায়ে ম্যানেজ হয় এবং সে টেলিফোনে, তার টাকার নেশা কাটে না কোনো কালেই, আর মানুষ একটা কথা বলে যে যেটা নিয়ে নাড়াচাড়া করে সেটা নিয়ে তার মৃত্যু হয়, হ্যাঁ, যেমন সাপুরে নাকি সাপুরে সুবলেই মারা যায় আর কি, এরকম বিষয়টা। তো ওই ফোনে যোগাযোগ হওয়ার পর সে আমার কাছে 20,000 টাকা চায়, যে তোমার কাছে কি 20,000 টাকা হবে? তখন বলছে যে টাকা তো এখন একটা তুচ্ছ বিষয়, এখন টাকা আছে কিন্তু কেউ নাই আমার পাশে, তুমি টাকা নিবা 20,000, কোনো সমস্যা নেই। তা আসছি আমার ওই ফোনে ফোনে যোগাযোগ করে সে আসছে আমার কাছে, আসছে, আসার পরে তাকে নিয়ে আমি ঘুরছি ফিরছি, তারপরে ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরলাম, একসাথে খাওয়া দাওয়া করলাম। করার পরে তাকে, সে আর আমি এখন পারলে একসাথে দিন কাটাবো, এই ধরনের একটা মানে তাকে ম্যানেজ করে ফেলা আর কি, হ্যাঁ, খুব কাছাকাছি না, এবং মানে আমার প্রতি সে কিছুটা দুর্বল হয়ে যায়, যে হয়তো বা তাই দীর্ঘদিন হয়ে গেছে সে একা একা থাকে, আস্তে আস্তে হয়তো আমার মতন সে খারাপও হয়ে গেছে বা খারাপ হইতে চায় আছে না, এরকম সে নানান ভাবনা ভাবছে আমার ধারণা আর কি। তো পরে তাকে নিয়ে আমি ঢাকার একটা, রাত্র হয়ে যায়, তো রাত্রিবেলায় তাকে নিয়ে আমি ঢাকার একটা হোটেলে উঠি। তো হোটেলে উঠার পর আসলে কি এখন মানে ঢাকা শহরে অনেকটাই পুলিশের পক্ষ থেকে কিছুটা মানে অনেক অ্যাডভান্স কাজকর্মে আনছে, যেমনটা মনে করেন যে হোটেলে থাকতে গেলে আপনার বায়োডাটা, তারপর আপনার বিস্তারিত বিষয়, সবচেয়ে বড় কথা হলো কি যে আপনার ছবি তুলবে তারা। হ্যাঁ, ছবি তুলে রেখে দিবে যাতে কিনা কোন ধরনের যে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটে সেই ঘটনাগুলো মানে গোপন থেকে যায়, লোকটাকে ট্রেস করা যায় না আর কি। এই জন্য ছবিটা উঠায় রাখলে হয় কি যে ওই ছবি দেখে তাকে শনাক্ত করা যায়। এই ধরনের চিন্তাধারা থেকে পুলিশ বিভাগের পক্ষ থেকে সমস্ত আবাসিক হোটেলগুলোকে এরকম নির্দেশনা দেওয়া আছে ছবি তুলে রাখে। তো সেদিন আমরা হোটেলে যাওয়ার পর আমাদের স্বামী স্ত্রীর নাম জিজ্ঞাসা করলো, তো স্বামী স্ত্রী হিসাবে আমরা এখানে উঠলাম, পাক পরিচয় দিলাম, দেওয়ার পরে এখানে উঠার পর ছবিও তুলছে তারা, আমাদের দুজনের ছবি একত্র করে তুলছে, আলাদা ভাবে তুলছে। আমি কোনো দ্বিধা করিনি, কারণ ধরো যে আমি কি করব সেটা তো আমার মনের ভিতরেই আছে, সব চলে গেছে, এখন আর হারানোর কিছু নাই। তো এই জন্য মানে ওই ছবি তোলা বা নিয়ম অনুযায়ী যা আছে করে করুক করলো। তো রাতে আমরা খাওয়া দাওয়া করছি একসাথে, খাওয়া দাওয়া করার পর রাতে শোয়ার পরে এই এগারোটার পরে আর কি আমরা বিছনায় যাই, কিন্তু বিছনায় যাই বলতে তাকে নিয়ে শোয়া প্রয়োজন, সে ঘুমাসুক বা নীরব হোক এরকমটা আমি চাচ্ছি, আর অন্য কোন ধরনের, অর্থাৎ বলতে চাচ্ছি যে যে সমস্যার কারণে এখানে এত দূর আসা হয়েছে, যে সমস্যাটাতে শুরু হয়েছে, এই ধরনের কোন চিন্তা ভাবনা নাই। আর দ্বিতীয়ত কথা হলো যে সে তো দেখতে শুনতেও মানে অরুচিশীল একটা নারী আর কি, বয়সও যেমন চেহারাও তেমন, আর আমার তো ওই ধরনের কোনো ইচ্ছাও নাই। তো তাকে একটু মিথ্যামিথ্যি ভাবে কাছাকাছি নিয়ে একটু ঘুমাসা আর কি, তা মানে সে একটু নীরব হয়ে গেল, সারাদিনে ক্লান্তি তো, অল্পতি সে নীরব হয়ে গেল, ঘুমাসলো। ঘুমাসার পর আমি উঠে পড়ছি, উঠে পড়ার পরে আমি বাথরুমে গেছি, বাথরুম থেকে বের হয়েছি, মানে এই যে দীর্ঘদিন যাব তাকে খুঁজতেছি, তাকে পাইছি, এখন আমার ভিতরে এত বড় একটা মানে আমি তাকে এখন মেরে ফেলব, হ্যাঁ তাকে মেরে ফেলব, তারপরও কোনো অনুভূতি আসতেছে না। এই অনুভূতি আসতেছে না কেন বললাম, মানে পরবর্তীতে এই লোকটার সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে আর কি, হ্যাঁ এই জন্য তখন বুঝতে পারছি আর কি, তার কোনো অনুভূতি ছিল না যে মেরে ফেললে কি হবে বা মারাটা ঠিক হবে কিনা, এই জন্য কোনো ভাবনে আসেনি,
কারণ এই একটা মহিলার কারণে তার জীবনে অনেক কিছু ঘটে গেছে, যদিও তার ওই স্টেপটা ভুল ছিল তার কাছে যাওয়াটা,
হ্যাঁ ওইখানে স্টেপটাও ভুল ছিল, প্লাস এইখানে এইভাবে পরিকল্পনা করে মানে মেরে ফেলাটাও আমি পজিটিভ মনে করি না, তাই না?
জি অবশ্যই,
মানুষ হত্যা। তো যাই হোক, তো রিহার্সাল পর তাকে যখন সে নীরব হয়ে গেছে তখন তাকে মানে চেপে ধরা হয়, তার যে শাড়ি ছিল সেই শাড়ি দিয়েই তার গলায় পেঁচিয়ে, একদম পেঁচিয়ে, তারপরে তার যে বালিশ ছিল দুইটা, একটা বালিশ তার মুখের উপর দিয়ে, তারপর তার সে একটু শক্তিশালী ছিল, কারণ বেশ উঁচা লম্বা, হ্যাঁ এরকম, তো তাকে তার মুখটা চেপে ধরতে হয়, যখনই ধরার এক মিনিট না ঠিক, যখনই সে টের পেয়ে গেছে তখন তো সে খুব চেষ্টা করতেছে নিজেকে বাঁচার জন্য, তো যতটুকু দরকার শক্তি প্রয়োগ করা তাই তো মানুষ করে। তো এই জন্য তার প্রস্তুতিটা এরকম ছিল যে যাতে করে কোনোভাবে ফেলর না হয়, কারণ এখানে হত্যা করার জন্য কোন সরঞ্জামাদি, অর্থাৎ আমি বলতেছি যে মানে কোনো আগ্নেয়াস্ত্র বা অন্য কোনো ছুরি চাকু এই ধরনের কোনো কিছু এখানে ছিলও না, আর সংগ্রহ করার ইচ্ছাও আসে নাই, হ্যাঁ এগুলি ছিল না। এই কারণে প্রথমেই তার মুখটা মানে তার শাড়ির কাপড় দিয়ে বেঁধে ফেলা হয়, যাতে কিনা সে চিৎকার না করতে পারে, চিৎকার না করতে পারে, এই জন্য তার মুখটা আগে শাড়ির কাপড় দিয়ে বেঁধে ফেলা হয়। বেঁধে ফেলার পরে দুই হাত চাপ দিয়ে ধরে একদম এই মানে এইভাবে ধরার পরে এক পর্যায়ে সে মারা যায় আর কি। এই এক পর্যায়ে সে মারা যায়। মারা যাওয়ার পর এই লাশটা বিছনায় থেকে যায়। ছোট্ট একটা রুম কিন্তু হোটেলের, সিঙ্গেল রুমই বলা যেতে পারে অনেকটা। তো এইখানে মানে কোনো ধরনের ভয়ভীতি কিছু জাগে নাই। তো তারপরও মরে গেছে, তো তো ওই লাশটা ওখানে আসে। এই জন্য বেশিরভাগ সময়ে মানে সে বাথরুমে অবস্থান, মানে আমি বাথরুমে অবস্থান করতেছিলাম, বাথরুমে বসে আসি, কারণ বারান্দায় যাবো এত রাতে। তখন ব্রেনের মধ্যে ওই কাজটা করতেছিল যে বাইরের থেকে কেউ দেখে কিনা, বা হোটেলের কেউ মনে করে কিনা যে এত রাতে বারান্দায় কেন, ইত্যাদি ইত্যাদি। তো এই ঘটনাটা মেবি রাত্র একটার সময় ঘটানো হয়েছে আর কি, একটার সময় মেরে ফেলা হয়েছে। এরপরও রাত্র চারটা পর্যন্ত বেশি, মানে চারটা পর্যন্ত বেশি সময়টা আর কি, এর মধ্যে বেশি সময়টা বাথরুমেই কেটে যায়।
আচ্ছা,
বাথরুমেই কেটে যায়, কারণ ওই লাশটার কাছে আসতে ইচ্ছা করতেছিল না। আর দ্বিতীয় কথা হলো যে ও লাশ আছে, মেরে ফেলা হয়েছে, তখনও মানে হার্ট এত শক্ত হয়ে গেছে যে তখনও কোনো অনুভূতি নাই যে ভুল হইল, মেরে ফেলা ঠিক হয়নি, বা একটু কষ্ট লাগতেছে, তা না। ওকে দেখে দেখে মানে বিরক্ত লাগতেছিল, মরে গেছে, মেরে ফেলা হয়েছে, তারপরও বিরক্ত লাগতেছিল। তারপর সকালে, সকালে একদম ভোরবেলায় ছয়টাই হবে, কারণ চিন্তা করা হচ্ছিল যে এত ভোরবেলা বের হইলে আবার সমস্যা হইতে পারে। তো যাওয়ার সময় বাইরের দিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে যাওয়া, লাগিয়ে দিয়ে চলে যাওয়া, তালাবদ্ধ করে চলে যাওয়া হয়। তো গেটে জিজ্ঞাসা করছে যে এত ভোরবেলা কোথায় যাচ্ছেন, যে যাই নাস্তা নিয়ে আসি এরকম। তো চলে চলে যাওয়ার পরে মানে আমি আমার ওই আগের জায়গাটাতে চলে যাই আর কি। আগের জায়গা বলতেছি বলতে ওই যেখানে আমার স্ত্রী সন্তান ছিল সেইখানে, ওই মানে ওই এলাকায় যাই, বাট আমি আমার ফ্যামিলির কাছে যাই না, এলাকায় যে ঘোরাঘুরি করি ইত্যাদি ইত্যাদি এরকম করতেছি। তো যাওয়ার সময় ওইখানে মোবাইলের সিমটা রেখে যাওয়া,
এটা কি ভুল করে,
সরি, মোবাইলের সিমটা, হ্যাঁ মোবাইলের সিম রেখে যাওয়া হয় না তো আসলে, মানে ওই হ্যাঁ মোবাইলের একটা সিম ওর রেখে যাওয়া হয়, সিম থেকে যায় আর কি ভুল করে।
আচ্ছা আচ্ছা,
হ্যাঁ অন্যান্য কিছুর সাথে ভুল করে থেকে যায়, না সরি, আসলে মোবাইলের সিমটা হলো তার, তার মোবাইলের সিম,
তার বলতে
ওই মৃত মহিলার,
আচ্ছা আচ্ছা,
যাকে মেরে ফেলা হলো তার সিম, তার মানে মোবাইল থেকে, মোবাইল ফেলে দেওয়া হয়েছে কিন্তু ওই সিমটা আর ফেলা হয়নি আর কি, সিমটা ওখানেই থেকে গেছে, থেকে গেছে। এবং এই নাম্বারটাই কিন্তু হোটেলে ওঠার সময় যখন মোবাইল নাম্বার দেওয়া লাগছে তখন কিন্তু এই নাম্বারটাই দেওয়া হয়েছে, এই মহিলার নাম্বারটা, মহিলার সিম মোবাইল নাম্বারটা। তো আমি চলে যাওয়ার পর পুলিশ এটা মামলা তদন্তে পায়, স্বাভাবিকভাবে পুলিশই পাবে, এটাই স্বাভাবিক। তো পুলিশ যখন এটা তদন্ত করে, তদন্ত করার পরে এই আসামিকে অ্যারেস্ট করা হয়। তো অ্যারেস্ট করার পিছনে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো কি, যে কে মারলো তাকে কিন্তু পাওয়া যাচ্ছে না। কারণটা হলো যে এই যে আসামিটি চলে যাওয়ার পর আসামিটার জাস্ট একটা ছবি দেখা যাচ্ছে, কিন্তু এর সঠিক কোনো ঠিকানা কিন্তু নাই। যে ঠিকানাটা দেওয়া হয়েছে এটা একটা মানে ভুয়া ঠিকানা, মিথ্যা ঠিকানা। তো এখানে পুলিশ ট্রেস করতে পারতেছে না। তো এই মামলা হওয়ার পর লাশটা কি করবে, এই লাশের কোনো প্রাক পরিচয় পাওয়া যাচ্ছে না। এই জন্য যারা এই ব্যাপারে ব্যবস্থা নিতেছে তারা সারা বাংলাদেশে মেসেজ দিয়ে দিল, দিলেন যে এরকম বয়সের এবং এরকম নাম পাওয়া গেছে, নামের একটা লাশ পাওয়া গেছে অমক হোটেল থেকে, ইংরেজি এত তারিখ এতটা সময়, তারপর কোনো সংবাদ পাওয়া যাচ্ছে না,
মানে লাশের খোঁজে কেউ আসছে না,
লাশের খোঁজে কেউ আসছে না, আসছে না। আর এই মোবাইলেও কেউ তেমন কোনো যোগাযোগ পাওয়া যাচ্ছে না। ওই সিমটা চালু করা হয়, চালু করা হয়, এবং সেই দিনের ডায়াল কলগুলো তো আর ইয়ে করা যায় নাই, মানে ট্রেস করা যায় নাই, মানে ওই সিমে আর আসে নাই, কিন্তু যেগুলি সেভ করা নাম্বার ছিল সেগুলি। তো ইতিমধ্যে পুলিশি তৎপরতায় ওই সিমটা যে ব্যবহার হয়েছে তার একটা সিডিআর আর কি, এটা বলে কল ডিটেইলস রিপোর্ট আর কি, এটা পুলিশ বিভাগের মাধ্যমে পাওয়া যায়। ওই মোবাইলের সমস্ত মানে ইনকামিং এবং আউটগোয়িং কল আর কি, এটা তালিকাটা বের করে নিয়ে আসা হয়। তো ওইখান থেকে যে নাম্বারগুলো পাওয়া গেছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে করতে এক পর্যায়ে বের হয়ে গেল আসামির নাম্বার, অর্থাৎ আমার নাম্বারটা পেয়ে গেল এবং আমার ওই মহিলার মেয়ের মেয়ের জামাইয়ের নাম্বার পাওয়া গেল। ওই ওই মহিলাও কিন্তু মেয়ে বিয়ে দিছে, সে কিন্তু নষ্ট জীবন যাপন করতেছিল। তো ওই মেয়ের মেয়ের জামাই মহিলার জামাই মেয়ের জামাই থাকতো ঢাকা ঢাকা শহরে আর কি, ঢাকা শহরে যেখানে মারা গেছে তার থেকেও অন্য একটু দূরে আর কি। তো তাকে ডেকে নিয়ে আসা হইল, ডেকে নিয়ে আসার পরে লাশ ইতিমধ্যে আবার নিয়ম অনুযায়ী আপনি ঢাকা মেডিকেলেই হিমঘর যেটা আছে সেখানে সংরক্ষণ করা হচ্ছে, কারণ আত্মীয় স্বজন খুঁজে না পাওয়া গেলে তারপরে এটা আঞ্জুমান মুফিদুল বা আইনগতভাবে যেটা আছে সেটা মেনটেন করে লাশ দাফনের ব্যবস্থা করা হয়। তো এই জন্য অপেক্ষা করা হচ্ছিল যে এর কোনো পরিচয় পাওয়া যায় কিনা। পরে তার ওই যে মেয়ের জামাই আসলো, দেখলো, চিনলো, তারপরে লাশ ওইভাবে হস্তান্তর করা হলো। হস্তান্তর করার পরে এই যে যে মোবাইলটার সাথে কথা হয়েছে কয়েকবার, তো সেই মোবাইলগুলোতে যোগাযোগ করতে করতে কিছু ভুল ত্রুটিও হয়, যেমনটা হলো যে ওরকম এই মামলাটা তদন্ত করতে গিয়ে একজন ব্যক্তি অযথা হয়রানির শিকার হয়ে গেছিল। অযথা হয়রানির শিকার হয়ে গেছিল বলতে মানে ওই মোবাইলে মোবাইলে সেই লোকটাকে নিয়ে আসা হয়। আসলে নিয়ে আসা হয় বলতে যে যে মোবাইলটা যে ব্যক্তি হত্যা করছে, অর্থাৎ সহজ করে বলি যে আমি যে মেরে ফেলছি তো আমার মোবাইলে কথা বলছেন আপনি, তো সেই হিসাবে পুলিশ বিভাগ থেকে আপনাকে হাজির করা হয়েছে। আপনাকে হাজির করা হয়েছে এই কারণে যে এই যে যে ব্যক্তির সাথে তুমি কথা বলছো সেই ব্যক্তিটাকে তোমার বের করে দিতে হবে, আর না হলে আমরা ধরে নিব যে তোমরা এই মামলাতে তুমি আসো জড়িত। এইভাবে তাকে মানে পুলিশ বিভাগের থেকে বা আইন প্রয়োগকারী সংস্থা থেকে তাকে একটা চাপ সৃষ্টি করা হয়। তখন সে এক পর্যায়ে সে বলছে যে এই লোকটা হলো অমক, তার নাম এই, আমার কথা বলছে আর কি, সে অমক ডিস্ট্রিক্টে থাকে, এই ধরনের, সে আমার আত্মীয়। আচ্ছা, যদি তোমার আত্মীয় হয়ে থাকে তাহলে তুমি তাকে আসতে বলো, আসতে বলো যেখানে ঘটনা বা যে থানা এরিয়ার মধ্যে ঘটনা সেখানে না বলে দূরে কোথাও বলা হয়, দূরে কোথাও বলা হয় যে তোমার সাথে আমি দেখা করব এরকম। ইতিমধ্যে কিছু অনিয়ম না করলে এই বিষয়টা কুলকিনারা পাওয়া যাবে না বলে ঊর্ধ্বতন পর্যায়ের অনুমতি নিয়েই এই লোকটাকে হেফাজতে রাখা হয়, তাকে কোর্টে সাবমিট করা হচ্ছে না, কারণ তাকে আসামিও করা যাচ্ছে না, তাকে ছেড়েও দেওয়া যাচ্ছে না, সাক্ষীও বাড়ানো যাচ্ছে না, অর্থাৎ তার মাধ্যমে জিনিসটা বের করার একটা উদ্দেশ্য আর কি। পরে তাকে এইভাবে নিয়ে 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 তাকে যাওয়া হলো ঢাকার পার্শ্ববর্তী একটা ডিস্ট্রিক্ট আর কি, সেখানে একটা বাজারে, বাজারে ওই মোবাইল টেকিং এর মাধ্যমে মাধ্যমে যে এখন কোথায় আছে তখন কোথায় আছে এইভাবে কথা বলতে বলতে তাকে মানে আমাকে অ্যারেস্ট করা হয় আর কি। তো আমাকে অ্যারেস্ট করার পর আসলে এর আগে বলি যে একটু ওই যে হয়রানির কথা বলছি, হয়রানি বলতে ওই লোকটাই একটু হয়রানি হয়েছে, তবে যথেষ্ট হয়রানি করা হয় নাই। আর আসল অপরাধীকে ধরার জন্যই মূলত এটা টোপ হিসেবে ব্যবহার করা হয়েছে তাকে, এই জন্য তার একটু কষ্ট হয়েছে আর কি। তো এটা মূল উদ্দেশ্য না আইন প্রয়োগকারী সংস্থার, উদ্দেশ্য হলো যে আসামিকে অ্যারেস্ট করা। তো পরে আমাকে নেওয়ার পরে আমাকে ধরার পর আমি সরাসরি স্বীকার করছি যে হ্যাঁ আমার নাম অমক, হ্যাঁ আমি একে মেরে ফেলছি এবং এইভাবে এইভাবে মেরে ফেলছি, আমি অকপটে সব স্বীকার করে শিশুর মতন, কারণ সে এই মৃত্যুর কারণে এই এইভাবে তাকে হত্যা করার কারণে তার ভিতরে কোনো অনুতপ্ত বলতে কোনো কিছু আসতেছে না তখন পর্যন্ত না। তো তারপরেও এখানে তাকে আইনগতভাবে আইন প্রয়োগকারী সংস্থা কোনোভাবে তাকে সার দেয়নি। কারণটা হলো এই জন্যই বলব, সেটা হলো যে একটা আইনের বিষয় আছে যে 161টা হলো আপনার সার্ভিস তো বলা, মানে 161 হলো যে সাক্ষীর জবানবন্দি, পুলিশ বা আইন প্রয়োগকারী অন্য কোন সংস্থা কর্তৃক যে কোনো একটা ব্যক্তির জবানবন্দিটা গ্রহণ করা, এটা হলো 161 ধারা। আর কোন আসামি কর্তৃক বিজ্ঞ আদালতে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে যেটা, সেটা হলো আপনার 164 ফৌজদারি কার্যবিধির 164 ধারা মতে জবানবন্দি প্রদান করে। তো এটা মানে আসামির জন্য খুব মানে একটা মাইনাস পয়েন্ট আর কি, অনেক বড় একটা মাইনাস পয়েন্ট। বিচার কার্যে আসামির বিরুদ্ধে যাওয়ার জন্য এই 164 অনেক বড় একটা সাক্ষ্য বহন করে, যার ফলে আসামি যদি 164 তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়, সে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আসলে প্রুফ হয়ে যায় যে অপরাধটা সে নিজেই করেছে। তো এই কাজটাও তাকে দিয়ে করানো হয়, তাকে বুঝিয়ে দেওয়া হয় যে তুমি যা যা করছো, যা যা ঘটনা ঘটছে, তুমি পুরোটাই আদালতে তুমি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিবা, আর দিলেই তোমাকে রিমান্ডে নেওয়া হবে না এবং মারপিটও করা হবে না, যা সঠিক তাই বলতে হবে। তো ও নর্মালি সে কোর্টে যাওয়ার পরে সে মানে যা যা হয়েছে, যা যা সে করছে, তার কোনো কিছু বাদ না দিয়ে পুরোটাই সে আমাকে সে মানে আদালতে সে প্রকাশ করছে। এবং এখন পর্যন্ত মানে অনেকদিন পর্যন্ত সে জেলে ছিল, এটা আমি জানতে পারছি আর কি। তো এখন কি অবস্থা তার জানা নাই। তো অনেকদিনের ঘটনা, তো নিশ্চয়ই সে জামিন পেয়েছে বা কি, আর যদি জামিন পেয়ে থাকে সে সুস্থ সুন্দর পথে চলুক, আল্লাহ তাকে মাফ করুক।
আচ্ছা, তার কি জামিন পাওয়ার কোন সম্ভাবনা আছে কিনা, কারণ সে নিজেই তো স্বীকার করেছে এবং ঘটনাটি সে নিজেই করেছে।
হ্যাঁ, ঘটনাটি নিজেই করছে, এটাও ঠিক আছে। এবং 164 দিছে, আগেই বলছি যে সে তার নিজের
স্বীকারোক্তিমূলক জবানবন্দি, এরকম একটা হত্যা মামলায় জামিনের কোন সম্ভাবনা আছে কিনা?
আসলে এই ধরনের 164 এর ক্ষেত্রে সাধারণত জামিন পায় না, সাধারণত জামিন পায় না, বরং তার শাস্তিটা হয় মূলত পেনাল কোডের মানে দণ্ডবিধির 302 এবং 34 বা শুধু 302 ধারা মোতাবেক তার মানে ফাঁসির আদেশ হয়, মানে সর্বোচ্চ। তো এই ক্ষেত্রে বিভিন্ন দিক পর্যালোচনা করে, আক্রোশ বা ইতিপূর্বের বিভিন্ন ঘটনা বিভিন্ন কিছু মিলিয়ে আমরা আইনজীবীরা তার কিছু সাপোর্টিং কাজ করে কথা বলে, যেমনটা হলো যে মামলাটা ট্রায়াল হইতেছে আপনার, সে 2 বছর জেলে থাকার পর এটা ট্রায়াল হচ্ছে, সাক্ষী পর্যায়ে আসছে, তখন তাকে বলা যায় যে একটা আইনও একটা সুবিধা আছে যে দীর্ঘদিন হাজতবাস করলে একটা লোক জামিন পাওয়ার হকদার আর কি, আইনগত ভাবে হকদার এটা বলা হয়। সেক্ষেত্রে সে জামিন পেতে পারে, আরো যদি কিছু অপশন থাকে ওরকম বলার মতন, আর যদি, কারণ আমি যেভাবে ঘটনাগুলো বললাম এইভাবে তো আদালতের কাছে দৃষ্টিগোচর নাও হতে পারে, তাই না? এটা তো বহিরাগত ভাবে জিনিসগুলি জানা, আর আদালতকে তো এত বিস্তারিত এইভাবে না বলে কিছু কিছু জিনিস গোপন রাখবে বা গোচরে আনা হবে না, ইত্যাদি কারণে সে জামিন পেতে পারে। আবার বেশিরভাগ ক্ষেত্রে জামিন না পেলেও সে যে সুবিধাটা পাবে, সে ওই ফাঁসি না হয়ে তার যাবজ্জীবন কারাদণ্ড হতেই হবে আর কি, এরকম বিষয়টা আর কি।
ওকে, অনেক ধন্যবাদ। আমরা আরো একটি ঘটনা শুনলাম আপনার কাছ থেকে, এই ঘটনাটি আপনি পুরোপুরি অবগত এবং সেটা শেয়ার করেছেন, কি অবস্থা আছে এখন সেটা হয়তো বা জানেন না, এরকম আরো কিছু ঘটনা আপনার কাছ থেকে শুনবো, কারণ আপনাকে আমরা পেয়েছি আজকে। সুপ্রিয় শ্রোতা, চলছে অন্ধকারের গল্প, শুধুমাত্র ঢাকা FM 90.4 এ জুয়েল আপনার সঙ্গে আছি। 12:16 এই মুহূর্তে সময়, অন্ধকারের গল্প চলবে আরো কিছুক্ষণ, আরো প্রায় 1 ঘন্টার বেশি সময়। সো আরো এরকম কিছু ঘটনা শুনবো, এর পরে তিনি একজন আইনজীবী হয়ে খুব সিরিয়াস কোন মামলা তিনি ফেস করেছেন কিনা, সেই মামলার সঙ্গে তিনি কতটুকু জড়িত ছিলেন, খুব সিরিয়াস এমন কোন মামলা, সেই গল্পটি শুনব। একটা ব্যাপার আপনার কাছ থেকে জানতে চাইব যে ইনফর্মার বলে যে বিষয়টি রয়েছে, যে পুলিশের সঙ্গে যারা কাজ করে তারা কিন্তু অনেক সময় যে মানে কি বলবো যে অপব্যবহার করে যে বিষয়টা,
তারা নিজেরাও এক পর্যায়ে অপরাধ করে এই ধরনের,
এবং বেশিরভাগ ইনফর্মারই কিন্তু অপরাধী, আমরা এটা জানি, জানি না কতটুকু সত্য। তো আপনি কি বলবেন?
তো আসলে এই বিষয়টা
যদিও প্রাসঙ্গিক বিষয়ের বাইরে গিয়ে আমরা একটু বলছি,
জি জি জি, না ঠিক আছে, এটা আইনগত ভাবে আসলে কোথাও আছে কিনা এই মুহূর্তে আমার ওইভাবে মনে হচ্ছে না, তবে পুলিশ আপনার একজন সোর্স বা ইনফর্মার যেটা বলে আর কি, এটা পাবলিক থাকে সাধারণত, তো এটা তারা ব্যবহার করতে পারে।
আচ্ছা, সেটা তার তদন্তের জন্য সে ব্যবহার করতে পারে, কিন্তু একজন ইনফর্মার যেটা করে যে ওই ওই পরিচয় সূত্র ধরে ওই বিষয়গুলিকে ব্যবহার করে সে অনেক সময় অনেক অপরাধী করে, তো সেই বিষয়গুলি আপনি জানেন কিনা, কেমন কি ধরনের অপরাধ করে থাকে তারা, এমন কোন মামলা আপনি ফেস করেছেন কিনা যে তাদের কাছ থেকে হেনস্থা হয়ে তারা একটা মামলায় জড়িয়ে গেছে, সে ধরনের কোন ক্লায়েন্ট আপনি ফেস করেছেন কিনা?
এরকম ক্লায়েন্ট বলতে একটা এরকম কাহিনী আমি বলি, যেমনটা আসলে এটা সংশ্লিষ্ট অবশ্যই যে এই সোর্স বা ইনফর্মার যাই বলি আমরা, এই সোর্সকে দিয়ে যেমনটা যারা ব্যবহার করে সে সমস্ত আইন প্রয়োগকারী সংস্থা যেমনটা সুবিধা পায় বা তথ্য নিয়ে তারা কাজে অনেক জটিল জটিল কাজে এগিয়ে যেতে পারে, তেমনটাই তারা মানে অনেক বড় বিপদেও পড়ে যায় অনেক সময়।
আচ্ছা,
হ্যাঁ, অনেক সময় তাদের সঠিক তথ্য না দেওয়ার কারণে বা নিজের স্বার্থ রক্ষার জন্য অর্থাৎ নিজে লাভবান হওয়ার জন্য ভুল তথ্য দিয়ে, হ্যাঁ, কারণ তার কোনো চাকরি না, হ্যাঁ, কিন্তু একজন আইন প্রক্রিয়া সংস্থা সে একজন সে চাকরি করে, তার চেইন অফ কমান্ড আছে, সে তার মাধ্যমে তাকে থাকতে হয়, সে চিন্তাধারা করে এগিয়ে যায়, কিন্তু সোর্সরা করে কি অনেক সময় তারা এগুলি চিন্তা না করে, কারণ তার হারাবার কিছু নাই, তার তো কিছু নেই, সে হারাবে কি, এই কারণে সে দুটো পয়সার জন্যই এবং কি এমন সময় যা কিছু নেশার নেশা করার টাকা জোগাড় করার জন্য তারা এরকম করে থাকে, কারণ আসলে সোর্স জিনিসটা কিন্তু মানে একটা তার মাধ্যমে একটা কিছু পাওয়া আর কি, একটা তথ্য সংগ্রহ করা, কিন্তু এই ধরনের যদি আমি সরাসরি বলি যে আইন প্রয়োগকারী সংস্থা পুলিশ বিভাগ বা এই ধরনের মধ্যে যে সমস্ত সোর্সরা কাজ করে তাদের বেশিরভাগই মানে অপরাধের সাথে জড়িয়ে যায়, কারণ তারা সাধারণত মানে অপরাধ প্রবণ এরিয়া বা অপরাধ যারা করে তাদের সাথে চলাফেরা, তাদের সাথে উঠা বসা বা ওই ধরনের পরিবেশে তারা চলাফেরাটা বেশি করে, এই কারণে দেখতে দেখতে অনেক সময় অপরাধী হয়ে ওঠে আর তাদের সাহসটা হয়ে ওঠে মানে দুর্দান্ত সাহস হয়ে যায়, কারণ সে পুলিশের সাপোর্ট পাচ্ছে বা আইন প্রয়োগকারী সংস্থার সে সাপোর্ট পাবে, এই একটা,
এবং তারা অনেক সময় তাদেরকে ভুল পথেও পরিচালিত করে ফেলে এবং নিজেরও কিছু ফায়দা লুটে
অনেক ভাবেই তারা লুটে থাকে, তারা মনে করেন যে করে থাকে বিভিন্ন মদের স্পট, গাঁজা, ইয়াবা বা এই ধরনের মাদক ব্যবসা হয় বা মাদক ব্যবসা যারা করে এই সমস্ত সংশ্লিষ্ট লোকদের সাথে চলাফেরা বেশি থাকে, এখান থেকে যায় তারা অনেক সময় আইন প্রয়োগকারী সংস্থার কথা বলে টাকা পয়সা নেয়,
একটা মাসোহারার ব্যবস্থা করে আমাকে টাকা দিলে আমি জানাবো না, এবং জানাবো যারা ব্যবসা করে তারা আবার জানে যে এই লোকটি ইনফর্মার,
হ্যাঁ ইনফর্মার,
সো ব্যাপারটা
ম্যানেজ করে রাখা দরকার তাকে, এই জন্য একটু সুবিধাও দেয় তাকে।
আচ্ছা আচ্ছা,
এরকম আমি খুব কাছের থেকে অনেক কিছু মানে বোঝার সুযোগ হয়েছে, কারণ আমি আসলে কেন বলবো যে আমি একবার আমি যাই ইয়াতে চাপাই নবাবগঞ্জ একদম মানে লাস্ট সীমান্ত আর কি, হ্যাঁ সেখানে এবং দিনাজপুরে মাঝখানে কেন বললাম যে ওখানে গিয়ে আমি যেমন চাপ সরি হিলিতে হিলিতে যখন আমি গেলাম তো আমি ওখানে দেখলাম যে রেল লাইন দেখা যাচ্ছে, রেল লাইনের ও পাশ হলো আপনার ইন্ডিয়া, এ পাশ হলো বাংলাদেশ,
এবং খুবই কাছে, ওই
খুবই কাছে, কথাও বলা যাচ্ছে,
কথা বলা যাচ্ছে, মানে কি ট্রেনের ভেতর থেকে আপনি ইন্ডিয়ার বাসার উঠানো দেখতে পাচ্ছেন।
হ্যাঁ, উঠান দেখতে।
আমার একবার সৌভাগ্য হয়েছিল ওদিক দিয়ে যাওয়ার সময়, আমি খুবই অবাক হয়েছিলাম যে সাধারণত বর্ডারের এত কাছে কিন্তু বাড়িঘর থাকে না, বসতি থাকে না, ওই জায়গাটাতে ব্যাপারটা ছিল, আমি জানি না এখন কি অবস্থা, ওই সময়টাতে ছিল অনেক আগের কথা। যাই হোক,
তো মানে ওইখানে যে আমি মানে হিলিতে যখন গেলাম তখন আমার সময়টা ছিল এরকম যে আমি নাইটে গেলাম, যাওয়ার পরে সেই দিনই আবার সেখান থেকে অন্য একটা ডিস্ট্রিক্টে আমি মুভ করব। তো সময় একেবারেই কম, রাত্র সারা রাত্র ঘুমও আসেনি, তারপরও ওই আমার জানার ইচ্ছা, হ্যাঁ এত শেষ সীমান্তে আসছি, সীমান্তের মানুষের বা এখানে কি হয়, কিভাবে মানুষের চলাফেরা হয় ইত্যাদি ইত্যাদি জানার একটা আগ্রহ আমার সবসময় ছিল। তো সেই ধারাবাহিকতায় সেদিন আমি ঘুম না এসে আমি যার কাছে গিয়েছিলাম তিনি বলতেছিলেন রেস্ট করতে, কিন্তু রেস্ট না করে আমি আরো বেশি বেশি চা খেয়ে নিজেকে খুব চাঙ্গা রেখে আমি রেল লাইনের পাশ দিয়ে হাঁটি দেখি। তো ওখানে কিছু দৃশ্য দেখছি তখন খারাপও লাগছে, ছোট ছোট বাচ্চা ছেলে ঠেলে এদেরকে ধরে পুলিশ খুব মানে বেদম মারপিট করে, কারণটা হলো যে আসলে করার কারণ
চোরাচালানের সঙ্গে
সম্পৃক্ত, এই জন্য। তো এগুলিও দেখলাম, তো ওইখানে অনেক কিছু দেখছি আর কি। যাই হোক, ওই বিষয়টা না হয় পরে যদি সম্ভব বলবো। তো এখানে মানে সোর্সের যে বিষয়টা আর কি, এই যে এইখানেও আপনার নানান ধরনের অপরাধগুলো যে হচ্ছে, সেই অপরাধগুলো একজন আর একজন কাছে কিভাবে শেয়ার করে তাও এখানে আমি দেখতে পারলাম আর কি, জানতে পারলাম। তো এই জন্য যেখানে গিয়েছি, যেখানে একটু এরকম মানে মনে হচ্ছে যে এখানে একটা গোপন কিছু বা এখানে গোপনেই সবকিছু হচ্ছে, সেই জিনিসগুলো জানার খুব আগ্রহ হইতো আমার। তো এই জন্য
লয়ার হবার আগে নাকি পরে?
লয়ার হবার আগে।
আচ্ছা আচ্ছা।
আগে তো তখন দেখা যেত যে এমন কিছু পরিবেশ থাকতো যেখানে মানে আমার পোশাক আশাক এবং কথাবার্তার পরিধিটা একটু চেঞ্জ করে ফেলতে হইতো। হ্যাঁ, কারণ সুন্দরভাবে কথা বললে বা নিজেকে
ওই আঞ্চলিকতাটা রাখতে হতো, মিশে যাওয়ার জন্য,
বা ওই পরিবেশ হওয়ার মতো, হ্যাঁ যে দে বেটা একটা সিগারেট, একটা টান দি, এই ধরনের। হ্যাঁ, কিন্তু যেটা আমি সবসময় করছি না, কিন্তু একটা স্বাভাবিক হওয়ার জন্য অনেক কিছু জানার জন্য চেষ্টা করা হয়। তো তখন দেখতাম যে তারা মানে এই জায়গাগুলো থেকে নেশা কিভাবে নিচ্ছে, মাদকটা কিভাবে নিচ্ছে, বা টাকাটাই কিভাবে সংগ্রহ করতেছে। আর ওই ফাঁকে আরেকটু জানা যায় যে যারা মাদক ব্যবসা করতেছে তারাই কিভাবে মাদকটা আনা নেওয়া করতেছে। হ্যাঁ, এইভাবে। যেমন এক জায়গায় আমি দেখেছি যে ঢাকা শহরেই মানে সে মাদক ব্যবসা করতেছে, তার তিন থেকে চার পাশ দিয়ে তার নিজস্ব লোক এখানে বসানো আছে, হয় মোবাইলে তারা বলতেছে, মোবাইল না থাকলে তারা যেকোনো একটা ইশারায় তাদের একটা মানে কমিউনিকেশন হচ্ছে যে এখন আইন প্রয়োগকারী সংস্থা আসতেছে বা কি সমস্যা হতে পারে এরকম। তো এই কাজগুলোতে সোর্সের কাজ হলো যে এটা সবকিছু জেনে আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে বা সে যাকে তথ্য দেওয়ার জন্য কাজ করতেছে তাকে দিয়ে এই পুরোটা আইনের আওতায় আনার একটা সহযোগিতা করা। কিন্তু এরা কিন্তু অনেক সময় এটা না করে বরং এদেরকে সহযোগিতা করে, যে কিভাবে সহযোগিতা করে, সহযোগিতা যেমনটা ওরা একে ওই মাদক দিয়ে সহযোগিতা করতেছে, টাকা দিয়ে সহযোগিতা করতেছে, সেম সে কখন আইন প্রক্রিয়ার সংস্থা আসতে পারে সেই সময়টা উল্টা সে আরো এদেরকে জানায় রাখতেছে যে এখন কিন্তু আসতে পারে, কাজে এখন চুপ হয়ে যাও, এরকম
লুকিয়ে পড়ো।
আবার অনেক সময় দেখা যায় যে এরা ওই আইন প্রক্রিয়ার সংস্থা জানতেছে, হ্যাঁ বাট ওখানে যাচ্ছে না, বা দালালের কিছু ওই সোর্সের কিছু মিথ্যা কথা বলার জন্য যে এখন যাওয়া যাবে না, এখন গেলে সমস্যায় পড়তে পারেন,
এখন নেই, অন্য সময় গেলে পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা।
হ্যাঁ, এরকম, বা হঠাৎ করে যেন যান না, অলিগুলি থেকে গুলি করতে পারে, হ্যাঁ এরকম মানে ভয়ও দেখায় রাখে ইত্যাদি ইত্যাদি।
মানে উপকার করবার চেয়ে সুবিধাটা নেবার জন্য আসলে অনেকে কাজ করে,
অনেকেই কাজ করে।
ওকে,
নানান ভাবে এরা আপনার অপরাধ করে আসতেছে।
এমন
কোন
ইনফর্মার যারা,
হ্যাঁ হ্যাঁ, এমন কোন অপরাধ নাই যে তারা জড়িয়ে যাচ্ছে না। হ্যাঁ, জড়িয়ে যাচ্ছে না। তো এখন আইন প্রক্রিয়া সংস্থাগুলো অনেকটা ডিজিটাল হয়ে গেছে, তো তো তারা অনেকটাই এখন এই সোর্সদের ব্যাপারেও সতর্ক। যেমন আপনার ঢাকার পার্শ্ববর্তী জায়গার একটা ভদ্রলোক, একটা লোক ছিল যে কিনা মোটামুটি বয়সও ছিল, সে জনৈক অফিসারকে একটা মিথ্যা ইয়ে দেয়, প্রপোজাল দেয় যে এইখানে, অবশ্য তার মিথ্যা প্রপোজাল সেই বা শুনবে কেন, আর তারও একটা লোভ ছিল আর কি, সে অফিসারের লোভ ছিল। তো উনি তাদেরকে আটক করে, সোর্সের কাজ হলো যে, সোর্সের একটা ধারণা ছিল যে এই লোকটাকে ধরলে অনেকগুলো নগদ ক্যাশ পাওয়া যাবে।
আচ্ছা,
নগদ ক্যাশ পাওয়া যাবে এবং সেটা এরা নিয়ে কেটে পড়বে। কিন্তু আসলে কিন্তু সোর্স যাদের যাদের কথা বলছিল তারা আসলে কিন্তু মানে খারাপ ছিল আর কি, এটা আমি পরে বুঝতে পারছি আর কি, যে খারাপ ছিল। আমি দীর্ঘদিন লেগেছিলাম যে এই বিষয়টা আমি জানবো এরা আসলে কি। তো তাদেরকে আটক করা হয়, আটক করার পরে তাদের কাছ থেকে বেশ কিছু টাকা পয়সা, মেবি 40,000 টাকা আর কি।
আচ্ছা,
আরো দাবি মানে এদের ধারণা ছিল যে আরো 2-3 লাখ টাকা এরকম হবে, কিন্তু তা না করে ওই 40,000 টাকা ছিল সেটা ওই তার অফিসারটা নিতে চায়নি, যে না এগুলোর প্রয়োজন নাই তার। সরি, আসলে ডিস্টার্ব হচ্ছে। তো উনি মনে করতেছিল যে এদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এদেরকে বিদায় করে দিলেই চলে যাবে, কিন্তু আসলে ওরাও একটা বড় মাপের একটা অপরাধী। বড় মাপের অপরাধী বলতে মানে প্রতারক শ্রেণীর অপরাধী আর কি, যাদেরকে ধরা হয়েছে, যাদেরকে আটকানো হয়েছে টাকার আশায়। ধরার পরে 40,000 টাকা নিয়ে যায়, নেওয়ার পরে এই সোর্স কিছু টাকা হয়তো বা তার দাবির থেকে কম পাইছে আর কি।
আচ্ছা,
হ্যাঁ, আমার ধারণা আর কি, এটা ধারণা থেকে বলছি। সে আবার নিজেই ওই অফিসারের নিয়ন্ত্রণকারী অফিসারের কাছে সে সংবাদটা পৌঁছিয়ে দেয় যে আজকে কিন্তু
মিস্টার
এক্স এত টাকা, ওই ওদের ভাষায় বলে সামারি করছে।
হ্যাঁ,
সামারি করছে, তো এটা আপনাকে নাও দিতে পারে এরকম। তো পরে সেই ঊর্ধ্বতন অফিসার অবশ্য বলছে যে যাদের কাছ থেকে নিচ্ছে তুমি কি তাদেরকে হাজির করতে পারবা? যে হ্যাঁ হ্যাঁ পারবো পারবো। তো এখানে আসলে অনেকগুলো কাহিনী, মানে ও আবার সেই অপরাধীদের পক্ষ নিছে ওই সময়। ঘটনার সময় কিন্তু সে মিথ্যাভাবে পক্ষ নিছে আর কি, মানে ও বলতে চাইতেছিল এরকম মানে অপরাধীরা এই সোর্সকে আগে থেকে চিনি, আবার এই সোর্স তাদেরকে আগে থেকে চিনি, অপরাধীদেরকে চিনি। তো বলছিল অ্যারেস্ট হওয়ার পর যে স্যার ওদেরকে থানায় না নিয়ে গেলে হয় না, ওদেরকে থানায় না নিয়ে গেলে হয় না, ওরা তো আমার পরিচিত, ভালোই ছিল আমার, তোমার এইসব বলতেছিল, ছেড়ে দেন একটা, মানে সে একটা নাটক আর কি।
হ্যাঁ,
এভাবে করে তারপরে বলছে যে এমনি এমনি ছেড়ে দেবো ইত্যাদি ইত্যাদি বলে টলে পরে তাদের কাছ থেকে বলছে যে তোমাদের কাছে কত টাকা আছে, তো এত টাকা আছে, পরে ওই টাকাটা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এরকম। দেখুন এই সোর্সই আবার কি করলো, সে ওই অফিসারের নিয়ন্ত্রণকারী অফিসারকে সংবাদটা পৌঁছে দিল যে সে অনেক টাকা সামারি করছে। পরে যখন ওই অফিসার বলছে যে যাদের কাছ থেকে নিছে তুমি তাদেরকে কি আনতে পারো যারা ভিকটিম, স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণকারী অফিসাররা মানে উচ্চ পদের একটা চিন্তাধারা ভালো থাকে যে কেন এরকম হবে, ডেকে নিয়ে আসো। পরে কি আসছে আবার কি করছে, তাকে দিয়ে আবার ডেকে নিয়ে আসছে, নিয়ে আসার পরে বলছে যে তুমি তোমাদের কাছ থেকে কত টাকা নিয়েছে। তো আগে থেকেই সাজিয়ে রাখছে যে টাকার পরিমাণটা যেন একটু বেশি বলা হয়।
আচ্ছা,
তো বলছে যে 3 লাখ টাকা নিয়েছে,
নিয়েছিল 40,000।
হ্যাঁ, নিয়েছিল 40,000, আবার এই 40,000 টাকা থেকে কিন্তু ওই সোর্স আবার কিছু পেয়েছেও বটে, কিন্তু তার মন মতন হয়নি বলে সে এই ঘটনাটা ঘটালো। আসলে ও যতটা সহজেই ঘটনাটা ঘটাইল বিষয়টা কিন্তু অতটা সহজ না, কারণ সে সোর্স বা যার বিরুদ্ধে ঘটালো সে কিন্তু একজন অফিসার, সে চাকরি করে। আর বিশেষ করে আপনার আইন প্রয়োগকারী সংস্থা যারা আছে তাদের মধ্যে চেইন অফ কমান্ডটা দিনে দিনে ভেঙে পড়তেছে, তারপরেও এখনো যথেষ্ট আছে আর কি। হ্যাঁ, যে যাতে কিনা একজন আর একজনকে মানে এবং জানে, না হলে সমস্যা, না হলে টিকে রাখা যাবে না। তো ওনাকে সরাসরি ডেকে নিয়ে এসে বলা হয়েছে যে তুমি কি এদের কাছ থেকে এত টাকা নিছ? তো বলছে যে স্যার এত টাকা নেই। উনি আবার সহজেই, মানে তার নিয়ন্ত্রণকারী অফিসার, তো সে ঘুর পেশ না করে সে জেনেই ফেলছে যেহেতু আমার অফিসার ডেকে জিজ্ঞাসা করতেছে, তো মেবি আমার স্যার জানছে বিষয়টা। হ্যাঁ, এজন্য বলছে যে স্যার এত না, আমি অল্প কয়েকটা টাকা নিছি। যে ওরা বলছে এত টাকা, তো না স্যার এত টাকা না। তো ধমক দিছে যে তুমি আগামীকালকে সকাল এতটার মধ্যে বা বেলা এতটার মধ্যে এই টাকা তুমি তাকে দিবা কিনা, এই 3 লক্ষ টাকা। তার দাবি কি তো 3 লাখ? 3 লাখ, 3 লাখ দিবে কিনা তুমি? যে হ্যাঁ স্যার আমি দিব।
উনি নিজেকেও আবার ওইভাবে মানে যে তিনি যে নিরাপরাধ সেটাও ওই সময় প্রমাণ করতে পারেননি,
বা উনি আসলে ওইভাবে চেষ্টাও করেনি। উনি সঠিকটা বলেই উনাকে সেভ করার চেষ্টা করছে, কারণ উনি সরাসরি অফিসারকে বলছে যে স্যার আমি নিয়েছি কিন্তু এত না, এত না, পরিমাণটা ছিল অল্প। কিন্তু যখন ওই অফিসার রাগ হয়ে গেছে যে মানে ওনার কথা হচ্ছে অল্প, আর যাই হোক তুমি তো অপরাধ তো ঠিকই করছো, হ্যাঁ, সুতরাং ওরা যেটা দাবি করছে সেটাই তোমাকে দিতে হবে। আমি এটা মানে ওনার দাবি হলো যে এটা নিয়ে আমি বিচার করবো না, আর বিচার করার সুযোগও নেই, উনি যা বলবে তাই হয়ে যাবে। উনি সামান্য একটু রিপোর্টের কারণে তার চাকরি নিয়েও সমস্যা হতে পারে, এটা তার ভিতরে একটা ভীতি আছে। হ্যাঁ, এই জন্য উনি বলছে ঠিক আছে স্যার আমি দিব। তারপরেও যেন এটা প্রশাসনিক ভাবে, অর্থাৎ আমি বলছি যেটা সেটা হল যে অফিসিয়াল ভাবে এটা জানাজানি না হোক, এইটুকু সহযোগিতা করলেন তিনি, আর সেই সহযোগিতা গ্রহণ করতেছে এই অফিসার, যদিও তার টাকার পরিমাণটা বেশি যাচ্ছে। গেলেও তার ভবিষ্যতে তার মনে করেন ভালো পোস্টিং বা প্রমোশন, ইজ্জত সম্মান সবকিছু রক্ষার জন্য এবং চাকরি টিকিয়ে রাখার একটা স্বার্থটি সে এত টাকা সে দিতে বাধ্য হয়। তাহলে দেখেন এই যে একটা সোর্স, সামান্য 40,000 টাকার ভাগ হয়তো ও 10,000 বা 20,000 যা একটু কম বেশি হয়েছে আর কি, তার জন্য সে অনেক বড় একটা অপরাধ করে বসল, 3 লক্ষ টাকা তাকে দিতে বাধ্য করল। এটা গেল, এর বাইরেও আপনি নানান ধরনের হয়, এগুলি আসলে বলা মানে খারাপও লাগে।
আচ্ছা, গণমাধ্যমে আসলে এগুলি এভাবে তুলে না যায় না। ওকে, অনেক ধন্যবাদ, আমরা আরো কিছু ঘটনা আপনার কাছ থেকে শুনবো। অনেক ধন্যবাদ জানাই তাদেরকে যারা আমাদের সঙ্গে এত রাতে আমাদের সঙ্গে রয়েছেন। আঁখি কুমিল্লা থেকে রয়েছেন, তিনি কিছু জানতে চান, অবশ্যই আঁখি আপনার প্রশ্নটি আমরা তুলে ধরবো। সুমা ফারহানা ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন। এরপরে আচ্ছা, ইঞ্জিনিয়ার লাবলু রামপুরা থেকে একটা SMS করেছেন, লাবলু সঙ্গত কারণে আপনার SMS পড়তে পারছি না, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আমি পড়তে পারছি না। তানভীর SMS করেছেন, এরপর দেখতে পাচ্ছি নয়ন, এরপর আমাদের কারো লিখেছেন সামিনা সানিয়া নিতু সেতু মালিবাগ থেকে, ধন্যবাদ আপনাদেরকে। এরপরে মুরাদকে দেখতে পাচ্ছি, পুষ্পিতা রিকোয়েস্ট করেছেন একটা গানের, আমরা দু একটি গান শুনবো, পুষ্পিতার গানটিও থাকছে প্লেলিস্টে, দু একটি গান শুনে আবারও ফিরে আসবো। করবি থ্যাংকস জানিয়েছেন আগের এপিসোডটি নিয়ে, যে সালমান শাহকে নিয়ে আমরা করেছি। সালমান শাহকে নিয়ে আগের এপিসোডটাই আমাদের প্রথম এপিসোড না, এর আগেও আমরা একটা এপিসোড করেছিলাম তাকে নিয়ে, সালমান শাহকে নিয়ে আমরা 2টি এপিসোড করেছি, দুটি যদি আপনি মিস করে থাকেন আমাদের ওয়েবসাইট থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। ওকে, আমাদের সঙ্গে থাকুন, আমাদেরকে লিখুন 16260 এই নাম্বারে, আর এছাড়াও লিখতে পারেন ফেসবুকে facebook.com/dhaka-fm90.4, এছাড়াও facebook.com/og90.4, দুটি ফ্যান পেজে যে কোনো একটিতে আপনি লিখতে পারেন। সঙ্গে থাকুন শুরুতেই যে গানটি তোমাকেই বলে দিব বা দলছুট, এবং এরপরে রয়েছে কুমার বিশ্বজিতের পুতুলের মতো করে সাজে, এই গানটির জন্য রিকোয়েস্ট করেছিলেন পুষ্পিতা ঢাকা মেডিকেল কলেজ থেকে।
This track was downloaded from fusionbd.com.
স্বাগত আরো একবার অন্ধকারের গল্পে। জুয়েল আপনার সঙ্গে আছি, শুনছেন ঢাকা FM 90.4। এবং অন্ধকারের গল্পের আজকের অতিথি হিসেবে রয়েছেন অ্যাডভোকেট আসাদুজ্জামান, একজন আইনজীবী। অপরাধ এবং অপরাধী নিয়ে যার কাজ, তিনি অনেক ঘটনায় শেয়ার করেছেন। আমরা ইতিমধ্যে অনেক কিছু জেনেছি তার কাছ থেকে, আশা করছি আরো অনেক কিছুই জানব। আমাদেরকে যারা এসএমএস করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানে রিকোয়েস্টে গান প্লে হয় কিনা জিজ্ঞেস করেছেন। আসলে খুব একটা গান শোনা হয় না, আমরা একটা বিরতিতে দু একটি গান শুনেছি, পরে হয়তো বা আর কোন ব্রেকে যাবো না, একবারে আমরা অনুষ্ঠানটি শেষ করে দিব। সরি সোমা, আজকে আপনার রিকোয়েস্টে গান প্লে করতে পারছি না, তো আপনি রিকোয়েস্ট করতে পারেন, যাবার সময় হয়তো বাজিয়ে যেতে পারি। পুষ্পিতা থ্যাঙ্কস জানিয়েছেন, এরপরে মুরাদ এসএমএস করেছেন, এরপর দেখতে পাচ্ছি পারভাইজ নিকুঞ্জ থেকে লিখেছেন, তিনি LLB তে আচ্ছা লয়ার পড়ছেন, তিনি অনার্স করছেন, এবং আপনাকে থ্যাঙ্কস জানিয়েছেন পারভেজ। আসছেন আমাদের সঙ্গে, শেয়ার করছেন, আঁকি এসএমএস করেছেন, সবাইকে অনেক ধন্যবাদ যারা ফেসবুকে লিখছেন এবং আমাদেরকে এসএমএস করছেন। জানিয়ে দিই আরো একবার 16260, এটা হচ্ছে এসএমএস এর নাম্বার। আর ফেসবুকে কিছু লিখতে চাইলে facebook.com/ঢাকা FM 90.4 এবং facebook.com/OG90.4 দুটি ফ্যান পেজ আপনার জন্য, সো যে কোনো একটিতে আপনি জয়েন করে আপনি আপনার মতামত লিখতে পারেন। ওকে, এমন কোন ঘটনার কথা কি মুহূর্তে মনে পড়ছে যেটা আমাদের সঙ্গে শেয়ার করা যায়?
হ্যাঁ, এই সংশ্লিষ্ট অর্থাৎ মানে আইনজীবী হিসাবে কোর্টে দায়িত্ব পালনকালেও এরকম কিছু ঘটনা যেটা আমি দেখেছি একদম নিজের চোখেই আর কি, অর্থাৎ এটা মেবি 99 সালে হতে পারে। এটা আমি যার কথা বলছি, এটা হলো যুবলীগের একজন নেতা ছিলেন, সেটা কতটুক বা কোন পর্যায়ের নেতা এতটা আমার জানা নেই। তো ওনার নাম ছিল হুমায়ুন কবির মিলন, তো ওনাকে মুরগি মিলন হিসাবে মানে সবার কাছে পরিচিত ছিলেন আর কি। মানে
পরবর্তী, বুঝতে পারছি, মানে কোন সন্ত্রাসী কিন্তু আসলে নির্দিষ্ট কোন দল থাকে না, তার বিভিন্ন সময় সুবিধা দেওয়ার জন্য বিভিন্ন দলে যোগদান করে। এনিওয়ে, সেই ঘটনাটাই
মানে আমি বলছি আগে, যেটা আমার শোনা কথা যে সে এরকম একটা রাজনীতিতে ছিল, আদৌ ছিল কিনা জানি না আমি, সে ব্যাপারে জানতেও চাই নাই। তো তিনি মানে মূলত আসলে মুরগি মিলন নামটা হয়েছিল যেভাবে জানতে পারছি, তিনি মুরগির ব্যবসা করতেন, সেভাবেই তার সাথে ওই ব্যবসার এটাই নামের সাথে জড়িয়ে যায়। তো উনি সেদিন যেদিন উনি খুন হলেন, একদম মানে আপনি ঢাকা কোর্টে গিয়েছেন কিনা, মানে দুই পাশে দুইটা বিল্ডিং, কোর্ট বিল্ডিং, মাঝখান দিয়ে কিছু ফাঁকা জায়গা আর কি, সেখানে গাছ আছে লাগানো, অনেক বিচার প্রার্থীরা এখানে অপেক্ষা করে বসে থাকে ইত্যাদি ইত্যাদি। তো সেখানে মানে মূলত আসলে গাড়ি পার্কিং এর জায়গা, গাড়ি পার্কিং এর জায়গায় ছিল তখন, এখন এগুলি অনেক পরিবর্তন হয়ে গেছে যদিও। তো ওই মুরগি মিলনের ওনার নিজস্ব একটা পিস্তলও ছিল আর কি, আগ্নেয়াস্ত্র ছিল যেটা লাইসেন্সকৃত, কিন্তু নিয়ম অনুযায়ী মানে কোন আদালতে প্রবেশ করতে গেলে সেটা বৈধ হোক আর অবৈধ হোক কোন অস্ত্র নিয়ে প্রবেশ করা যাবে না।
আচ্ছা,
তো সেম সেদিন মুরগি মিলনের একটা চোরা চালান মামলা, স্বর্ণ, মেবি স্বর্ণ চোরা চালান মামলা, সেটা যদিও আমি এটার কোন পক্ষ ছিলাম না, তো ওই মামলাটাতে সে হাজিরা দিতে আসে। হাজিরা দিতে আসলে হাজিরা মানে কোর্টে, সংশ্লিষ্ট কোর্টে অর্থাৎ মহানগর দায়রা জজ আদালতে সে হাজিরা দিয়ে যখন দিতে যায় তখন সে মানে পিস্তল নিতে চেয়েছিল যেভাবে জানতে পারছি আর কি, কিন্তু তখন আইনজীবী, বিজ্ঞ আইনজীবী তাকে নিষেধ করেছেন যে এটা আদালত এবং আদালতের ভিতরে কোনোভাবেই বৈধ অবৈধ অস্ত্র নিয়ে যাওয়া যাবে না। তো সে খালি হাতেই সেখানে যায়, নর্মালি সে হাজিরা দিয়ে যখন ফিরে আসে, অস্ত্র কথাটা এই জন্য বললাম যে যখন তাকে গুলি করা হয় তখন সে তার নিজের গাড়ির দিকে দ্রুত হাত বাড়াইতেছিল, মানে আমি বুঝতে পারলাম যে সে তার পিস্তলটাই হয়তো হাতে নিবে।
আচ্ছা,
এরকম এই জন্য পিস্তলের কথাটা এইভাবে আসলো বা আগ্নেয়াস্ত্রের কথা আসলো। সে আসার পরে ওই দুই কোর্ট বিল্ডিং এর মাঝখানে যেখানে গাড়ি পার্কিং হয় সেখানে তার গাড়ির নিকট আসবে, ঠিক তার বলা যেতে পারে দুই থেকে তিন মিনিট আগে আপনার কোর্টের ঠিক দক্ষিণ দক্ষিণ পাশেই দক্ষিণ পূর্ব কোণে আর কি, অর্থাৎ আপনার যেটা কবি নজরুল কলেজটা আছে ওখানে আর কি, ওইদিকে বোমা বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায় আর কি। হ্যাঁ, বোমা বিস্ফোরিত হয়েছে এরকম মানে বিকট শব্দ হয়, যেটা কিনা আসলে এই অপরাধীরাই এটা করছে আর কি, যারা মুরগি মিলনকে হত্যার জন্য তৈরি হয়েছে তাদেরই একটা অংশ ওই পাশে বোমার বিস্ফোরণ ঘটায়, যাতে কিনা কোর্টে থাকা লোকজন প্লাস কোর্টের আপনার নিরাপত্তার জন্য দায়িত্বরত যে সমস্ত পুলিশ অফিসার ফোর্স ছিল তাদের দৃষ্টিটা আসলে ওইদিকে নেওয়ার জন্য আর কি।
আচ্ছা,
যেখানে বোমা বিস্ফোরণ হইতেছে মানে ওইদিকে দৃষ্টি যাবে আর এদিকে তারা ফাঁকা মাঠে গোল দিবে আর কি, তখন তারা এই হত্যাকাণ্ডটা সংগঠিত করবে। তো এই ধরনের অভিজ্ঞতা হওয়ার পিছনে একটা কারণ হলো কি, যে কোর্টে এরকম আস্তে আস্তে বিভিন্ন ধরনের অপরাধী বিচারপ্রার্থী মক্কেল যারাই আছে এদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে গিয়ে মিরপুরের যে কোনো একটা ছেলে সে অপরাধী পর্যায়ের, তো তার কাছে আমি অনেক কিছু জানতে চেয়েছিলাম। আমার আগে আমি বলছি যে মানে অনেক আগে থেকে ছোট থেকে আর কি সে আইনজীবী তো হওয়া অনেক পরের বিষয়, তখন থেকেই যেমনটা বলছিলাম যে হিলি গিয়েছিলাম যে সেখানে কিছু জানতে চেয়েছিলাম, এরকম অনেক কিছুই আমি এগুলি মানে নিজের জানার জন্যই আমি অনেক সময় আগ্রহ দেখিয়ে এগিয়ে গিয়েছি আর কি, যে এই বিষয়টা সম্পর্কে আমি জানি সেটা বৈধ অবৈধ হ্যাঁ যাই হোক। তখন তাকে জিজ্ঞাসা করার পরে সে নিজের থেকে বলছে এক পর্যায়ে, মানে আমি তার কাছ থেকে কথা বের করে নেওয়ার মতন একটা পরিবেশ সৃষ্টি করছি আর কি, হ্যাঁ একসাথে চা খাওয়া এরকম মানে খুব অন্তরঙ্গ হয়। তখন সে বলতেছিল যে ঢাকা মহানগরীতে অপরাধ করা বা খুন করা কোনো বিষয় না, যদি সেটা কোনো একটা ইয়ার মধ্যে থাকে, সঠিক পরিকল্পনার মধ্যে থাকে। তো তার কাছে জানতে চাইলাম যে আসলে মানে কিরকম হইতে পারে সেটা, যে মনে করেন যে সেটা হইতে পারে যে একজন মানুষকে খুন করতে হইলে এটা এমনি এমনি করা যায় না, তো কিভাবে করা যায়, তো করা যায় যে যেখানে খুন হবে সেখানে আরো দীর্ঘদিন আগে থেকে সেটা তার পরিকল্পনা থাকতে হবে, সে কোন দিক দিয়ে যাবে কখন যাবে তার আশেপাশের রাস্তাটা কেমন হবে, কোন দিক দিয়ে তারা খুন করে পালিয়ে যাবে সেই রাস্তাটা ক্লিয়ার রাখা ইত্যাদি তারা নিজেদের নিয়ন্ত্রণে এনেই সে অপরাধটা সংগঠিত করে। তো তখন সে বলতেছিল যে যেখানে মারার হয় সেখানে এই বড় বড় শীর্ষ সন্ত্রাসীর দুই তিন জন বা চার পাঁচ জন যতটুকু প্রয়োজন তাদেরকে ওইভাবে সেটিং করা হয়, যেমন কেউ ওই ওই সময় ওই দিক দিয়ে যাচ্ছে বাজার করে, বাজারটা আসলে একটা শো, বাজারটা উপরে শাক পাতা দেখা যাচ্ছে কিন্তু নিচে অস্ত্র নিয়ে যাচ্ছে, যদি কোনো ঝামেলা হয় তাহলে সে বাজারে ব্যাগ ফেলে দিয়ে সে এই অস্ত্র নিয়ে কাজ করবে।
আচ্ছা,
বা শশা বিক্রেতা শাস্তেছে বা বাদাম বিক্রেতা শাস্তেছে, যেদিকে ঘটনা ঘটবে সেখানে তাদের অবস্থান থাকবে, এগুলির অন্তরালে থাকবে আগ্নেয়াস্ত্র, এগুলি শোনা কথা আর কি যেভাবে বলছে আর কি। তো এই কথাটা এই জন্য নিয়ে আসলাম যে মুরগি মিলনকে যখন মার্ডার করা হয় তখন দেখেন ওদের ওই ওই অপরাধীর কথার সাথে কিন্তু কিছুটা মিলে যায় যে কবি নজরুল কলেজের ওইখানে বোমার বিস্ফোরণটা কেন ঘটানো হইল, অর্থাৎ তাদের একটা পরিকল্পনা যে যখন তারা মার্ডার করবে যে মুহূর্তে তখন যাতে ওইখানে উপস্থিত সমস্ত পর্যায়ের লোকজন পাবলিক থেকে শুরু করে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা অন্যদিকে মুভ করবে, তারা ফিরে আসতে আসতে তাদের মানে দৃষ্টি এই অপরাধের দিকে অপরাধ স্থল আর কি যেটা ঘটনাস্থল আর কি সেখানে তাদের দৃষ্টি আসার আগেই অপরাধীরা যাতে করে নির্বিঘ্নে চলে যেতে পারে। এই কারণেই তারা ওই কবি নজরুল কলেজের এখানে বোমার বিস্ফোরণ ঘটায়। আর যখনই বোমার বিস্ফোরণটা ঘটাইছে, ঠিক ওই সময় আমি জেলা জজ আদালতের মানে দোতলায় ছিলাম আর কি, দোতলায় ছিলাম, দোতলায় থাকা অবস্থায় তো ওইদিকে শব্দ পাওয়ার কারণে আমি আরো মানে নিরাপদে যাওয়ার অনেকটা আর কি, আমার কাজও ওইদিকে পশ্চিম দিকে, তো আমি হেঁটে হেঁটে জেলা জজের বারান্দা দিয়ে আসতেছি। তো ঠিক ওই সময় ওই সময়টাতে দেখলাম যে অপরাধীরা আপনার ইয়াং বয়স হবে, মেবি আপনার 18 বছর থেকে, 18 বছর না হলেও মানে 20 বছর থেকে শুরু করে 28 বছরের মধ্যে হবে আর কি, এরকম চার থেকে পাঁচজন যুবককে দেখলাম, নর্মাল জিন্সের প্যান্ট পরা, গেঞ্জি পরা, এরকম তারা গুলি করছে, গুলি করার পরে উপর থেকে আবার অস্ত্রটা মানে মাথার উপর দিকে তাক করে করে গুলি করতে করতে তারা নির্বিঘ্নে চলে যাচ্ছে। তো মানুষকে কিভাবে হত্যা করতেছে সেই জিনিসটা মানে একদম মানে কাছে থেকে দেখা আর কি, যে মুরগি মিলন যখন কোর্ট থেকে নেমে এসে তার গাড়ির কাছে গিয়ে হাত বাড়াইতেছে, তখন কিন্তু একদম দেখতে পারতেছি এই কারণে, কারণ তখন এই জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে গেছে।
আচ্ছা,
যখনই বোমার বিস্ফোরণ করছে তখনই মানুষ দৌড় দিয়ে এক একজন এক দিক চলে যাচ্ছে, কিন্তু মুরগি মিলন তো অবশ্যই হয়তোবা সে একটা অপরাধী ছিল, আর এই কারণে হয়তোবা সে সহজেই আশ করতে পারছে যে তাকে হয়তো অ্যাটাক করতেছে কেউ, এই কারণে হচ্ছে গাড়ির দিকে সে হাত বাড়িয়ে দেয়। মানে আমার ধারণা যে সে তার নিজের পিস্তলটা হাতে নিতে চেয়েছিল, জানে কিনা তার প্রতিপক্ষ খুব সহজেই গুলি করে না যেতে পারে, তাদেরও তো একটা ভয় থাকবে যে সে অস্ত্র হাতে নিচ্ছে, হ্যাঁ উল্টো তাকে গুলি করতে পারে, এই কারণে কেন মুরগি মিলনকে যখন গুলি করলো সেই গুলি একদম মানে তার ওখানে যে লাগতেছে, আবার ইতিমধ্যে সেখানে একটা গুলি একজন বৃদ্ধের পায়ে লাগছে সম্ভবত, এরকমও দেখছি আর কি, এত মানে সহজেই সবকিছু দেখা যায় নাই, মানে কিছুটা আফসা আফসা মনে হয়েছে আর কি, কারণ তখন নিজের ভিতরে একটা ভয় ভীতি কাজ করতেছিল, কারণ একদিকে বোমার বিস্ফোরণ আর একদিক দিয়ে গুলি হচ্ছে, কিন্তু আমি দেখতেছি খুব সহজেই, হ্যাঁ খুব সহজেই দেখতেছিলাম। এবং আমার এখনো স্পষ্ট মনে পড়ে যখন তারা পালিয়ে যাচ্ছে তখন আপনি ওই জেলা জজের যে বারান্দাটা তার ঠিক ওই নিচ দিয়েই যাচ্ছে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, আর তখন পুলিশরা মানে একদিকে যেমন বোমার বিস্ফোরণ করছে ওইদিকে অস্ত্র উঁচিয়ে উঁচিয়ে যাচ্ছে, আবার এদিকে গুলি হচ্ছে, মানে ওই সময় মানে বুঝে ওঠার কোনো আসলে সুযোগ ছিল না আমার কাছে মনে হয়েছে আর কি, আমি পাবলিক হিসাবে তখন যতটুকু ধারণা করি আর কি। আমি অস্পষ্ট মনে আছে যে কথাটা বলছিলাম, দোতলার উপর বারান্দাতে, যদিও এটা আদালত, আদালতের বারান্দায় তো কোনো কিছু থাকার কথা না, তারপরেও মানে মনের খেলেই বা যেভাবেই বলি না কেন আমি ইটের টুকরা খুঁজতেছিলাম, আমার এখনো মনে পড়ে।
আচ্ছা আচ্ছা,
যে আমি একটা যদি ইট পেতাম তাহলে এইখান থেকে সরাসরি যদি আমি আঘাত করি তাহলে একটা অপরাধী পড়ে যাবে, নিশ্চিত পড়ে যাবে, মাথায় লাগুক আর যেখানে লাগুক একটা ইটে রাখা থাকলে পড়ে যাবে, আমি আমার এখনো স্পষ্ট মনে আছে।
অবচেতন মনে আপনি সেটা
খুঁজছিলাম, হ্যাঁ হ্যাঁ খুঁজছিলাম, যদিও পাইনি। তো ইতিমধ্যে আবার সমস্যা হলো কি, ইতিমধ্যে মানে ওই পুলিশ টিয়ার সেল বলে আর কি, এটা টিয়ার সেল ছেড়ে দেয়, যার ফলে খুব কষ্ট হচ্ছিল মানুষজনের, কষ্ট হচ্ছিল ওই সময় সম্ভবত বেলা 1টা বাজে, জোহরের নামাজের টাইম, তো সেখানে মসজিদে অনেক মুসল্লি, তাদেরও অনেক কষ্ট হচ্ছিল, তারাও এক পর্যায়ে বের হয়ে আসে, আশেপাশে মানুষ পেপার টিয়ার সেল দিলে নাকি আগুন চোখের কাছে নিয়ে আসলে জ্বালাটা কম করে আর কি, তো সেইভাবে আমরাও এটা পরিত্রাণ পাওয়ার জন্য কেউ পেপার আগুন লাগাইতেছে, কেউ কোনো কিছু পাইলে সেটা লাগাইতেছে, এরকম করতেছে। তো এই অপরাধীগুলো মানে নির্বিঘ্নে ওই দিক দিয়ে চলে গিয়ে দেখলাম আর কি, এবং পরবর্তীতে পেপার পত্রিকায় জানতে পারছি যে তারা জজকুটের গেট দিয়ে বের হয়ে তাঁতি বাজার ঢুকে তারা ওখান থেকে চলে গেছে আর কি। হ্যাঁ, এভাবেই মুরগি মিলনের বিষয়টা আমি জানতে পারছি আর কি।
আচ্ছা আচ্ছা, তো পুরো ঘটনাটা আপনার সামনে ঘটেছিল?
পুরো ঘটনাটাই আমার সামনে ঘটেছিল, আমি মানে দেখতে পারছি আর কি, কোনো অপরাধ এরকম দেখি নাই, কিন্তু ওইটা দেখেছি আর কি, হয়তো রাস্তার দুর্ঘটনা দেখেছি, অ্যাক্সিডেন্ট যেটা বলে।
আচ্ছা, একজন আইনজীবী হিসাবে বিভিন্ন অপরাধীরাও আপনাদের কাছে আপনাদের শরণাপন্ন হন, তো সেই ধরনের কোন অপরাধের কথা তারা আপনার সঙ্গে শেয়ার করেছেন, এটা কোন বিষয় মনে পড়ছে কিনা এই মুহূর্তে?
হ্যাঁ, এই মুহূর্তে মনে পড়ছে একটা নারী নির্যাতনের ঘটনা আর কি। নারী নির্যাতনের ঘটনা, সেটাও অনেকদিন পূর্বের। তো ঘটনাটা যে আসামিটা আর কি, সেই আসামিটা ছিল অনেকটাই গরিব, অত্যন্ত গরিব আর কি। তার মা বিভিন্ন বাসা বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে, তার বাবা ছোট দারোয়ান বা নাইট গার্ড এই ধরনের একটা কাজ করে চলত। আর এই ছেলেটা তখন বয়স তার কত হবে, হয়তো বা 20-22 বছর হবে, কিন্তু সে কোনো কিছু করতো না, সঠিক কিছু করতো না। সে এই নারী নির্যাতন মামলার আসামি হয়ে আসার পরে আমি তার কাছে বিস্তারিত জানতে চেয়েছিলাম যে আসলে কি অপরাধটা সংঘটিত হয়েছিল সেদিন, এবং তাকে বোঝাইতে সক্ষম হইতেছিলাম যে আমি যদি অনেক কিছু সবকিছু যদি আমি তার কাছ থেকে জানতে পারি তার অপরাধের বিষয়টা, তাহলে তার জন্য সুবিধা হবে অনেকটা। তো সে এই কারণে হোক আর যেভাবে হোক, সে বলতেছিল তারা অপরাধটা করতেছিল এরকম, মানে আমি তাকে জামিন করার জন্য দায়িত্ব পাই আর কি, এই জন্য তার কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারছি। তো তাকে বলার পরে সে বলতেছিল আমি কি মানে অপরাধ প্রক্রিয়াটা কি জানতে চাচ্ছেন আপনি?
জি। আপনি তো একটা মামলা পরিচালনার ক্ষেত্রে আপনি যখন ক্লায়েন্টের সঙ্গে তো অবশ্যই আপনি ডিসকাস করেন, পুরো বিষয়টা কি ছিল, সো আপনি কতটুকু জেনেছেন?
তো ও তখন ওর কাছ থেকে আমি জেনেছি যে ওই ছেলেটা মানে আমার এই মক্কেলটা বা আসামিটা যে এলাকায় থাকতো, সেই এলাকার প্রভাবশালী ঠিক বলা যায় না, মানে মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্ট এরকম মহিলার একটা সন্তান আর কি। তো তারা স্বাভাবিকভাবে সাধারণত যে এলাকায় এই কাজগুলো করে থাকে তারা কিছুটা প্রভাব খাটিয়ে থাকে, কারো মাধ্যমে হোক যেভাবেই হোক করে থাকে আর কি। আর তাছাড়া তারা ছিল আপনার ওই এলাকার স্থানীয়, স্বাভাবিকভাবে প্রভাবশালী হতেই পারে এবং প্রভাব ছিল তাদের। তো কিন্তু এই ছেলেটার প্রভাব ছিল না, কিন্তু ওই প্রভাবশালীর ছেলের সাথে তার সম্পর্ক ছিল, চলাফেরা করতে একই সাথে। তো এইভাবে তারা পাঁচজন ছিল, সে যেভাবে বলল যে তারা পাঁচজন ছিল, থাকার পরে তারা বিভিন্ন সময় নানান কিছু করে থাকে, সেটা তারা তাদের জ্ঞানের পরিধি কম থাকার কারণেও করে, যেমনটা সে আমার কাছে বলছে যে আসলে সেদিনের কাজের জন্য আমি মানে প্রস্তুত ছিলাম না। আর সে বুঝাতে সক্ষম হয়েছে যে মানে তার ইচ্ছাও ছিল না, সেটা অপরাধটা ছিল এরকম যে একটা মেয়ে তার বয়স সম্ভবত, কারণ কোর্টে যাওয়ার পরে মেয়েটাকে আমি দেখতে পাচ্ছি আর কি, মেয়েটার বয়স তখন কত হবে, সর্বোচ্চ পনেরো হবে। তার বাড়ি ওইদিকে কুমিল্লা বা নোয়াখালীর ওইদিকে হবে। সে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে সে চাকরি করত, কাজ করত। তো তার একটা চাচা থাকতো সেই এলাকায়, তো ও ডিউটি করে এসে গার্মেন্টস থেকে এসে ফ্যাক্টরি থেকে এসে সে তার চাচার বাসায় খেতে যাইত, রাতের খাবারটা খাইতো, খেয়ে আবার সে থাকতো আবার অন্য জায়গায়, কারণ তার চাচাটাও ছিল খুব নিডি আর কি, এই জন্য তাকে থাকার জায়গা দিতে পারেনি, বাট খাবার একটা ব্যবস্থা করে দিয়েছিল। আর পাশেই তাদের ওই অন্যান্য সহপাঠী বা যারা আছে গার্মেন্টস এর, তাদের ওই সমস্ত মেয়েদের সাথেই সে ম্যাচ করে, হ্যাঁ, শেয়ার করে থাকতো আর কি। তো ওই মেয়েটা যখন রাত্র 8টা বাজে ডিউটি শেষে তার ওই চাষার বাড়িতে খেতে যাইতেছে, ও সেই জায়গা থাকতো তার পার্শ্ববর্তী আর কি, একই এলাকা, খেতে যাইতেছে ওই সময় এই পাঁচজন আমার এই আসামিটা সহ পাঁচজন মিলে এই মেয়েটাকে মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আর কি, যেতে দেয় না, তাকে আটক করে, সে ইয়েতে নিয়ে যা, মানে ওই এলাকার মধ্যে একটা আপনার পরিত্যক্ত যে বিল্ডিং থাকে বা নির্মাণাধীন বিল্ডিং থাকে যেখানে অপরাধীরা সাধারণত অপরাধ সংগঠিত করে থাকে আর কি, এমন একটা জায়গায় তাকে নিয়ে গেছে। এখানে নিয়ে যাওয়ার পরে চারজন বা তিনজন হবে পাঁচজনের মধ্যে আমার আসামিটা ছাড়া আর কি, ওর বক্তব্য অনুযায়ী এবং পরবর্তীতে আমিও জানতে পারছি আসলে মানে তাকে এই অপরাধটাকে অপরাধটা সে করতে চাইলেও তাকে সেই সুযোগ দেওয়া হয়নি, কারণ হলো অন্য চারজন বন্ধু তার হইলেও তারা হলো প্রভাবশালী।
আচ্ছা,
আর এ হলো একটু মানে
দুর্বল
প্রকৃতির, কারেক্ট, একদিকে যেমনটা হলো গরিব মানুষের ছেলে, অন্যদিকে সে অশিক্ষিত, অনেকটা ওই চারজনের অনেক কিছু কাজও তাকে করে দিতে হয় এরকম। তো সে বলল যে আমি বাধ্য হয়ে, তাদেরই এক বন্ধু ছিল ওই পাঁচজনের মধ্যে মিস্টার এক্স, সে অনেকটাই ইয়া পাওয়ারফুল আছে, সে তাকে একটা পিস্তল দিয়ে বসিয়ে রাখে এই বলে যে কেউ যদি এদিকে দিয়ে যায় বা কেউ যদি ফলো করে সেক্ষেত্রে আমাদেরকে জানাইতে হবে, এবং একান্তই প্রাথমিকভাবে সে যেন বাধা সৃষ্টি করতে পারে এই জন্য তার কাছে পিস্তল দিয়ে রাখা হয়েছিল। যে প্রথমে নর্মাল বাধা দিবে যাবে না, আর যদি না মানে সেক্ষেত্রে সে যেন এই পিস্তল ব্যবহার করে বা তাদেরকে ডাক দেয় এবং নিজেকে সেভ করার জন্য তাদের এটা একটা পরিকল্পনা, যাতে কিনা পাবলিক অস্ত্র দেখলে ভয় পেয়ে যায়। সে ওখানে বসেছিল আর ওই চারজন ওই মেয়েটার উপর মানে একটু পাশবিক নির্যাতন করে যায় আর কি, নির্যাতন করে। তো পরবর্তীতে এই বিষয়টা নিয়ে মেয়ের চাচা স্থানীয় ভাবে যারা প্রভাবশালী থাকে বা নেতৃত্ব পর্যায়ে থাকে তাদেরকে দিয়ে তাদের কাছে এটা জানাইছে আর কি। জানানোর পর এদেরকে ডেকে মানে একটা বসে সমাধান করবে এই ধরনের একটা ইললিগাল প্র্যাকটিস চলতেছিল। ইললিগাল এই জন্য বললাম যে এখানে আইনগত ভাবে এটা অপরাধ ফুলফিল সংগঠিত হয়ে গেছে। তো এটা তাৎক্ষণিকভাবে ওই নেতা ওই মেয়েটা অর্থাৎ ভিকটিম বলি আমরা, এই ভিকটিম এবং তার চাচাকে থানা পুলিশের নিকট হস্তান্তর করার বা পাঠানোর একটা দায়িত্ব ছিল। তো সেটা না করে উনিও ওই যে আগেই বলছিলাম যে প্রভাবশালী একটা ছেলে আছে মাদক ব্যবসা করত ওর মা, তো ওদের কারণেই হয়তো বা ওই নেতাও প্রথমে চাইছে যে একটা স্থানীয় ভাবে একটা মীমাংসা করে দিবে। কিন্তু এই অপরাধীরা এই জিনিসটা জানার পরে যে বিচার দিয়েছে তাদের অপরাধের বিষয়ে, এটা জানার পর তারা আরো আক্রোশ বেড়ে গেছে, হ্যাঁ, যে এই অপরাধ করছি তাতে কি হয়েছে, হ্যাঁ, বিচার দিয়েছে কেন।
আচ্ছা,
হ্যাঁ, এই এই উদ্দেশ্যে তারা সেকেন্ড টাইম আবার এই মেয়ের চাচার বাড়িতে যায়, যদিও তখন আবার এই মেয়েটা ওই চাচার বাড়িতেই ছিল। এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আর কি, ওই ঘটনা হওয়ার পরের দিনই। তো এই ছেলেগুলো সবগুলো ওই চাচার বাড়িতে যায়, যে সরাসরি আমার আসামি বলছে যে হ্যাঁ তার বন্ধু যেটা ছিল প্রভাবশালী, সে সরাসরি প্রকাশ করে যে মেয়েটাকে আবার তারা নিয়ে যাবে। মানে কতটুকু নোংরা বা কতটুকু দুঃসাহস বলা যায়, তাই না, এটা খারাপ সাহস আর কি, যাই হোক, মানে মেয়েটাকে আবারও তুলে নেওয়ার জন্য তারা আসছে।
আচ্ছা, দ্বিতীয়বারের মতো
এবং মেয়ের চাচার কাছে বাড়িতে আসছে
মামলা করার অপরাধে।
মামলা করারও না ঠিক, তখনও কিন্তু মামলা হয়নি,
মানে কমপ্লেইন
করার অপরাধে, মানে স্থানীয় নেতার কাছে বলার অপরাধে, বলবে কেন এরকম। তো যাওয়ার পরে তখন ওর চাচা আবার ওই নেতাকে বলছে যে দ্বিতীয়বারের মতন তারা আবার আসছে আমার কাছে এই ব্যাপারে। তখন ওই নেতা বলছে যে আপনারা এখন থানায় যান মেয়েটাকে নিয়ে যান, নিয়ে যেয়ে মামলা করেন। তখন পর্যন্ত পুলিশ অবশ্যগুলি জানার কথাও না, তাদেরকে বলা হয় নাই। তো পুলিশ জানার পরে অবশ্য আমি যেভাবে জানতে পারছি আসামিটার কাছে, যে পুলিশ মানে খুব তৎপর হয়ে গেছিল আর কি। তৎপর বলতে আসামিটা আমাকে বলতেছিল যে অ্যারেস্ট হওয়ার আধা ঘন্টা আগেও সংশ্লিষ্ট থানার এক পুলিশ অফিসার তাকে জিজ্ঞাসা করছে, চার পাঁচজনকে, যে তোমরা কারা, কোথায় যাচ্ছ। তো ওই পুলিশ অফিসার আবার জানে না বা তখনও মামলা হয় নাই আর জানতেও না যে তারা এরকম অপরাধ করে বেড়াইতেছে বা কোর্স ইতিমধ্যে সংগঠন করে ফেলছে, এটা জানতো না। তো কিছুক্ষণ পর নাকি তার আধা ঘন্টা পরে যখন মামলা হয়ে গেছে, পুলিশ যখন তাদেরকে অভিযান চালাইছে, অভিযান চালানোর পর তারা অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্ট হওয়ার পরে তখন বলতেছে যে অ্যারেস্ট হওয়ার পর ওই পুলিশ বলতেছে যে আধা ঘন্টা আগেও এদের সাথে আমি কথা বললাম যে তোমরা কোথায় যাচ্ছ কি করছো, কিন্তু তখন তারা এমন ভাবে কথা বলতেছিল যে নিতান্তই ভালো ছেলে এরা। এইসব অবস্থা। তো এই ছেলেগুলো অ্যারেস্ট হওয়ার পরে বলছে যে আমি যখন জানতে চাইছি তখন বলছে যে প্রচুর ইয়েও হয়েছে, পুলিশ তাদেরকে শাস্তিও দিয়েছে আর কি, যেটা দেওয়া উচিত বলে মনে করি আর কি। তো এটা বিভিন্ন পত্র পত্রিকায় এসছে, পড়েছি দেখেছি। তো ওই ছেলেটাকে আমার ভালো লাগে নাই, কারণ হলো মানে আসলে ভালো না লাগার বিষয়টা হলো যে ঘটনাটাই মানে ছিল খুবই কষ্টকর একটা ব্যাপার আর কি। মেয়েটাকে আমি নিজে দেখেছি, তো একদম ইনোসেন্ট মনে হয়েছে আর কি, স্বাস্থ্য খারাপ একদম ছোট একটা মেয়ে, 14-15 বছর খুব বেশি হয় না। তো যাই হোক, আইনজীবী হিসাবে তাকে জামিন করতে হবে এটাই স্বাভাবিক, যদিও তার মা বাবা অত্যন্ত গরিব থাকার কারণে এবং তাদের জন্য কোর্টে গিয়ে মুভ করা বা তাদের কাজগুলো করতেছি এই জন্য তারা খুব খুশি হইতেছিল এবং বারবার কৃতজ্ঞতা প্রকাশ করতেছিল। যদিও ওই ছেলেটার আপনার জামিন হইতে সময় লেগেছে আপনার প্রায় 1 বছর।
আচ্ছা,
1 বছর লাগছে, কারণ একটা মামলাটা হয়েছিল আপনার একটা নারী নির্যাতন আইনে বলে আর কি, নয়ের তিন আর কি, মানে গণরেপ যেটা বলে আর কি, এই ধারায় মামলা হয় এবং এই সমস্ত ধারায় রুজুকৃত মামলাগুলোর খুব গুরুত্ব বহন করে, এই জন্য জামিন হয়তো লেট হয়েছে। তো আমি এইভাবে তার কাছ থেকে এই অপরাধ প্রক্রিয়া এবং অপরাধ কিভাবে সংগঠিত হয়েছিল এই বিষয়গুলো আমি জানতে পেরেছিলাম আর কি।
আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা একেবারে প্রায় শেষের দিকে, আমাদের কাছে কিছু প্রশ্ন জমা পড়েছে, আমরা প্রশ্নগুলি একটু চেষ্টা করব আপনার কাছ থেকে উত্তরগুলি পেতে। কিছু প্রশ্ন নিয়ে নি, তারপরে একটা ঘটনা শুনে আমরা আজকে অনুষ্ঠানটা বিদায় সবাইকে।
এখানে আমি একটু বলে রাখি, সেটা হলো যে সরি আসলে আপনাকে না বলি সময়টা নিলাম, সেটা 1 মিনিটের জন্য। এর আগে একজন আমি জানতে পেরেছিলাম যে SMS পাঠিয়েছে একজন রংপুর থেকে, কি নাম তাও আমি জানতে পারিনি, এখনো দেখতে পারিনি, তিনি বলছেন যে আমার বাড়ি রংপুর কিনা। তাকে মানে উনি যেহেতু জানতে চেয়েছে এই জন্য আমার খুব ভালো লাগছে যে একটা হয়তো উনি অপেক্ষা করতেছে আর কি এটা উত্তরটা জানার জন্য। আসলে আমার বাড়ি ঠিক রংপুর না, তবে রংপুরের সাথে আমার ছোট কাল থেকে একটা যোগসূত্র আছে। আর দ্বিতীয় কথা হলো যে আমি অনেক ছোট থাকতেই রংপুর বা তার আশেপাশের যে কোনো একটা ডিস্ট্রিক্টে আমি অনেকদিন লেখাপড়া করেছিলাম।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
এবং উত্তরবঙ্গের অনেক জেলার সাথেই আমার যোগসূত্র আছে এবং দুর্বলতাও আছে বটে। আপনাকে অনেক ধন্যবাদ রংপুর থেকে যেভাবে জানতে চেয়েছিলেন।
ওকে, আমাদের কাছে অনেক প্রশ্ন। প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছি, যিনি পাঠিয়েছেন নামটি লেখেননি, তিনি বলেছেন যে আমি সিঙ্গাপুরে যাওয়ার জন্য একটা ট্রেনিং সেন্টারে থেকে পাশ করেছি, এরপরে টাকা জমা দিয়েছি, কিন্তু তারা এখন আমাকে সিঙ্গাপুরে নিচ্ছে না, টাকাটা ফেরতও দিচ্ছে না, সেক্ষেত্রে তিনি কি আইনি সহযোগিতা পেতে পারেন?
আসলে উনি যেটা জানতে চেয়েছেন, তো এইখানে আইনি সহযোগিতা পেতে গেলে আইনের কিছু নিয়ম কানুন আছে বা কিছু বিষয় আছে যেগুলি থাকতে হয়। যেমনটা উনি যে টাকা দিয়েছেন সেটা সেই অফিসের কোনো মানি রিসিট আছে কিনা বা কোনো চুক্তিপত্র হয়েছে কিনা যে আমি এতদিনের মধ্যে আপনাকে বিদেশ পাঠিয়ে দিব, যদি পাঠাতে ব্যর্থ হই অন্যথায় এই টাকাগুলো আপনাকে আমি ফেরত দিব। সেটার একটা সময়ও অনেক সময় নির্ধারণ থাকে যে 3 মাসের মধ্যে আপনাকে বিদেশ পাঠাবো। এই ধরনের কোনো চুক্তিপত্র বা অফিসিয়ালভাবে টাকা রিসিভ করেছেন এই ধরনের কোন মানি রসিদ এগুলি অবশ্যই তাকে লাগবে এবং এগুলি নিয়েই তাকে আইনের পর্যায়ে গিয়ে সে সহযোগিতা পেতে পারে এবং এগুলি থাকলে সে কোর্টে এবং থানায় যে কোনো জায়গায় তিনি মামলা করতে পারেন। থানাতে গিয়ে তিনি এজাহার দায়ের করতে পারবেন, সেটা হলো যে দণ্ডবিধি আইনের এটা 420-406 অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে প্রতারণার মাধ্যমে আত্মসাত করা। উনাকে বলছিল বিদেশ নিবে কিন্তু না নিয়ে টাকাটা নিয়ে নিচ্ছে, তো উনি যদি এই ধরনের কোন সাপোর্টিং কাগজপত্র থেকে থাকে এগুলি নিয়ে তিনি বিজ্ঞ আদালতে অথবা সংশ্লিষ্ট থানাতে উনি অভিযোগ করতে পারেন। আরেকটা বিষয় হলো যে উনি এই ব্যাপারে ঢাকার কাকরাইলে অফিস আছে, জনশক্তি রপ্তানি যেটা আর কি এই মন্ত্রণালয়ের অধীনে, ওইখানে উনি অভিযোগ করতে পারেন, সেক্ষেত্রে ওনার একটা পজিটিভ কিছু আসতে পারে আর কি।
আচ্ছা, এক্ষেত্রে কি কোনো লয়ারের সহযোগিতা নিয়ে তার সঙ্গে পরামর্শ করে এগোনোটা ঠিক হবে কিনা তার পক্ষে?
হ্যাঁ, তো ল যেহেতু যেহেতু আইনগত বিষয়, সুতরাং আইনজীবীর মাধ্যমে তাকে পরামর্শ নিয়ে তাহলে একটা ভালো নিশ্চয়ই আইনজীবীর মাধ্যমে ভালো পরামর্শ পাবেন এবং ভালো পথে উনি আগাতে পারবেন।
জি, ধন্যবাদ। এটা প্রশ্ন না, এটা দারুণ একটা এসএমএস। ফয়জুল্লাহ, তিনি কুয়েত থেকে আমাদেরকে শুনছেন, তিনি ফেসবুকে ইনবক্স করেছেন যে আমি ট্যাক্সি চালায় কিন্তু শুনতে গেলে গাড়ি চালাতে ভয় হয়, সেজন্য গাড়িটা বন্ধ করে পার্ক করে তারপরে শুনছি। অনেক কিছু শেখার আছে। থ্যাংকস ঢাকা এফএম 90.4। এবং সেই সঙ্গে থ্যাংকস জানিয়েছেন আসাদ ভাইকে, যিনি আজকে আমাদের অতিথি হয়ে এসেছেন।
ওনাকে অনেক ধন্যবাদ যে অনেক দূরের থেকে ফয়েজ ভাই আমাদেরকে শুনছেন বা এত ব্যস্ততার মধ্যেও
গাড়ি
পার্ক করে। হ্যাঁ, কতটুকু দুর্বলতা বা ভালো লাগা আছে তার এফএম রেডিওর প্রতি।
দূরে আছে, দেশকে আছে,
দেশকে খুব সহজে উনি এটা উপভোগ করতে পারতেছে, দেশের মানুষের কথা শুনতে পারতেছে এই জন্যই হয়তো, এবং দেশের খবরগুলো পাচ্ছে এরকম তার একটা মানে মাটির প্রতি কি একটা টান অনুভব করতেছি।
এমন অনেকেই আছেন আমাদের সঙ্গে, হয়তো
সবাই ধন্যবাদ
আমাদেরকে, হয়তো সবাই এভাবে লেখেন না কিন্তু আমাদের সঙ্গে কিন্তু থাকেন,
সঙ্গে যারা থাকেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই যে বিদেশে থেকেও আমাদের সাথে শেয়ার করতেছেন এই অনুষ্ঠানে।
আচ্ছা, সাইফুল ইসলাম অনেকগুলি তিনি বলেছেন আমার এসএমএসটা পড়বেন প্লিজ, সালাম নিবেন, আমি একজন সৈনিক, আমি একজন বিজিবির সৈনিক, খুব ভালো লাগছে আজকের এই অনুষ্ঠানে, আমি পিলখানা থেকে বলছি।
আচ্ছা আচ্ছা, তো সৈনিক ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি নির্ধারিত টাইম থাকে ডিউটি করেন, পরিশ্রম করেন, তারপরে এমনও হতে পারে যে কাল সকালে তার ডিউটি, তারপরে এত গভীর রাত্রে আমাদের সাথে আসেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সাথে সমপরিমাণ আমরাও
আনন্দিত
আপনাকে পেয়ে।
ইমরান বিজয় তিনি লিখেছেন যে আসাদ ভাই খুবই ভালো হচ্ছে, আপনার ভয়েসটা দারুণ। এরপরে দেখতে পাচ্ছি আবু হাসান লিখেছেন আপনার অনুষ্ঠান আমার ভালো লাগে, জাভেদ ওমর তিনিও লিখেছেন ভালো লাগে, এরপরে দেখতে পাচ্ছি সাইফুর রহমান, এরপরে দেখতে পাচ্ছি তারিক আক্তারুল তিনি লিখেছেন ঠাকুরগাঁও থেকে আমাদের সঙ্গে রয়েছেন নোবেল, এরপরে আচ্ছা তারিনা তিনি খুলনা থেকে ফেসবুকে জানিয়েছেন যে খুলনা থেকে শুনতে পাই না, প্লিজ শোনার ব্যবস্থা করেন। তিনি শুনতে পারছেন না, তাকে কি বলবো, তবে দোয়া করবেন সবাই আমরা যেন সারা বাংলাদেশে খুব দ্রুত ছড়িয়ে যেতে পারি, এবং আমরা আশা করবো যে আপনারা আমাদেরকে এতটা ভালোবাসা দিলে আপনাদের ভালোবাসার জোরেই আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে যেতে পারবো। মিঠু সরকার আমাদের সঙ্গে, এরপরে দেখতে পাচ্ছি জিদান খান তিনিও একটা ব্ল্যাকমেইলের শিকার, তো পুরোটা তিনি লেখেননি, তিনি বলেছেন যে আমি এরকম একটা ব্ল্যাকমেইলের শিকার, তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, আইনি পরামর্শ চেয়েছেন আপনার কাছ থেকে।
হ্যাঁ, তো এখন এতক্ষণ যাদের নাম বললেন যারা এসএমএস করেছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো ইমরান আমার খুব প্রশংসা করছে বিজয় আর কি, যে ভয়েসটা ভালো লাগতেছে, তো এই জন্য আমার আরো ভালো লাগতেছে। তো সে কি করে তা জানাইনি, যদি ছাত্র হয়ে থাকে তাহলে অবশ্যই ভালোভাবে লেখাপড়া করবে এবং সমাজের অনেক কিছুর সাথে শেয়ার করবে, নিজের জীবনটাকে ভালোভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবে। এই জন্য আমি তাকে যদি ছোট হয়ে থাকে বয়সে, ছাত্র হয়ে থাকে, তাহলে এইভাবে পরামর্শ দিচ্ছি আর কি।
ওকে, অনেক ধন্যবাদ। যারা রয়েছেন তাদেরকে জানিয়ে রাখি যে আরো একটি খুবই লোমহর্ষক একটি ঘটনা কিন্তু রয়েছে, যেটা একটা পরকীয়া প্রেমকে কেন্দ্র করে একটা হত্যাকাণ্ড, সেটা আমাদের সঙ্গে শেয়ার করবেন আসাদ ভাই। তবে তার আগে আমরা আরো কিছু প্রশ্ন নিয়ে নিই।
তো আমি আরেকটু বলে নিই যে একজন প্রশ্ন করছেন যে তিনি ব্ল্যাকমেলিং হয়েছেন, জিদান। তো জিদান ভাই, আসলে আপনি কি ধরনের ব্ল্যাকমেলিং হয়েছেন, আপনার সমস্যাটা আমরা এখান থেকে বুঝতে পারছি না। তো সেটার উপর নির্ভর করে আইনি ব্যবস্থা নিতে হবে, সেটা আপনি নির্ভরযোগ্য একজন আইনজীবীর কাছে বলে তার কাছ থেকে স্থানীয়ভাবে পরামর্শ নিয়ে আপনি সেভাবে এগোতে পারেন। নিশ্চয়ই আপনি সফল হবেন এবং জীবনে আর কখনো এরকম ব্ল্যাকমেলিং না হোক, আপনার কষ্টগুলো না আসুক, সেই জন্য আমরা কামনা করি আর কি।
আচ্ছা, আরুবা মিরাত থেকে তিনি লিখেছেন, ফয়সাল, তিনি আমাদেরকে সেখান থেকে শুনছেন এবং থ্যাংকস জানিয়েছেন এবং একটা পরামর্শ চেয়েছেন আপনার কাছ থেকে, সেটা হচ্ছে মিথ্যা মামলা এবং স্ট্যাম্পে জাল সাইন দিয়ে মামলা করে টাকা আদায়, তা থেকে মুক্তির উপায় কি?
আসলে মিথ্যা মামলা নানান ভাবে, মিথ্যা তো মিথ্যাই হয়ে থাকে, তাই না? মানুষ যে যেভাবে সাজিয়ে করবে সেটাই হইল আর কি মিথ্যা আর কি, যেটা মানে বাস্তবের সাথে কোনো মিল নেই। তো উনি যেটা বলছেন যে ভুয়া স্বাক্ষর দিয়ে, মনে হয় এটাই বলতে চাচ্ছে আর কি, জাল স্বাক্ষর, না জাল স্বাক্ষর। তো জাল বা ভুয়া স্বাক্ষর, এটা দণ্ডবিধির 467, 68, 71 এই ধরনের ধারাগুলো থেকে দিয়ে এর বিচার করা হয়। এগুলি হলো আপনার ভুয়া বা জাল স্বাক্ষরের আইনগত ধারা। তো উনি যেটা, আমি ওনাকে বলতে চাচ্ছি যে যদি সেই স্বাক্ষরটা একান্ত যদি ভুয়া হয়ে থাকে বা ওনার যদি নাই হয়ে থাকে, তাহলে উনি খুব জোরালো ভাবে আইনগত ভাবে এটা উনি প্রটেস্ট করতে পারেন। কারণ ওনার জেনে রাখা প্রয়োজন যে উনি যদি, সরি নামটা কি জিদান ভাই, না ফয়সাল ভাই, অনেক দূর থেকে জানতে চেয়েছেন ভাইয়া, আমিরা আমিরাত থেকে ভালো জায়গায় আছেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনি নিশ্চিন্তে থাকেন যে যদি স্বাক্ষরটা আপনার না হয়ে থাকে, তাহলে আপনি এটা যদি আপনি পার্টিসিপেট করেন এই অভিযোগের বিষয়ে, আপনার জয় হবে। কারণ আইনগত বিষয় যেটা আছে সেটা হলো যে এটা পুলিশ বিভাগের সিআইডিতে এটা আপনার হস্তলেখা বিশারদ যিনি আর কি, হস্তলেখা বিশারদ, তিনি এটা পরীক্ষা করে থাকেন। তো আপনার স্বাক্ষর এমনটা হইতে পারে যে আপনি নিজে দেখেই চিনতে পারতেছেন না যেটা আপনি দিয়েছেন কিনা, নিজে কি বোঝাইতে পারতেছেন না। তারপরেও আমি বলবো যে আপনি নিশ্চিত থাকেন যে এই স্বাক্ষর যতটুকু আপনার মতনই হয়ে থাক না কেন, এটা পরীক্ষা হইলে এটা নিশ্চিত ধরা যাবে যে এটা আপনার নয়। কারণ আপনার গতি, আপনার লেখার সময় যে আপনার যে গতি, এটা দিয়ে আর একজনের সাথে মিলবে না। এই ধরনের মানে অনেক সুন্দর একটা অবস্থা আছে সিআইডিতে, তারা পরীক্ষা করে এটা বুঝতে পারে যে এই স্বাক্ষরটা তার কি না, কম্পেয়ার করলেই বুঝতে পারবে।
জি, আফজাল হোসেন, তিনি আয়ারল্যান্ড থেকে আমাদের সঙ্গে,
আয়ারল্যান্ড, চমৎকার।
তিনি লিখেছেন যে খুবই ভালো লাগছে, আমরা এই অনুষ্ঠানটি খুবই পছন্দ করি। আচ্ছা, ইমন খান, তিনি দুবাই থেকে, আজকে তো দেখতে পাচ্ছি দেশের চেয়ে দেশের বাইরে থেকে সবাই সাড়া দিচ্ছেন আমাদেরকে, লিখেছেন আমাদেরকে দিগেশ, আর দিগেশ বুঝতে পারছেন নামটি, মিনহাজুল লিখেছেন, তানিয়া আক্তার লিখেছেন, এরপরে লিখেছেন আমাদেরকে সুমন পারভেজ, আচ্ছা জিদান তিনি ঘর আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, আচ্ছা আপনি আমাদের ফ্যান পেজে যোগাযোগ করুন, আমরা আমাদের অন্ধকারের গল্পের টিম আপনার সঙ্গে যোগাযোগ করবে, আপনি কি বলতে চান সেটা শুনবে তারা। তাজুল তিনি লিখেছেন, খুব ভালো লাগছে অনুষ্ঠানটি, অজানা অনেক ঘটনা শুনতে পারছি। জাহিদ ইসলাম তিনি লিখেছেন, এরপরে দেখতে পাচ্ছি লিখেছেন আমাদেরকে মোজাম্মেল ইসলাম, তিনি ঢাকা এফএম কে খুব পছন্দ করেন। জটিল একটা ঘটনা এটা লিখেছেন কামরুল, আচ্ছা বুঝতে পারছি না কোন ঘটনাটা তিনি জটিল বলেছেন। আচ্ছা সজল তিনি লিখেছেন যে অ্যাডভোকেট সাহেবের কথা কিন্তু একেবারেই অ্যাডভোকেটের মতো লাগছে না, একেবারে অন্যরকম লাগছে। আচ্ছা আরেকজন বন্ধু লিখেছেন শুনতে ভালো লাগছে, আচ্ছা তিনি পেশাগত জীবনে একজন অ্যাডভোকেট কিন্তু স্টুডিওতে এসে তিনি
এখানে আসলে মানে ব্যাপার হলো যে প্রশ্নগুলো জানার ইচ্ছাগুলো শুধুমাত্র কোর্ট এবং আইনজীবীর মধ্যে সীমাবদ্ধ নয় এখানে, তাই এই জন্যই হয়তোবা
আমাদের মতো হয়ে তিনি ঘটনাগুলি শেয়ার করছেন।
স্টুডিও তো এসে আমি আগে আমাকে বলা হয়েছে যে বাস্তবমুখী কিছু জিনিস যেগুলি এর মধ্যে অনেক কিছু আছে যেটা লয়ার কি জিনিস বা আইনজীবী কি জিনিস তখন সেটা আমি অতটা জানি না, কিন্তু তখন থেকেই আমি অনেক কিছু যেহেতু জানার ইচ্ছা ছিল ওই জিনিস আমি জানতেছিলাম, সেভাবে অনেক কিছু জানা হয়েছে সেগুলি আমি বলছি। যেমনটা আপনি স্টুডিও থেকে কিছু নির্দেশনা দেওয়া ছিল যে এখানে বাস্তবমুখী কিছু জিনিস যেগুলি জানেন দেখেছেন সেগুলি প্রকাশ করার জন্য, তো এই জন্য এখানে মানে আইনজীবীর যে বিষয়গুলো সেখানে পুরোপুরি জানানো যাচ্ছে না আর ওইভাবে প্রশ্নও পাচ্ছি না।
আচ্ছা অনেকে আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়, সেক্ষেত্রে কিভাবে যোগাযোগ করবে? আমার মনে হয় যে আমাদের ফ্যান পেজেই আপনি এই প্রশ্নটি করে পাঠাতে পারেন, ইনবক্সে পাঠাবেন অবশ্যই প্রশ্নটি। অন্ধকারের গল্পের যে ফ্যান পেজ রয়েছে facebook.com/og90.4 এই পেজের ইনবক্সে আপনি অবশ্যই লাইক দিয়ে মেম্বার হবেন, তারপরে মেসেজের মাধ্যমে ইনবক্সে আপনার প্রশ্নটি পাঠালে আমাদের টিম মেম্বাররা হয়তো বা আমাদের আজকে অতিথির ফোন নাম্বারটি আপনাকে পৌঁছে দেবেন, আপনি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো পরামর্শের জন্য। জিয়া তিনি লিখেছেন সিঙ্গাপুর থেকে শুনছি, তিনি আসলে নাম্বারটা চেয়েছিলেন। ওকে অনেক ধন্যবাদ, আমরা একেবারে শেষের দিকে সব শেষ ঘটনাটি শুনে আমরা আজকের মতো বিদায় দিব, অলরেডি সময় শেষ, তারপরে আমরা খুব ছোট আকারে যদি ঘটনাটি শুনতে চাই তাহলে আপনি কতটুকুর মধ্যে বলবেন?
আপনি কোন বিষয়টা, কারণ ইতিমধ্যে একজন কমপ্লেন করেছেন যে আইনজীবীর বিষয়গুলো, হ্যাঁ
আচ্ছা না
এটা যদি আপনারা আসলে কি জানতে চাচ্ছেন?
আমরা চাই যে আপনি আরেকটি ঘটনার কথা আমাকে বলছিলেন যে একটা পরকীয়া প্রেমকে কেন্দ্র করে একটা হত্যাকাণ্ড,
ও আচ্ছা আচ্ছা,
এটা যদি খুব ছোট আকারে আমাদের বলতে যে আপনি কতটুকু এক্সপিরিয়েন্স করেছেন সেটা জানেন।
তো এটা আসলে ঢাকা মহানগরীতে একটা হত্যাকাণ্ড হয়, হত্যাকাণ্ড হওয়ার পর আমার একজন পরিচিত ব্যক্তি ছিলেন, তিনি আমার কাছে এসেছেন যে এই হত্যাকাণ্ডের বিষয়গুলো নিয়ে কিভাবে মুভ করা যায়, কিভাবে আসামি অ্যারেস্ট করানো যায় বা আইনগতভাবে কিভাবে আগানো যায়। মোটের উপর আমি বলতে চাচ্ছি যে যে মেয়েটা নিহত হয়েছেন, যাকে মেরে ফেলা হয়েছে, তার ভাই তিনি আমার কাছে আসছেন। আমি আগেই বলছি যে আমার অনেক কিছু আমার জানার ইচ্ছা থাকে, তো উনি যখন আসছেন তখন আমার কাজ হলো যে আমি আমার চেম্বারে বসে, আমার পার্সোনাল চেম্বারে বা আমার কোর্ট চেম্বারে বসে আইনগতভাবে পরামর্শ দিব, আমি আমার ফি নিব, এইটুকু পর্যন্ত সীমাবদ্ধ, যেটা হলো আইনজীবীর কাজ। এবং এই ধরনের কাজ করতে গিয়ে যদি কোনো তথ্য লাগে সেই তথ্যগুলো আমি আমার চেম্বারে বসে বসেই আমি সংগ্রহ করব বা তাদের মাধ্যমে নিব এটা। কিন্তু আসলে ওনার সাথে আমার সম্পর্কটা এমন হয়ে এমনটা ছিল, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ওই ওই লোকটার বাড়ি হলো ওই মেয়েটার ভাই আর কি, ওনার বাড়ি আপনার একদম পার্বত্য এলাকাও না ঠিক, এটা হলো আপনার সাগরের কাছাকাছি আর কি।
আচ্ছা
সাগরের কাছাকাছি, তো এবং উনি আমাকে ওখানে নিয়ে যাবেন, আমি অনেক কিছু দেখতে পারবো জানতে পারবো, এরকম একটা সম্পর্ক আর কি, বারবার তার বাড়িতে যেতে বলতেছে, সবকিছু মিলিয়েই আমি তার সাথে সবকিছু শেয়ার করতেছিলাম এবং সে আমাকে শেয়ার করতেছিল শুধুমাত্র আইনজীবী হিসাবে নয়, একদম খুব কাছাকাছি থেকে, এবং সেই কথাগুলি আমি এখানে প্রকাশ করতেছি। তো ওনার যে লোকটা যে মহিলাটা মারা যায় সেটা হলো তার বোন, তো ওই মেয়েটার নামটা আমার মনে নেই এই মুহূর্তে, তো তার হাজবেন্ড থাকে বিদেশে, হাজবেন্ড বিদেশে থাকে, আর উনি দেশেই থাকেন এবং গ্রামের বাড়িতেই ছিলেন, তার দুইটি পুত্র সন্তানও আছে সেটাও আমরা জানতে পেরেছি। তো উনার সাথে সম্পর্ক হয় একই বাড়ি বা পাশের বাড়ি এরকম। তো ওই ছেলেটা আমি ছবিতে যতটুকু দেখেছি আর কি বেশ হ্যান্ডসাম আর কি, বেশ হ্যান্ডসাম ছেলে, দেখতে শুনতে অনেক সুন্দর। সে ব্যবসা করত ওইভাবে, এই মহিলাটাকে সম্পর্ক হলো দেবর ভাবি সম্পর্ক আর কি, একান্ত আপন না, বাট পার্শ্ববর্তী হলো গ্রামের। তো আমরা আসলে এক বাড়ি থেকে আরো দুই তিন বাড়ি পরেও কিন্তু দেবর ভাবি সম্পর্ক এবং খুব কাছাকাছি সম্পর্ক থাকে, তো সেই হিসাবে সম্পর্ক। তো এই দুজনের মধ্যে এক পর্যায়ে তাদের মানে প্রেমময় সম্পর্ক সৃষ্টি হয় এবং খুব কাছাকাছি হয়ে যায় সম্পর্কটা, খুব কাছাকাছি হয়ে যায় অর্থাৎ পরকীয়া, ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়। ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যাওয়ার পরে মেয়েটা এক পর্যায়ে তার স্বামীর দেওয়া টাকা পয়সা যতটুকু উনি পারছেন আর কি পাঠিয়েছেন তা তাকে দেওয়া হয়েছে, অর্থাৎ সে তার প্রেমিককে দিত। প্রেমিকটাও ব্যবসায়ী ছিল, তো তারপরও সে নিত তার কাছ থেকে, মন দেয়া নেয়া চলতেছিল এইভাবে,
মন এবং টাকা পয়সা দেয়া নেয়া।
হ্যাঁ, মন দেয়া নেয়া এবং টাকা পয়সা দেয়া নেয়া, মানে দুইটেরই সম্পৃক্ততা আর কি। এখানে আসলে প্রেম ভালোবাসা নেই, তো এখানে মূলত খারাপ দৃষ্টি থেকেই সবকিছু হইতেছিল বলে মনে করি। তো উনি ওরা দুজন এইভাবে প্রেমের এক পর্যায়ে যখন দেখতেছে যে স্বামী মোটামুটি দেশে ফেরার একটা টাইম হয়ে গেছে, সময় হয়ে গেছে, ঠিক ওই সময়টাতে মেয়েটা ছেলেটাকে বিয়ে করার জন্য একটা চাপ সৃষ্টি করতেছিল যে এখন আমরা বিয়ে করে ফেলতে পারি কারণ এখন স্বামী চলে আসবে। তার নানান এতদিন তো মানে পরকীয়াতে অপবিত্র আনন্দই বয়ে যেতেছিল, কিন্তু এখন তার একটু হুশ হইতেছে যে হাজবেন্ড ফিরে আসবে, অর্থ করে কি পাঠাইছে সেগুলির ব্যাপারে কিছু জানতে চাবে, সবকিছু মিলেই একটা মানে মাইনাস পয়েন্টে পড়ে গেছে আর কি মেয়েটা, স্বামীর কাছে কি জবাব দিবে ইত্যাদি। এদিকে তার সাথে এরকম সম্পর্ক একটু একটু হয়তো বা এলাকায় জানাজানিও হয়ে গেছে ইতিমধ্যে, সবকিছু মিলেই মানে স্বামী ফিরে আসলে স্বামীর সাথে হয়তো বা সম্পর্ক থাকবে না বা সংসার হবে না, এই ধরনের সে ধারণা করতেছিল। সেই কারণে সে এই যার সাথে পরকীয়া এই ছেলেটাকেই বিয়ে করবে, এই ধরনের কাছাকাছি সম্পর্ক বিয়ে করবে সিদ্ধান্ত নিয়ে নেয় এবং তাকে চাপ সৃষ্টি করে। পরে ছেলেটার কিন্তু সেই ইচ্ছা নেই, তার তো পরে পরকীয়া করছে, টাকা পয়সা নিয়েছে, জাস্ট এইটুকু, এর মধ্যে শেষ করবে সে। কিন্তু মেয়েটা দেখতেছিল স্বপ্ন, তো তারা ঢাকা আসে, ঢাকা আসে, এক পর্যায়ে ঢাকা নিয়ে আসতে বাধ্য করে আর কি, বা আসে। আসার পরে তারা মেবি দুই দিন ঢাকাতে একটা আবাসিক হোটেলে তার স্বামী স্ত্রী পরিচয় দিয়ে তারা সেখানে উঠে, সেখানে উঠছে। ওঠার পরে যেদিন মেয়েটাকে মেরে ফেলা হয় সেদিন এয়ারপোর্ট পর্যন্ত তারা গিয়েছিল। মেয়েটা বলছিল আর কি যে সে কখনো এয়ারপোর্ট দেখে নাই, সে এয়ারপোর্ট দেখবে। সে এয়ারপোর্টে গিয়েছে, বিমান ওঠা দেখছে, আসছে। ঢাকাতে বেশ কিছু দর্শনীয় স্থান ঘোরাফেরা করছে, অন্তরঙ্গ ভাবেই কাটিয়েছে আর কি দিনটা। এবং রাত্রবেলা আটটার দিকে তারা রাতের খাবার শেষে যে হোটেলে তারা উঠেছে সেই হোটেলে যায়, তারা রুমে গেছে আর কি। যাওয়ার পর ওখানে পরবর্তী যেভাবে জানতে পারছি আর কি, কারণ আমি আগেই বলছি যে ওই লোকটা আমার মানে বন্ধুর মতন হয়ে গেছে আর কি, ওই মেয়েটার ভাই। পরে আমি বললাম যে চলুন আপনার সাথে আমি হোটেলে যাব, হ্যাঁ হোটেলে যাব, এবং আপনি আমি আর আপনি দুজনে বন্ধু এই হিসাবে যাব, নট আইনজীবী, নট অন্য কিছু স্মরণ করার দরকার নেই, জাস্ট আমরা জানবো আর কি। আর আমার তো আগে থেকে ইচ্ছা যে আমি সবকিছু জানতে চাই। তো ওখানে যাওয়ার পর যেভাবে জানতে পারলাম যে তারা স্বামী স্ত্রী হিসাবে উঠছে, তাদের চলাফেরা এবং কথাবার্তা বলার মধ্যে কোনো কিছু বোঝার কায়দা ছিল না,
কারো সন্দেহ হয়নি,
হোটেলের কর্মচারীদের, এরকম অনেক জনকে আমি নানান ভাবে মিশে গিয়ে জিজ্ঞাসা করেছি, তখন তারা এইভাবে বলছে। পরে সেই দিন রাত্র 10টা বা সাড়ে 10টার দিকে দুজনের মধ্যে বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল, এগুলি আমাদেরকে পরবর্তীতে দুই একজন জানিয়েছে আর কি ওই হোটেলের। এবং মেয়েটার ভাই সাথে ছিল, তার সাথে থেকে থেকে এই বিষয়গুলো জানলাম। জানার পর ওই হোটেলে আবার আমি জিজ্ঞাসা করলাম হোটেল কর্তৃপক্ষকে যে ছবি যে উঠিয়ে রাখেন সেই ছবিটা কি দেখা যাবে, তখন উনি আবার দেখাতে চায় নাই, বলছে যে এই ব্যাপারে থানা পুলিশ হয়েছে, আপনি থানায় যান। তো আমি বললাম যে আসলে আমরা তো নিয়ে যাচ্ছি না, জাস্ট আপনার ক্যামেরা থেকে আমি একটু দেখে যাব, এইটুকুই, শুধু দেখে যাব, দেখতে ইচ্ছা করছে আর কি। পরে তারা ছবি আমাকে শেয়ার করলো, আমি দেখলাম ছবিটা। তো ছবি দেখার সাথে একটা জিনিস আমার মনে হয় গেল কি, যেখানে নিশ্চিত যে সে খুন করে গেছে তার প্রমাণটা আমার তখনই মিলে গেছে। তো সেটা কিভাবে মিলল, মানে ছবিতে যে গেঞ্জি এবং প্যান্ট পরা, জ্যাকেট পরা, প্যান্ট পরা ছিল, শীতের দিন ছিল মেবি, সেই জন্যই হয়তো বা জ্যাকেট দেখলাম। তো ওই ওই গেঞ্জিটা, ওই যে গেঞ্জিটা পরে সে হোটেলে প্রবেশের সময় ছবি উঠছে, সেই গেঞ্জিটা সে ফেলে গেছে ওই রুমের ভিতরে, ওই রুমের ভিতরে সেই গেঞ্জিটা ফেলে গেছে। এবং এতে কোনো সন্দেহ নাই যে ওই গেঞ্জিটা তার, এইভাবে দেখতে পেলাম। আর তারপর তার সাথে আমি সংশ্লিষ্ট ওই মামলা তদন্তকারী অফিসার ওনার সাথে আমার এক হোটেলে দেখা হইল। উনি দেখা করিয়ে দিলেন যে উনি আমার আইনজীবী, আমি তাকে নিয়ে আইনের সহযোগিতা যদি কোথাও লাগে সেই জন্য, এবং উনি আমার খুব পরিচিত কাছের লোক, যদি কোনো কিছু জানতে চান বা কোনো কিছু প্রয়োজন মনে করেন কাইন্ডলি একটু বলবেন আর কি, আমরা তো কিছু বুঝি না, এই জন্য আইনজীবী সাহেবকে নিয়ে এসছি। সেই পুলিশ অফিসারের সাথে আমি চা খেলাম, হোটেলে বসে কথাবার্তা বললাম, তিনিও অনেক কিছু শেয়ার করলেন আমাকে, খুব অনার করলেন। ইন্সপেক্টর সাহেব বললেন যে এই বিষয়, তারপর আসামিটা কিভাবে ধরা যায় সে ব্যাপারেও উনি শেয়ার করলেন। এবং এক পর্যায়ে আসলে আমি সবার সাথে মিশে যাওয়ার চেষ্টা করি আর কি। তো উনি বললেন যে মোবাইল যে রেখে গিয়েছে, এই মোবাইলের থেকে আমরা আসামিটাকে ইনশাল্লাহ ট্রেস করে ফেলতে পারবো। যদিও উনি বললেন যে আপনারাও যেমনটা দেখছেন যে ছবি, আর ওই সময় তিনি আমাকে ছবিটাও দেখাইছেন যে হ্যাঁ আপনি সত্যি ধরছেন আইনজীবী সাহেব, যে যে গেঞ্জিটা পরে ছবি উঠেছিল সেই গেঞ্জিটা আবার ফেলে গেছে। তো এতে আমরা 90% ক্লিয়ার যে এই ছেলেটাই খুন করে গেছে। তো তারপরেও আমাদের বিষয় আমাদের মতন করে তদন্ত করব, মোবাইলের মাধ্যমে আসামি অ্যারেস্ট করার কাছাকাছি সময় চলে আসছে। আর দ্বিতীয় কথা হলো যে মেয়ের ভাইটা তো সরাসরি ওই ছেলেকে চিনেই ফেলছে, একই এলাকার, হ্যাঁ একই এলাকার চিনে ফেলছে, এবং পুলিশকে বলছে যে হ্যাঁ তার নাম এই। হ্যাঁ, তো মোবাইলের ব্যাপারটা আসলো কেন, আসলে এই বিষয়টা প্রকাশ হওয়ার আগেই মানে ওই পুলিশ কিন্তু আপনার মোবাইলের মাধ্যমে কিন্তু আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়েছে। এর আগেও যেমনটা আমি বলছিলাম আর কি, এই আসামিটা আপনার মোবাইল সিম ব্যবহার করতো একাধিক, একাধিক ব্যবহার করতো, যার ফলে সে দুইটা সিম রেখে যায় এই মেয়েটার ব্রিফকেসে। তারা তো একসময় খুব কাছের ছিল, ওই একই ব্রিফকেসে তাদের দুজনের জিনিসপত্র লাগেজে রাখতো আর কি, সেই হিসাবে ওই সিম থেকে যায়। তো পুলিশ বলছিল যে ওই সিম থেকেই তারা ওই আসামিকে ট্রেস করতে পারছে ইতিমধ্যে, যে সে কোথায় আছে।
আচ্ছা,
হ্যাঁ, পরবর্তীতে জানতে পারছে যে চিটাগং আছে। সংশ্লিষ্ট অফিসার র্যাবের একটা বিশেষ যে শাখা থাকে সেই সমস্ত শাখার সাথে যোগাযোগ করে র্যাব কর্তৃক আসামিকে অ্যারেস্ট করা হয়।
আচ্ছা,
আসামিকে অ্যারেস্ট করা হয়, এবং আসামি যখন এক পর্যায়ে ঢাকা কোর্টে সাবমিট করা হইল, যদিও এটা প্রসিকিউশন পক্ষ থেকে তার কোনো কি বলে তার জামিনের বিরোধিতা করার প্রয়োজন মনে হয় নাই, তারপরও আমার ওই ওই মেয়েটার ভাই যেটা আমার বন্ধু, বন্ধু বলতে বন্ধ হয়ে গেছে আর কি ইতিমধ্যে। তিনিও ব্যবসা করতেন, শিক্ষিত লোক। তো উনি ওনার মানসিক স্যাটিসফাইর কারণে আমি কোর্টে যেতাম এবং বলতাম যে দেখেন আপনার মামলা আজকে এই আসামির জামিন চাওয়া হবে, কিন্তু আইনজীবীর ভূমিকা বলতে গেলে নেই, এখানে পুলিশ আছে, সে পুলিশ আপনার প্রসিকিউশন পক্ষে অর্থাৎ আসামির বিপক্ষে বাদীর পক্ষে অবস্থান নিয়ে এখানে অবজেকশন দিবে, আপনি দেখেন। সে দেখলেন, স্যাটিসফাই হলেন। এইভাবে ওই আসামিটা এখনো জেলে আছে বলে আমি জানি না, তবে দীর্ঘদিন থাকার কথা।
আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দিয়েছেন, আর শ্রোতাদেরকে অনেক ধন্যবাদ এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদেরকে লিখছেন। আশা করছি সব সময় এমন ঢাকা এফএম এর সঙ্গে থাকবেন। আসাদুজ্জামান আইন পেশার সঙ্গে রয়েছেন এবং আজকে আমাদেরকে সময় দিয়েছেন। অনেক ঘটনা জানলাম, অপরাধের ঘটনা জানলাম, অপরাধীদের ঘটনা জানলাম, কিভাবে একটা অপরাধ সংঘটিত হয়েছে, কেমন করে হয় এবং কিভাবে তারা ধরা পড়ে এবং কিভাবে তারা বেরিয়ে যায় সেগুলো আমরা জেনেছি আপনার কাছ থেকে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাকেও অনেক ধন্যবাদ। তার আগে আমি একটু বলতে চাই, মিস্টার কামরুল আহসান সম্ভবত এসএমএস করেছিলেন, তাকেও বলতে চাই এবং তাকে সহ সবাইকে বলতে চাই যে যে সমস্ত প্রশ্ন আসছে, যে সমস্ত কথাগুলো বা ঘটনাগুলো বলা হয়েছে, এর সাথে আইনজীবী কোনো আইনজীবীর কোনো সম্পৃক্ততা নাই বা থাকতেও পারে না, যেমনটা আমারও নাই। বেশিরভাগ ঘটনাগুলো কিছু জানা, কিছু আইনজীবী হওয়ার পূর্বে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এগুলি জানা, এই বিষয়গুলো আমি আসলে এফএম রেডিওর পরামর্শক্রমে অর্থাৎ অনুষ্ঠানটা যেভাবে পরিচালনা হয়ে থাকে সেই নিয়ম অনুযায়ী আমি বলতে চেষ্টা করেছি আর কি। এখানে এর সাথে আইনজীবীর কোনো সম্পৃক্ততা নেই, সেটাই আমি বলতে চাচ্ছি।
ওকে, অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ সবাইকে। অনেকে অনেক প্রশ্ন করেছেন, হয়তো বা আমরা সময় সুযোগের কারণে
এত প্রশ্ন আসলে সম্ভব না উত্তর দেবার, তবে আমরা চেষ্টা করব যে যারা আমাদেরকে প্রশ্ন করেছেন তারা প্রশ্নগুলি আমাদের ফ্যান পেজে পাঠিয়ে দিবেন, আমরা সেখান থেকে আমাদের আজকে অতিথির কাছ থেকে উত্তরগুলি নিয়ে আপনাদেরকে সেখানে পৌঁছে দিব।
জি ধন্যবাদ। এফএম রেডিও আমাকে কিন্তু সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। যারা এসএমএস করেছেন দেশ বিদেশ থেকে তাদেরকে আমি অনেক সরি, ঢাকা এফএম 90.4 চ্যানেল আর কি, তো তাদেরকে সকলকে ধন্যবাদ। সকল দেশি বিদেশি এবং যারা দেশে বিদেশে আছেন, প্রশ্ন করেছেন, প্রশ্ন করতে পারেন নাই, অনুষ্ঠান শুনেছেন, ভালো লেগেছে, বলতে চেষ্টা করছেন বা যারা বলছেন, তাদের সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
জি, আর এর মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আজকের অন্ধকারের গল্প। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন। আজকের এই পর্বটি শেষ হয়ে গেল, তবে অন্ধকারের গল্পের টিমের পথ চলা কিন্তু থেমে নেই, তারা থামবেও না যতদূর আমি জানি। সো আগামী পর্বেও এমন কিছু নিয়ে তারা হাজির হবে, আমিও সঙ্গে থাকব। আসলে থ্যাংকস তাদেরকে যারা এই অনুষ্ঠানের পেছনে কাজ করেন। প্রডিউসার সাদেক সামি রয়েছেন, তারেক আহমেদ রয়েছেন যিনি প্রতিবেদন তৈরি করেন, ক্রাইম রিপোর্টার। সো সবার আন্তরিক প্রচেষ্টার কারণে এই ধরনের একটি অনুষ্ঠান আমরা প্রচার করি। তাদের সবাইকে সাপোর্ট করবেন, তাদের জন্য দোয়া করবেন, এই কামনা করব। ভালো থাকুন, ঢাকা এফএম এর সঙ্গে থাকুন।